This track was downloaded from FusionBD.com.
আজ রবিবার ঠিক রাত 10:30 এই মুহূর্তের সময় শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন, এবং প্রতি রবিবারের মতো এই রবিবারেও শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। গত রবিবারে হয়নি ঈদের কারণে, সো এক সপ্তাহ পর আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি এপিসোড নিয়ে আমরা হাজির হয়েছি। অন্ধকারের গল্পের টিম আজকে আমাদের সঙ্গে উপস্থিত, এবং যারা ফেসবুকে রয়েছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন যে আজকের অন্ধকারের গল্পের বিষয়টি কি এবং কে অতিথি হয়ে আমাদের সঙ্গে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন। যারা ফেসবুকে রয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো জয়েন করেননি তাদেরকে জানিয়ে দিই আমাদের অ্যাড্রেসটি www.facebook.com/dhakafm90.4, এবং অন্ধকারের গল্পের যে ফ্যান পেজ রয়েছে সেখানেও আপনারা জয়েন করতে পারেন। সেখানেও এই এপিসোড সম্বন্ধে এবং পূর্বের এপিসোডগুলি সম্বন্ধে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। সেটার অ্যাড্রেস হচ্ছে facebook.com/og90.4, দুটি ফ্যান পেজ আমাদের ঢাকা এফএম এর এবং অন্ধকারের গল্পের। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী, প্রিয়জন, মানবাধিকার কর্মী রোকেয়া প্রাচী। প্রাচী আপু, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত।
আপনাদেরও স্বাগত।
কেমন আছেন?
ভালো আছি, ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, আসলে এত ব্যস্ততার মধ্যে দিয়ে এতটুকু সময় আমাদেরকে দিয়েছেন। আশা করছি যে আজকে আমাদের সঙ্গে যারা লিসনার রয়েছেন তারাও পুরোটা সময় এনজয় করবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুঃসাহসিক একজন পুলিশ সদস্য সার্জেন্ট আহাদ। আজকে তার হত্যাকাণ্ড নিয়ে আমরা কথা বলতে চাই আপনার সঙ্গে। আশা করছি আপনি সবকিছু জানাবেন। আমরা শুরু থেকে তার সঙ্গে পরিচয় হওয়া থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মোট কথা সবকিছু জানতে চাই। সার্জেন্ট আহাদ ব্যক্তিকে নিয়ে, আপনাদের সম্পর্ককে ঘিরে, এবং তারপর কি কি হলো সবকিছু জানতে চাই। সো অনেক ধন্যবাদ আবারও আমাদের সঙ্গে আসবার জন্য। আর জানিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী। যদি আপনার কোনো কিছু জানবার ইচ্ছা থাকে, কিছু যদি বলতে চান, তাহলে SMS এ জানাতে পারেন। SMS এর নাম্বারটি হচ্ছে 1626016260। এই নম্বরে দিবেন আপনার SMS টি। শুরুতে অবশ্যই লিখবেন আপনার নাম এবং কোথা থেকে এই মুহূর্তে আপনি শুনছেন। এছাড়াও ফেসবুক তো রয়েছে। আর যারা অন্ধকারের গল্পের স্টুডিওতে এসে জানাতে চান আপনার অন্ধকার উদ্ধার ঘটনা, আপনার অজানা সেই ঘটনা, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবার জন্য যে মাধ্যম, দুটি মাধ্যম, ইমেল এবং ফেসবুক, এছাড়াও SMS ও যোগাযোগ করতে পারেন। SMS এ যেটা লিখতে হবে শুরুতে OG স্পেস নাম স্পেস আপনার ফোন নাম্বারটি লিখে পাঠিয়ে দিবেন 1626 এই নাম্বারে। আর ফেসবুকের অ্যাড্রেস তো জানিয়ে দিয়েছি, facebook.com/og90.4। এছাড়াও ইমেইলে আপনি আপনার স্টোরিটা আমাদের কাছে পাঠাতে পারেন। ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে og@dhakafm904.com। ওকে, আর প্রতি এপিসোডের শুরুতেই কিন্তু একটা প্রতিবেদন থাকে এই এপিসোডের উপর ভিত্তি করে, আজও সেটা রয়েছে, এবং এটা তৈরি করেছেন অন্ধকারের গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ। দেরি না করে আমরা প্রতিবেদন শুনে আসি।
মেধা, সততা, সাহসিকতা, পেশাগত দক্ষতা, দায়িত্বের প্রতি একনিষ্ঠতা ইত্যাদি যে সকল গুণাবলী একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের মধ্যে থাকা প্রয়োজন, তার সবই ছিল সার্জেন্ট আহাদ পারভেজের মধ্যে। 1999 সালের 28 অক্টোবর সার্জেন্ট আহাদ পারভেজ অপর দুই সহকর্মী আনোয়ার ও মেজবা উদ্দিনের সঙ্গে রাজধানীর দিলকুশা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা টেম্পোর মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা শনাক্ত করা এবং প্রতিরোধের দায়িত্ব পালন করছিলেন। রাত 8টার দিকে সার্জেন্ট আনোয়ার একটি টেম্পোকে থামার সংকেত দিলে সেটি না থেমে দ্রুত চলে যেতে থাকে। এ সময় সার্জেন্ট আহাদ জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ দিয়ে টেম্পোতে উঠে পড়েন। দায়িত্বের প্রতি কতটা দায়বদ্ধ হলে, কতটা সাহসী হলে একজন পুলিশ অফিসার দুর্বৃত্তদের টেম্পোতে লাফ দিয়ে উঠে যেতে পারে, সার্জেন্ট আহাদের সাহসিকতা, মেধা, দক্ষতা, সততা সম্পর্কে বলছিলেন পুলিশ পরিদর্শক গোয়েন্দা ও অভিনেতা ডিএ তায়েব।
ওনার অনেক গুণ ছিল, একজন মেধাবী অফিসার ছিলেন পুলিশের। আমি একসাথে ওনার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। ওনার সাথে আমি একটা মিশনেও কাজ করেছি ক্যাম্বোডিয়াতে। তারপরে ওনার সাথে যে প্রক্রিয়া প্রাপ্তির সম্পর্ক তৈরি হয় সেটা আমি দেখেছি। এক পর্যায়ে ওনারা বিয়ে করে ফেলেন। ওনাদের বিবাহিত জীবনেও আমি দেখেছি। ইম্পর্টেন্ট ডিউটিতে গিয়ে উনি যখন খুন হয় তখন আমি খুবই শঙ্কিত এবং খুব আঘাত পাই, খুব কষ্ট পাই ওনার জন্য। একজন অসম্ভব ভালো মানুষ ছিলেন, সাহসী মেধাবী, ওনার কোন কিছু ঘাটতি ছিল না। উনি আমাদের পুলিশের একজন অহংকার, একজন সফল পুলিশ অফিসার ছিলেন। ওনাকে হারিয়ে বাংলাদেশ পুলিশ একজন রত্ন হারিয়েছেন আমার দৃষ্টিতে। ওনার নামে একটা পুলিশ বক্স করা আছে, পুলিশ স্যারে আহাত পুলিশ বক্স।
সার্জেন্ট আহাত তার পেশাগত দক্ষতার কারণে কম্বোডিয়া কসোভোতে জাতিসংঘের মিশনের শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছেন এবং আবারও তার যাওয়ার কথা ছিল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে। ছোটবেলা থেকে নাটকের প্রতি ঝোঁক ছিল সার্জেন্ট আহাদের। গ্রামের স্কুলে পড়ার সময় তিনি নাটকে অভিনয় করেছেন। ময়মনসিংহ শহরে পড়তে গিয়ে বানিয়েছেন নাটকের দল। পড়াশোনার পাশাপাশি নাটক অভিনয় নিয়ে মেতে থাকা ছেলেটি পুলিশে যোগদান করবে এটা তার পরিবারের সদস্যরাও কখনো ভাবেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি মহসিন হলে থাকতেন। সার্জেন্ট পদে লোক নিয়োগ করা হবে বিজ্ঞাপন দেখে মজা করে হলে অন্য বন্ধুদের বলেন যে পুলিশের চাকরির ইন্টারভিউ দিতে যাবেন। ওই সময় হলের 22 বন্ধু মিলে ইন্টারভিউ দিতে যান এবং প্রত্যেকে চাকরি হয়ে যায়। কথা বলি সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল নাইম আহমেদের সঙ্গে, সার্জেন্ট আহাদ সে সময় তার অধীনেই কাজ করতেন।
সার্জেন্ট আহাদ আমার সাথে সরাসরি কাজ করেছে। আমি যখন এখানে ডেপুটি পুলিশ কমিশনার ছিলাম তখন সে সার্জেন্ট হিসেবে দায়িত্বরত ছিল। যতক্ষণ আমাদের দুদিন কাজ করেছে আমার সাথে, যেটা যে বিষয়টি তার ক্ষেত্রে অত্যন্ত লক্ষণীয় সেটা হচ্ছে সে একজন বিশ্বস্ত অফিসার। একজন অফিসার বিশ্বস্ত হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, সেটা হচ্ছে সে কাজের মাধ্যমে প্রমাণ করে সে কাজের দক্ষ প্রথমত, দ্বিতীয়ত কাজ করার মতো তার অভিজ্ঞতা, ইচ্ছা এবং কাজ করার তার দক্ষতা, সততা সবকিছু মিলেই যেটা যখন প্রমাণিত হয় তখন ঊর্ধ্বতন অফিসার একজন অধীনস্থ অফিসারের উপর বিশ্বাস অর্জন করে। সে সার্জেন্ট আহাদের ক্ষেত্রে সেটাই আমরা বলবো, একই কথা বারবার বলবো আমরা, সেটা হচ্ছে সে একজন বিশ্বস্ত অফিসার ছিল এবং আমরা তাকে বিশ্বাস করতাম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিত অনেকটা থাকতাম যে সে দায়িত্ব ঠিক মতো পালন করবে। তারপর আরেকটা বড় কথা ছিল সে যোগাযোগ, সেটা হচ্ছে যে কোনো ব্যাপারে সার্বক্ষণিক ভাবে একটা পরিস্থিতি সে নিখুঁতভাবে পরিস্থিতিটা ব্যাখ্যা করতে পারত, যার ফলে যে আমাদের সিদ্ধান্ত নিতে আমাদের কিন্তু অসুবিধা হতো না। মানে একটা যেন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কতগুলি হিসাব নিকাশের ব্যাপার আছে, কতগুলি পরিশ্রমের ব্যাপার আছে, যে একটা পরিস্থিতিকে সঠিকভাবে সেটা হলো বিচার বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই বিচার বিশ্লেষণের উপরে কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণ করে আপনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছেন। সুতরাং এই সিদ্ধান্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একটা অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্জেন্ট আহাদ সেটা হচ্ছে যে একটা পরিস্থিতি সম্পর্কে অত্যন্ত দ্রুততম সময়ে সে বলতে পারত যে পরিস্থিতি সিচুয়েশনটা এই, যাতে যেটা আমার জন্য একটা সুবিধা হতো আমরাও অত্যন্ত দ্রুততম সময়ে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা কার্যকরী ব্যবস্থা নিতে পারতাম। যেটা বলছিলাম সে একজন দক্ষ অভিজ্ঞ অফিসার, বিশ্বস্ত অফিসার, কাজের মধ্যে আমি কখনো দেখিনি তার মধ্যে একটা অলসতা বা কখনো কাজের প্রতি বিরক্ত বা কাজের প্রতি কখনো যে একটা টায়ার যেটা বলে যে একেবারে সেগুলো আমরা কখনো দেখিনি। সমস্ত কাজ সে কাজ পছন্দ করত, কাজ পাগল অফিসার, কাজে সে পছন্দ করব। তার সততা নিষ্ঠার ব্যাপারে আমি কোনদিন কোনো মানে কোন প্রশ্ন বা কখনো আমরা কোনো চিন্তা করিনি। সে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে গেছে এবং জীবনের শেষ মুহূর্ত সে কিন্তু ওই অপরাধ প্রতিরোধমূলক কাজে নিজের জীবন দিয়ে গেছেন। আমরা সবসময় তাকে স্মরণ করি, মহান আল্লাহ তাআলা তাকে ভেস্ত নসিব করুক। আমরা সবসময় তার দোয়া কামনা করে তার রুহের মাগফিরাত কামনা করি।
পুলিশ বিভাগে যোগদান করলেও সার্জেন্ট আহাদের ভিতরে যে অভিনয় সত্তা ছিল তা কিন্তু মরেনি। চাকরির পাশাপাশি তিনি নাট্যচক্র নামের একটি নাটকের দলের সঙ্গে জড়িত হন। নাট্যচক্রের সভাপতি নাট্য ব্যক্তিত্ব মহামিদের পরিচালনায় স্পার্টাকাস চক সার্কেল প্রতীক্ষার প্রহর নাটকে অভিনয় করেন। এর মধ্যে স্পার্টাকাস নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। পুলিশ সার্জেন্টের মতো দায়িত্বশীল পদে সততার সহিত এবং কর্তব্যের প্রতি একনিষ্ঠ মানুষটি অভিনয়ের ক্ষেত্রে কেমন ছিলেন, তিনি কি সেখানে সময় মতো সময় দিতে পারতেন, জানতে চেয়েছিলাম নাট্য ব্যক্তিত্ব মহামিদের কাছে।
খুব নিষ্ঠার সাথে কাজ করত নাটকে, ও চাকরির পাশাপাশি ও অন্যান্য কাজের পাশাপাশি নাটকের সময়টা খুব যত্নের সঙ্গে বের করত এবং নাটকে অভিনয় নাটকের যে কোনো কাজ যেগুলো করার ক্ষেত্রে ও খুব যত্ন ছিল। আর অভিনয় ভালো করত, খুব প্রাণ খোলা ছিল আর সবার সঙ্গে সুসম্পর্ক রেখে চলত। নাটকের সময়টা ও কাজের মধ্যে থেকে বের করে দিত অনেক চেষ্টা করে। ও যখন ঢাকায় ডিউটি করত তখনও ঢাকার ডিউটির মধ্য থেকে নাটকের রিহার্সালের সময়টা আসে, তার কলিগদেরকে দায়িত্ব দিয়ে চলে আসতো, নাটক মঞ্চারের জন্য সে সময় তো বের করতই। এমনকি যখন চট্টগ্রামে বদলি হয়ে গিয়েছিল একবার, তখন চট্টগ্রাম থেকে এসে এসে এখানে নাটকে শো করে যেত। এমনও করত যে বিকেল বেলায় ঢাকা পৌঁছে নাটক করে শেষ করে আবার রাতেই চট্টগ্রাম ফিরে গিয়ে পরদিন ডিউটি করত। এতটাই নাটকের প্রতি তার ভালোবাসা ছিল এবং কাজ করত। আর পেশার দিক থেকেও সে খুবই একজন অনেস্ট এবং খুবই দৃঢ়চেতা একজন অফিসার ছিল, এবং এই কারণেই সব সাহসের সঙ্গে কাজ করতো বলেই তার এই বিপদটা হয়েছিল। এমনিতেও সে তো দুবার রাষ্ট্রপতি পদক পেয়েছে এবং তার ভালো ভালো কাজের জন্য সে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিল শান্তি বাহিনীতে।
যে মানুষটি পেশাগত জীবনে ছিলেন দক্ষ নিষ্ঠাবান, তিনি সংসার জীবনেও ছিলেন সমানভাবে সফল, কি পিতা হিসেবে কি স্বামী হিসেবে। সার্জেন্ট আহাদ জীবনের শেষ দিনেও সকালে মেয়ে রিমঝিমকে স্কুলে দিয়ে আসেন এবং তার স্ত্রী অভিনেত্রী রোকেয়া প্রাচ্চীকে থিয়েটার গ্রুপে নামিয়ে দিয়ে চলে যান গুলিস্তানের দিকে। সংসার জীবনে দায়িত্ববান, সন্তানের প্রতি স্নেহশীল, স্ত্রীর প্রতি যে মানুষটা অসীম ভালোবাসা ধারণ করতেন, যেই নরম মনে, সেই মানুষটি আবার পেশাগত ক্ষেত্রে ছিলেন অত্যন্ত শক্ত মানসিকতার, অসীম সাহসী এবং দায়িত্বে বিন্দুমাত্র ছাড় না দেওয়া এই মানুষটি অর্থাৎ সার্জেন্ট আহাদ পারভেজ, যার পুরো নাম আব্দুল আহাদ পারভেজ, তিনি যখন লাফ দিয়ে একা ছিনতাইকারীদের টেম্পোতে উঠে গেলেন তখন আসামিরা তাকে মারধর করে মারাত্মক আহত করে টেম্পো থেকে ফেলে দেয়। এরপর হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় সার্জেন্ট মেজবা উদ্দিন, ছিনতাইকারী কাঙ্গালী জাকির, কানা জাকির, তালিব হোসেন রানাসহ 13 জনকে আসামি করে মামলা করে। ওই মামলায় 13 জনকে অভিযুক্ত করে 2001 সালের 13 জুন আদালতে চার্জশিট দেওয়া হয়। 2003 সালের 19 নভেম্বর আদালত রায় ঘোষণা করেন। ওই রায়ে কাঙ্গালী জাকির ও তালিব হোসেন রানাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া আসামি কানা জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন, খালাস দেওয়া হয় অন্য 10 জনকে। দৈনিক কালের কণ্ঠ সূত্রে, কাঙ্গালী জাকির 8 বছর জেল খেটে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন। জামিনে এসেই সে আবার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে থাকে। এলাকাবাসী তার অত্যাচার সহ্য করতে না পেরে থানায় অভিযোগ করেছেন একাধিকবার। জামিনে কাঙ্গালী জাকির বেরিয়ে আসলেও অন্যরা কারাগারে রয়েছেন। এখন পর্যন্ত ফাঁসি কার্যকর হয়নি দুজনের কারই। সার্জেন্ট আহাদ কেমন মানুষ ছিলেন, তিনি কতটা জনপ্রিয় ছিলেন তা বোঝা যায় তিনি মারা যাবার পর, যখন তার কর্মস্থল গুলিস্তান পুলিশ ফাঁড়ির নাম বদলে আহাদ পুলিশ বক্স করার জন্য ওই এলাকার হকাররা ব্যানার টানিয়ে দেয়। পরবর্তী সময়ে গুলিস্তান পুলিশ ফাঁড়ির নামকরণ করা হয় আহাদ পুলিশ বক্স। আহাদ পুলিশ বক্সের ইনচার্জ সার্জেন্ট নাসির উদ্দিন বলেন,
সার্জেন্ট আহাদ আসলে উনি আমাদের এই ডিপার্টমেন্টের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব ছিল। উনি একজন চৌকস অফিসার ছিলেন এবং আমি যখন যে চেয়ারে আছি ঠিক এই চেয়ারটাই উনি বসতেন। উনি ইনচার্জ ছিলেন এই বক্সের আর কি। এই বক্সের ইনচার্জ থাকা অবস্থায় দুর্ঘটনাটা ঘটেছিল এবং এলাকাতে এখনো আমি প্রায় গত 2 বছরের উপর ঘুরে আছি এখানে, এখনো এলাকাতে ওনার এই পুরো এরিয়া গুলিস্তান এরিয়াতে ওনাকে কেউ বলতে পারেনি। যারা সাধারণ মানুষ যারা সেবা নেই সবাই ওনার কথা মনে রেখেছে আর কি। তো উনি একজন খুবই ভালো মানুষ ছিলেন এবং আমরা ওনাকে আমাদের এই হিসেবে মনে করি আর কি। এবং ওনার যে উনি যে কাজ যেভাবে কাজ করতেন ঠিক আমরা চেষ্টা করি তার ওনার ইয়েকে অনুসরণ করার জন্য। আসলে ওনার মৃত্যুটা খুব দুঃখজনক ছিল, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের জন্য একটা দুঃখজনক ছিল। যাই হোক এখন অবশ্য আমরা চেষ্টা করতেছি ওনার ইয়েটাকে ধরে রাখার জন্য এবং আশা করি ইনশাল্লাহ আমরা ইয়ে করব। আমরা ওনার আত্মার জন্য মাফরাত করি, আল্লাহর জন্য ওনাকে বেহেস্ত করি ওনার ভালো কাজের জন্য এবং ওনার ভালো কাজের জন্য সবাই এখন পর্যন্ত ওনাকে সবাই মনে রেখেছে।
এ তো গেল সাধারণ মানুষের মাঝে তার জনপ্রিয়তার কথা, কিন্তু তিনি যে মানুষগুলোর সাথে কাজ করেছেন তাদের কাছে তিনি কেমন ছিলেন, কথা বলি সার্জেন্ট আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন,
আন্তরিকতার অভাব ছিল না কারোর সাথে এবং কেউই তাকে বলতে পারবে না যে লোকটা খারাপ, এবং মানে খুবই ডিউটিফুল ছিল এবং সাহসিকতা পূর্ণ কাজে সবসময় সে অগ্রগতির ভূমিকা পালন করছে। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমার ব্যাচমেট তো আমরা তো সংখ্যায় কম, আমার সাথে বিশেষভাবে খুবই ভালো সম্পর্ক ছিল তার। ওনার লাইফ স্টাইল খুব ভালো ছিল, খুব স্মার্টনেস ছিল তার ভিতরে, চলাফেরায় খুব স্মার্টনেস তার ফুটে উঠতেছে। এক কথায় যে সে মানুষ হিসেবে খুবই ভালো ছিল এবং তার পোশাক আশা চলাফেরায় খুব স্মার্টনেসটা তার ভিতরে খুব চমৎকার পোশাক আশা করতো, মানুষের সাথে বিহেভিয়ার ভালো ছিল, হাসি মুখে কথা বলতো সবসময় মানুষের সাথে এবং সাহসী এবং একজন সাহসিকতা পূর্ণ অফিসার ছিলেন। বিশেষভাবে সেদিন আমরা উনি ইস্ট তিমুরে পরীক্ষা দিয়ে উনি সিলেক্ট হলেন, আমি বসনিয়ার জন্য সিলেক্ট হয়েছিলাম। ঘটনার ঘন্টাখানেক আগে আমরা দুজন রাজারবাগে কোলাকুলি করলাম যে ও বললো যে আমি একটু ফাঁড়িতে গিয়ে টায়ার্ড হয়ে গেছি চলে যাব, আর আমি তখন ট্রাফিকে পোস্টিং ছিল আমি বাসায় চলে গেলাম, দুজন মিলে কোলাকুলি করে চলে গেলাম। তার মধ্যরাতে শুনতেছি এই দুর্ঘটনা, তারপর তো আর কি চোখের পানি ধরে রাখতে পারি নাই, তারপর দেখলাম তার লাশ দেখলাম, তারপরে তো দুঃখের কথা আর বলবো কেমন করে, এর কষ্ট তো কষ্ট রয়ে গেছে। আমার সবচেয়ে কষ্ট লাগে এখানে যে তার সাথে আমি কোলাকুলি করছি, শেষ কোলাকুলিটা রাজারবাগে পুকুর পাড়ে কোলাকুলি করলাম, কোলাকুলি করে দুজন বিদায় নিলাম।
এছাড়াও মঞ্চ নাটকে অভিনয় করতেন, তাদের কাছে তিনি কেমন ছিলেন নিশ্চয় জানতে ইচ্ছে করছে, তাহলে বলি শুনুন। সার্জেন্ট আহাদের মৃত্যুর পর 2002 সাল থেকে নাট্যচক্র সার্জেন্ট আহাদ পারভেজ স্মৃতি নামের বৃত্তির ব্যবস্থা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে যে সবচেয়ে ভালো রেজাল্ট নিয়ে পাশ করে তাকেই এই বৃত্তি দেওয়া হয়। যদি কখনো সর্বোচ্চ ভালো রেজাল্ট দুইজনের হয় তবে ওই বছর দুইজনকেই বৃত্তি দেওয়া হয়। সার্জেন্ট আহাদ পারভেজ বৃত্তি সম্পর্কে নাট্য ব্যক্তিত্ব মোহামেদ বলেন,
আমরা শুরু করেছি ওদের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, ওদেরকে স্মরণ করেই আমরা করেছি এই কাজগুলো। যারা অনার্সে ভালো রেজাল্ট করত তাদের জন্য আমরা বৃত্তিটা দিতাম অন্যদের, এবং এই বৃত্তিটার পাশাপাশি ওদেরকে একটা অভিসন্দর পত্র লিখতে হতো, অর্থাৎ রিসার্চ করে একটা পেপার লিখতে হতো, তার সাথে তাদেরকে এটা দেওয়া হতো, 10,000 করে টাকা দিতাম। সার্জেন্ট আহাদ আর ইয়ের উপরে করেছি আমরা, মুজিবুর রহমান শান্তদ আয়োজন করবে এবং জিয়া হায়দার নাটকের শিক্ষক ছিলেন তার ব্যবহার করেছি।
জনপ্রিয়, সৎ, মেধাবী, দায়িত্বশীল এই মানুষটির আত্মার শান্তি কামনা করছি।
তো এই ছিল আজকের প্রতিবেদন, সার্জেন্ট আহাদ হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে এই প্রতিবেদন এবং আজকের এপিসোড। অনেক ধন্যবাদ জানাই তারেক আহমেদকে, যে এই প্রতিবেদনটি তৈরি করেছে আমাদের অন্ধকার গল্পের টিম মেম্বার তারেক আহমেদকে, আবারও অনেক ধন্যবাদ। পুরো বিষয়টি আমরা পেয়েছি এর মধ্যে। প্রাচী আপু, প্রতিবেদনটি আপনি শুনলেন, আপনি কি বলবেন, কোথাও কোন প্রকার কোন ভুল ইনফরমেশন ছিল কিনা?
না, কোনো ভুল ছিল না। যারা কথা বলেছেন তারা এতটাই সম্পৃক্ত ছিলেন ওর সাথে যে ভুলভালার তো প্রশ্নই আসে না। হয়তো সময় পেলে আরো অনেক বেশি সময় দেয়া হল ওনাদেরকে, খুব কম সময়ের মধ্যে ওনারা বলার সুযোগ পেয়েছেন। আমার বিশ্বাস যে আমার ধারণা হামিদ ভাই, নায়েম ভাই, তায়েব ভাই এরা সবাই হয়তো ঘন্টার পর ঘন্টা বলতে পারবেন, এত স্মৃতি আছে ওনাদের।
মানুষ হিসেবে তিনি যে অসাধারণ ছিলেন আমরা এই প্রতিবেদনের মাধ্যমে কিন্তু সেটা বুঝতে পেরেছি, যে তার কাজের জায়গাতে, ইনফ্যাক্ট গুলিস্তানে তার ডিউটি থাকলে
ইনচার্জ যিনি তিনি তো বললেন,
এবং ওই এরিয়ার মানুষ যারা হকার তারাও তাকে অনেক পছন্দ করতেন। মানুষ হিসেবে অসাধারণ একজন মানুষ, এবং
অবশ্যই মানে এটা একটা শিক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে যে সাধারণত আমাদের প্র্যাকটিস হচ্ছে আমরা ইউনিফর্ম অফিসারকে যখন দেখি আমরা কটাক্ষ করি আমাদের নাটক, সিনেমা, গল্প, উপন্যাসে সবচেয়ে হাসির, সবচেয়ে করুণার, সবচেয়ে ভিলেনই আমরা কিন্তু তাদেরকে বানিয়ে ফেলি, বা বেশিরভাগ ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এরকমই, কিন্তু প্রকারান্তরে বাস্তবে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখি। কাজেই আমাদের এই ঘটনা থেকে এটাও বলতে হবে যে পুলিশ প্রশাসনে হয়তো দু একজন ভাড়াম করার লোক থাকতে পারে, হয়তো দু একজন করাপ্টেড অফিসার থাকতে পারে, দু একজন থাকতে পারে, সেটা সব প্রফেশনেই থাকে। তবে সৎ অফিসার এই প্রশাসনে আছে, পুলিশ ডিপার্টমেন্টে আছে, এবং সেই সৎ অফিসারকে সৎ হিসেবে যারা ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যা করতে পারার জন্য তো সৎ মন মানসিকতার প্রয়োজন রয়েছে। আমি মনে করি যে আহাদ যেমন সৎ ছিল তেমনি তার সততাকে মূল্যায়নও করেছেন তার ডিপার্টমেন্ট। আসলে সততার বিকল্প কিছু নেই, দিনের শেষে আপনার ভালো কাজটি আপনার সাথে যাবে এবং ভালো কাজের প্রশংসা আসবেই।
জি, আজ থেকে প্রায় 15 বছর আগে 1999 সালের অক্টোবর মাসে 28th তো সব মিলে 15 বছর হয়ে গেছে এই ঘটনাটি, আলোচিত একটি হত্যাকাণ্ড, যিনি একটা চিন্তাকে বাধা দিতে গিয়ে যিনি প্রাণ হারিয়েছেন, সেই দিনের যে স্মৃতি সেটা খুবই ভয়ঙ্কর আপনার জন্য, সেটা আমরা বিশ্বাস করি। তার সঙ্গে আপনার পরিচয় শুরুটা একটু জানতে চাই।
আমি আরণ্যক নাট্যদল অভিনয় করতাম, আমাদের সবার অগ্রজ মানে শ্রদ্ধেয় মামুন রশিদের গ্রুপে, তো শিল্পকলা একাডেমিতে সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত চালু আছে একটা সকল নাট্যকর্মীদের নিয়ে এক ধরনের ওয়ার্কশপ। তো আমি আরণ্যক নাট্য দলের পক্ষ থেকে সদস্য হিসেবে সেখানে অংশগ্রহণ করছি এবং আহাদ নাট্যচক্রের সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন। আমরা অনেকেই, অনেক নাট্যকর্মীরা সেখানে একসাথে হয়েছিলাম। তো মামুন ভাই ছিলেন, উনি পুরো ওয়ার্কশপটা পরিচালনা করছিলেন। তো সেই নর্মালি যেটা হয় আসলে আমরা সব নাট্যকর্মী সবাই সবাইকে চিনি, এটা একটা পরিবারের মতো, কিন্তু আলাদা করে কোনো নাট্যকর্মীকে মানে দেখা বা বন্ধুত্ব হওয়ার সেই সুযোগটা ছিল না, সেরকম কোনো বন্ধুত্ব বা সেরকম কোনো ইন্টারাকশনটা আমার আহাদের সাথে তখন তার আগে ছিল না। তো পরিচয় বলা যায় সেই ওয়ার্কশপকে কেন্দ্র করি। তো ওয়ার্কশপটা যখন শেষ হয়ে যায় তখন মানে তখন আমরা চিনলাম আসলে পরস্পরকে। তারপর যেটা হলো মানে তারপর শেষ হবার পরপর আমার মনে আছে সে আমাকে জিজ্ঞেস করছিল যে প্রাচী আপনি কি সিঙ্গেল? আমলাম মানে কি
বললো
না হ্যাঁ না হুট করে মানে আমরা তো আসলে ওয়ার্কশপের মধ্যে তো আমাদের একটা সবার একটা এক ধরনের চেনা জানা একটা ব্যাপার, আর আমরা তো সব নাট্যকর্মী মনে করি আমরা সবাই পরিচিত পরিবার পরিজনের মতো। তো দশ বারো দিন পর বলছিল আমরা মানে বলছি যে না মানে আপনি যদি আপনার কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, তা বললাম না মানে একটু একটু ভালো লাগে আমার না মানে আর একটু বেশি আমি কোন রকমের কোনো সম্পর্ক নাই। বলছি তাহলে খুব ভালো কথা, তো আমি আপনাকে কিছু বলতে চাই। তেমন বলেন তো তার আগে একটু ছোট্ট একটা জিনিস মিস করে গেছে আমাদের আমাদের তখন অনেকগুলো শো দেখার একটা ওয়ার্কশপের পার্ট ছিল। তো সেই অনুযায়ী বেলি রোডে আমরা আসবো শিল্পকলা একাডেমিতে ওয়ার্কশপটা শেষ হবার পর। তো আমরা যখন আমরা সবাই সবার সাথে ফিরছিলাম বেলি রোডে, তখন তো বেলি রোডেই ছিল আসলে আর শিল্পকলা একাডেমি আজকের মতো না, সেই পুরনো শিল্পকলা একাডেমি ছিল। তো আমরা বেলি রোডে আসবো, আসার পথে তুমুল ঝড় বৃষ্টি। তো আমরা রিক্সা যারা ফিরছিল আমি তার সাথে মোটরসাইকেলে আসছিলাম বেলি রোডে, তো পুরো ভিজে গেলাম। তো ভিজে যাওয়ার পর বেলি রোডে এই কথাগুলো হয়েছে, তা আমি বললাম বলে যে আমি কি এই কথাগুলো কাকে বলবো? তা বললাম এই কথাগুলো আসলে আমাকে বললে কোনো লাভ নেই, আমার ভাইকে বলতে হবে, তারপরে আমার বাড়িতে বলতে হবে, তারপরে সিস্টেম অনুযায়ী আসতে হবে। তো বললো যে ঠিক আছে। তো প্রথম সিস্টেম অনুযায়ী আমার ছোট ভাইয়ের সাথে কথা বললো, তারপর দ্বিতীয় সিস্টেম অনুযায়ী আমার এক আঙ্কেল আন্টি ছিল তাদের সাথে কথা বললো, তার পরবর্তী সিস্টেম অনুযায়ী আমার বাড়িতে সে একটা বড় চিঠি পাঠালো আমার বাবাকে, বললো আমি দেখা হওয়ার আগে একটা চিঠি দিতে চাই। ওকে, সে চিঠিতে
বাবাকে উদ্দেশ্য
হ্যাঁ আমার বাবাকে একটা চিঠি লিখলো। সে চিঠিতে তখন কিন্তু আমাদের আসলে প্রেম ট্রেম কিছু হয়নি, শুধুমাত্র চেনা জানা। আমার টোটাল সিস্টেম পাশ করলে আমার আপত্তি নেই, এটুকু আমি বলতে পারি, কিন্তু যদি কোনো কিছু না হয় তারপর কিন্তু আমাদের মধ্যে কোনো ঝামেলা যেন না হয়, আমরা যেন থিয়েটারের কলিগে থাকি। তো সেরকম মন মানসিকতারই আসলে ছিলেন তিনি। তো তারপর সেই চিঠি পড়ে তো আমার বাবা মুগ্ধ হয়ে গেলেন, যদি আমার বাবা কখনই মানে এই ডিপার্টমেন্টের কাউকে পছন্দ করতেন না,
যেমনটি
হয়ে থাকে। তো সব মিলিয়ে পরিচয়ের এক মাসের মাথায় আমাদের এনগেজমেন্ট, দু মাসের মাথায় আমাদের আর্থ হয়ে গেল।
আচ্ছা,
খুব দ্রুত
ওই ঘটনার পর থেকে মোট কথা দু মাসের
মধ্যে। তো আমাদের আসলে যদি প্রণয় বলি মানে বিবাহোত্তর প্রণয় ছিল, আমরা তারপর একেবারেই ঘুরে বেড়াতাম, থিয়েটার করছি মোটরসাইকেলে। তো থিয়েটার পাড়ায় নাট্যচক্রের লোকজন হামিদ ভাইরা কিন্তু আমাকে একেবারে বৌমার মতো ট্রিট করতো, আর আরণ্যকে মামুন ভাইরা হ্যাঁ সবাই ভাবি বৌমা এরকম খুবই স্নেহ করতেন, এখনো আমাকে সেরকমই মনে করেন ওনারা। আবার আরণ্যকে যারা ছিলেন তারা ওকে একদম জামাই সুলভ মানে দুই গ্রুপের একটা সম্পর্ক এরকম আর কি।
আপু আমি একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি, ততক্ষণে কি তিনি সার্জেন্ট ছিলেন?
হ্যাঁ, তখন ও অলরেডি পুলিশ অফিসার, সেই কারণেই কিন্তু এত সিস্টেম এত কিছু।
একটা ব্যাপার এখানে আমি খুবই অবাক হয়েছি যে এরকম পুলিশ প্রশাসনে চাকরি করে একজন পুলিশ অফিসার হয়ে নাটকের সময় দেয়া, রিহার্সেল করা, ইনফ্যাক্ট
সেই কারণেই কিন্তু মনে হয়েছিল আমার যখন আমাকে বলেছে তখন আমার আমার কাছে বিষয়টা খুব দ্বিধান্বিত হয়নি আমি, কারণ আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার তো মানে পোস্টিং এর চাকরি, তো আপনি থিয়েটার করতে পারবেন না, একসময় আমাকে করতে হবে না। তার বলছে না, দুটো সাবজেক্ট একদমই আলাদা, আপনার জীবন আপনার, আমার জীবন আমার, আপনার থিয়েটার আপনার, আমার থিয়েটার আমার, আমি থিয়েটার করতে যদি নাও পারি, আমি না পারলে তো আপনাকে আরো বেশি করে করতে হবে।
আচ্ছা আচ্ছা,
তো ব্যাপারটা এরকম ছিল এবং সত্যি সেটা সে কথা রেখেছিল যে ও খুব অভিনয় পাগল মানুষ ছিল, খুব মানে আর্ট কালচার কিছু মানুষের ভেতর থাকে না, যে এটা আসলে ভেতরেই থাকে, খুব স্বতঃস্ফূর্ত, শো অফ না। তো সেরকম সে বলতে যে আমি তো আসলে আপনাকে মঞ্চে দেখা একটা মানুষ, আমি আপনাকে মঞ্চে দেখে পছন্দ করেছি, কাজে আমি আপনাকে আসলে সারাজীবন মঞ্চেই দেখতে চাই, আপনাকে আমি স্ক্রিনেই দেখতে চাই, ওভাবেই দেখতে চাই, আর আমার দিক থেকে অন্তত জীবনে আমি আপনাকে কতটুকু বিলাসিতা দিতে পারবো জানি না, আমি একজন সৎ পুলিশ অফিসার, খুবই সততার মধ্যে দিয়ে আপনার জীবনযাপন করতে হবে, কিন্তু আপনার স্বাধীনতা অভিনয় করবার সেটা অফুরান থাকবে।
সেটা আপনার জন্য অনেক
ডেফিনেটলি, এটা আমার জন্য সেই মুহূর্তে অনেক বড় একটা প্রাপ্তি তো বটেই, কারণ আমি এখনো মনে করি আমাদের মেয়েদের কি হয়, অনেকেই একটা অভিনয় শিল্পী বা নাচের শিল্পী বা গানের শিল্পীকে পছন্দ করছে কিন্তু সংসার জীবনে গিয়ে কিন্তু কনফ্লিক্ট হয়। সেই জায়গা থেকে আমি তার সাথে যতদিন সংসার করেছি কখনোই আমাদের দুজনের মাঝখানে অভিনয় বা আমার থিয়েটার বা আমার কাজ কর্ম আমার যে ফিলসফি সেগুলো কখনো বাধা হয়ে দাঁড়ায়নি।
বিয়ের আগে কি তার কোন অভিনীত নাটক মঞ্চে দেখেছেন কিনা? লাইক
হ্যাঁ আমি দেখেছি, কারণ আমাদের আমরা তো থিয়েটার, হ্যাঁ তখন আসলে শুধু থিয়েটারই করতাম আমি, আজকে যেমন থিয়েটার করি না অন্য কাজ বেশি করি, তখন শুধু থিয়েটারই ছিল ধ্যান জ্ঞান, তখন তো এত টেলিভিশন চ্যানেল হয়নি, আমি তখনও ফিল্মে কাজ করা শুরু করিনি আর টেলিভিশন আমি খুবই অ্যাভয়েড করতাম তখন, তখন মনে করতাম যে না শুধু থিয়েটারই করব
মঞ্চ।
হ্যাঁ
আপনি তো মানে নাটক নির্মাণও করেছেন এখন পর্যন্ত, সো থিয়েটারটাকে আপনি ধরে রেখেছেন, সেই সঙ্গে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন, এই যে পনেরো বছর, এই পনেরো বছর কিভাবে গেছে আপনার আমরা সেটা অবশ্যই জানতে চাইব। শুরুটা জানতে চাইছেন, বিয়েটা আসলে কত সালে হয়েছিল?
বিয়েটা আমরা করেছেন 91-এ পহেলা জুলাই
এবং খুবই অল্প সময়ের পরিচয়,
দু মাসের মধ্যেই আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। আমার আসলে আমার বাবা খুব অসুস্থ ছিলেন, তো যার জন্য আমার বাবা বলেছিলেন যে, এবং আহাদেরও ওরকম একটা ব্যাপার ছিল যে যা হবে তাড়াতাড়ি হবে, কারণ আমার বাবা বলছিল যে ঠিক আছে আক্ত হয়ে যাক, আহাদ বলছিল বিয়েটা হয়ে যাক তারপর বড় করে অনুষ্ঠান বা যেটা রিচুয়াল থাকে। তা আমার বিয়ের এক মাসের মাথায় আমার বাবা মারা যান।
ও আক্তের পরেই?
হ্যাঁ আমার বাবা মারা যান খুব অল্প সময়ের পরই, তো ওইটা একটা ক্রাইসিস মোমেন্ট ছিল আসলে আমার জন্য, সে কারণে হয়তো খুব তাড়াহুড়া করে বিয়েটা ওভাবে আঘাত হয়ে যাওয়া এই আর কি।
ওকে, আমাদেরকে অনেকে লিখছেন, জানিয়ে দিই নাম্বারটি 16260-16260। আলোচিত সার্জেন্ট আহাদ হত্যাকাণ্ড নিয়ে আজকের এপিসোড। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী মানবাধিকার কর্মী রোকেয়া প্রাচী, যিনি তার সহধর্মিনী, আর আজকে আমরা তাকে নিয়ে অনেক কথা বলবো, তার সম্বন্ধে জানবো, অলরেডি অনেক কিছু আমরা জেনেছি, আমরা হয়তো অনেকেই জানতাম না যে তিনি একজন নাট্যকর্মী ছিলেন এবং এত বেশি নাটক পাগল ছিলেন যে তিনি কাজের ফাঁকে ও একটু সময় বের করে তিনি চেষ্টা করতেন নাটককে সময় দিতে। দুজন দু গ্রুপে ছিলেন, শেয়ারিংটা কেমন হতো আসলে, মানে নাটক নিয়ে শেয়ারিং, এরপরে সংসার, সময় দিতে?
সংসার আসলে আমরা সংসার করেছি কম, যেহেতু আর ও যেহেতু ঢাকার বাইরে, বিয়ের পরপরই ঢাকার বাইরে পোস্টিং হয়ে গেল সে বছরই
চিটাগংয়ে,
তো চিটাগংয়ে চলে যাওয়ার পর আমি ঢাকায় সে চিটাগং, ও সপ্তাহে এক দুদিন আসতে পারত আবার এক দুদিন আমি যেতাম, তো ওই ছিল আমাদের আসলে বিভক্ত প্রণয়, আমরা আমি শব্দটা ব্যবহার করেছি খুব ভেবে চিন্তেই, অনেকটা সেরকমই ছিল যতদিন ও বেঁচে ছিল, ঢাকা চিটাগং, তারপরে ও ফিরে আসার পর চিটাগংয়ে থাকতে কম্বোডিয়া চলে গেল, তারপরে আবার এলো অল্প কিছুদিন পর আবার আরেকটা মিশন, এসব কিছু মিলে আমরা আসলে মানে হিসেব করে
একসঙ্গে থাকা হয়,
একসঙ্গে বোধ হয় কয়েক মাস, মানে হিসেব করলে ভাবে মানে অনেক বছর একসাথে ওভাবে দিন ঘন্টা হিসেব করলে মানে খুব কম সময়, কারণ ওর যেহেতু ট্যুর ছিল বেশি, ওই যে যেতাম আমি আসতাম, মানে একেবারে মানে নিরবিচ্ছিন্ন ভাবে একসাথে হাড়ি পাতিল নিয়ে সংসার করাটা খুব বেশি সময়ের না, কিন্তু তারপরও হয় কি মানুষকে চিনতে তো আসলে দীর্ঘ যুগের প্রয়োজন হয় না। আমার শুধু আমি তখনও এই কথাটা অনেককে বলেছি, এখন তো যখন আমি কোনো নারীদের জন্য কোনো সেমিনারে যাই তখন আমি বলি যে আসলে নারীরা আসলে কি চায়, পুরুষকে কি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চায়, নাকি নারীরা চায় যে একটা পুরুষ শ্রেণী থাকুক, নাকি তাহলে কনফ্লিক্ট কোথায় বা কোথায় নারী পুরুষের সেই মহামিলনটা ঘটে না। আমার কাছে যেটা মনে হচ্ছে বন্ধুত্বটা খুব ইম্পর্টেন্ট, তো ও আর আমি আসলে ওই যে থিয়েটারের বন্ধু ছিলাম ওই বন্ধুত্বটাই শেষ পর্যন্ত ছিল আমাদের মধ্যে, যার জন্য আমারও কখনো মনে হয়নি যে থিয়েটারটা আমাদের মধ্যে কোনো সংঘর্ষের কারণ হয়নি বা নারী পুরুষের ব্যক্তিত্ব কখনো সাংঘর্ষিক কোনো বিষয় হয়ে দাঁড়ায়নি, কখনো এরকম হয়নি যে আমি থিয়েটার করছি ও চিটাগংয়ে ও আমাকে বাধ্য করেনি চিটাগংয়ে গিয়ে সংসার পাততে হবে বা এরকম করতে হবে। এই যে দুজনকে রেসপেক্ট করা এটা আসলে একটা রিলেশনের স্ট্রেংথের জায়গা, যদি বন্ধুত্বটা ঠিক হয় এরপর যে কোনো রিলেশন আসলে টেকসই হয়। আমাদের বন্ধুত্বটা দীর্ঘস্থায়ী ছিল, খুব শক্তপোক্ত ছিল, আমরা খুব মানে কনভেনশনাল হাজবেন্ড ওয়াইফ কখনোই ছিলাম না,
সমমনা ছিলেন দুজনেই।
এবং এটা কিন্তু সে একজন থিয়েটার কর্মী, আমি একজন থিয়েটার কর্মী, এবং তার চেয়ে বড় কথা সে একজন মানুষ, ভালো মানুষ, এবং আমাকে একজন মানুষ হিসেবে ট্রিট করেছে, এটা খুব জরুরি।
কখনো সার্জেন্ট আহাদকে আপনি সার্জেন্ট আহাদ হিসাবে দেখেছেন, নাকি আমার নাটকের একজন কর্মী, নাট্যকর্মী হিসাবে আপনি বেশি লক্ষ্য করতেন?
আমি ওকে আমার আসলে কখনো তো ডেফিনেটলি তার মানে তার ইউনিফর্ম সেটাকে তো দেখবই, সেটা আমার ভালো লাগতো, সেটা আমাকে অবশ্যই প্রাউড ফিল করতাম আমি, কারণ আমি তখন জানতাম ওর সিনিয়র অফিসাররা ওকে খুব পছন্দ করছে, ও যেখানে যাচ্ছে কাজ করছে, ও অনেকগুলো পুরস্কার পেয়েছে, এই পুরস্কারগুলো পাওয়া খুব চারটিখানি কথা না, মানে জীবন বাজি রেখে সে মানে অ্যাওয়ার্ডগুলো স্বীকৃতিগুলো পেতে হয়, মারা গেলে একরকম স্বীকৃতি, বেঁচে গেলে তো বেঁচে যাওয়াটা অনেকটা কানের পাশ দিয়ে গুলে যাওয়ার মতো, কাজেই সেই জিনিসগুলো তো অবশ্যই আমাকে তার প্রতি শ্রদ্ধাশীল করত এবং এখনো করে, এবং মনে হয় যে ইচ্ছা করলে কি আমরা পারি জীবন বাজি রাখতে, এত কি সহজ, খুব কঠিন কাজ
তিনি যেটা করেছেন সত্যি
অবশ্যই, এবং এটা বারবার করেছেন, একবার না অনেকবার করেছেন, অনেকবার কানের পাশ দিয়ে গুলি চলে গেছে, অনেকবার উনি হয়তো হায়াত ছিল তাই বেঁচে গেছেন, কিন্তু এরকম মৃত্যুর ঝুঁকি ওনার বিয়ের পর অনেকবার এসেছে, আমাদের বিয়ের এক মাস পরেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল,
সেটা
নয়াপল্টনে এরকম আসামি ধরতে গিয়ে তাই হয়েছিল, সেবারও সে আক্রান্ত হয়েছে, হসপিটালে থাকতে হয়েছিল যখন আমার বাবা মারা যায় আসলে তারপর পর, তো 91 এর ঘটনা, সেবারও সে অ্যাওয়ার্ড পেয়েছে, তো সেদিনের ঘটনাতেও সে মৃত্যুবরণ করতে পারত, আমি কিন্তু বিধবা বিয়ের এক মাস পরেই হতে পারতাম, মানে সেদিন রাতেও ও সিভিল ড্রেসে ছিল, ওর কাছে আর্মস ছিল না, সেটা না ওরা নিয়ে গিয়েছিল আর্মসটা, তো এই যে পাঁচ ছয় জনের সাথে ওর মানে মানে সংঘর্ষ হলো, তো ওর সার্ভাইভ করার কথা ছিল না সেদিন, সেই জন্য আমার মনে হয় যে এটা খুব কঠিন কাজ সোজা না,
এবং যে ঘটনার মধ্য দিয়ে তাকে আমাদের হারাতে হয়েছে, এমন ঘটনার আগে ঘটেছিল
কয়েকবার,
এবং সৌভাগ্যবশত এর আগে এতটা
চিটাগংয়ে ঘটেছিল, ঢাকায় ঘটেছে, ঢাকায় দুবার, চিটাগংয়ে একবার, তারপরে ফাইনালি ঢাকায় যে ঘটনাটি ঘটল সেখানে প্রাণ দিতে হয়েছে।
এমন আর কি কি ঘটনা আপনি জানতেন?
ঢাকায় আরেকবার মিছিলে খুব ভয়াবহ মানে ম্যাসাকার ছিল, যেমন খুব জঙ্গি মিছিল ছিল, তো সেই জঙ্গি মিছিল ও আসলে সবসময় সবার সাথে খুব ভালো রিলেশন, ও সবাইকে ম্যানেজ করার চেষ্টা করত, তো মাঝখানে ছিল মানে সেবারও ও আক্রান্ত হয়েছিল কিন্তু বেঁচে গেছে, তো যে ঢিলটা ওর মুখে পড়েছিল সেটা মাথায় পড়তে পারত বা আরো খারাপ কিছু হতে পারত, সেবারও সে অ্যাওয়ার্ড পেয়েছে। আর চিটংয়ে যেটা হয়েছিল, ও ওই এলাকার মোটামুটি সন্ত্রাসীদের চাষ হয়ে যাওয়ার কারণে সন্ত্রাসীরা ওকে উঠিয়ে নিয়ে গিয়েছিল একবার
চিটং থেকে,
হ্যাঁ, তো সেই ঘটনাটা যেটা ঘটেছিল মানে ওর আসলে মানে বেঁচে ফেরত আসার কথা না, কিন্তু সেবারও ও সার্ভাইভ করে গিয়েছিল। না এটা বোধ হয় আসলে মানে রক্তের ভেতরে, মানে জিনিসটা এরকম না যে ও হিসেব মানে মানুষ যখন হিসেব করে, আমরা যখন আমরা তো অনেক হিসেবি মানুষ, আমরা বলি আমরা খুব দেশকে ভালোবাসি, আসলে 100% পারি কি আমরা সবকিছুতে প্রতিবাদ করতে, হয়তো পারি না, কিংবা আমরা চ্যালেঞ্জ না, যার যার প্রফেশনে যখন সে চ্যালেঞ্জটা আসে, মানুষকে যখন চ্যালেঞ্জটা নিতে হয় তখনই বোঝা যায় সে আসলে কতটা দেশপ্রেমিক, কতটা সৎ। এখন ধর আজকে আমি বলতে পারি যে আমি রোকে আপনার অনেক সৎ, আরে আমার টেবিলে তো লাখ লাখ টাকা আদান প্রদান হয় না, আমার তো প্রতিদিন যুদ্ধ করতে হয় না, কাজে আমি কি করে বলি যে আমি 100% সৎ, আমার আসলে সুযোগ ঘটেনি চরিত্র হারানোর, মানে সততা বা এই যে এর মাঝখানে তো সেই সুযোগটা ঘটেনি, কিন্তু আমাদের প্রশাসনে যারা কাজ করেন তাদের কিন্তু প্রতি সেকেন্ডে চ্যালেঞ্জটা নিতে হয়
এবং এই সুযোগ সবসময় তাদের সামনে,
কাজে কেউ সততার পরিচয় দেন, জীবনের ঝুঁকি নেন, কেউ আপোষ করেন টেবিলের নিচে থেকে, কেউ আপোষ করেন জীবন বাজি রাখেন না, কিছু দুর্বৃত্তকে চলে যেতে দেন, আর কিছু মানুষ সার্জেন্ট আহাদের মতো ঝাঁপিয়ে পড়ে,
তারাই আসলে আমাদের গর্ব, এবং আমরা তাদেরকে নিয়েই উঁচু গলায় কথা বলতে পারি, আমাদের এই গর্বের সন্তানরা বেঁচে থাকুক আরো আসুক আমাদের মাঝে, এটাই চাইব। অনেকে লিখছেন দেশে এবং দেশের বাইরে থেকে, অনেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন, আশিকুল নয়ন, এরপর দেখতে পাচ্ছি বাবুল, তিনি এই ঘটনাটি শুনবেন বলে আমাদের সঙ্গে জয়েন করেছেন, এরপর দেখতে পাচ্ছি তার আত্মার শান্তি কামনা করে অনেকে লিখেছেন, বিজয় খান রয়েছেন আমাদের সঙ্গে, সুশান্ত দেবনাথ, শরীফ খান রয়েছেন, শাওন আর জুবাইর, তিনি বলেছেন কিভাবে মারল, জুবাইর, এটা অনেক আগের একটা ঘটনা, আমি জানি না আপনি সেটা জানেন কিনা, আশা করছি আপনি জানেন। অত্যন্ত আলোচিত একটি ঘটনা, 1999 সালের 28 অক্টোবর, সার্জেন্ট আহাদ।
আমি একটু মানে ডিটেইল বলি বরং, কারণ সেই সময় যারা আসলে দেশে ছিলেন বা দেশের বাইরে ছিলেন সেই সময় যারা জানেন, এখনকার যে জেনারেশন তারা হয়তো জানেন না। তো 1999 সালের 28 অক্টোবর আসলে ঘটনাটার মানে পেছনের কিছু ইতিহাস আছে। গুলিস্তানে এখনো আমরা সবাই জানি যে প্রচুর ছিনতাই হয়
সবসময়,
এবং এই ছিনতাইকারীর একটা চক্র আছে। আজকে হয়তো ছিনতাইকারীরা ডিফারেন্ট আর্মস ইউজ করছে বা অন্য রকমের সাপোর্ট তাদের আছে বা অন্য রকম কিছু ঘটে, কিন্তু সেই সময় আসলে টেম্পোতে করে অনেক বেশি ছিনতাই হতো এবং অতিষ্ঠ ছিল গুলিস্তান এলাকার মানুষজন। তো সেখানে সার্জেন আহাদ বেশ কয়েকবার কাঙালি জাকিরের যে গ্রুপ, সেই গ্রুপটাকে ধাওয়া করা, সেই গ্রুপটাকে ধরে দেয়া, এরকম বেশ কয়েকবার সে করেছিলেন।
তিনি জানতেন আসলে যে এই
গ্রুপটা, এবং এই গ্রুপটাকে কিন্তু তিনি কয়েকবার আসলে বাধা দিয়েছিলেন এবং ধরেও দিয়েছিলেন। তো যার ফলে সার্জেন আহাদ তাদের কাছে খুব প্রিয় পাত্র ছিল না। আর ওখানে ক্রাইমগুলোর সাথে আমরা আসলে কাউকে আঘাত না করে আমি বলছি, একটু একটু সেন্সর করে বলছি, এই ক্রাইমগুলো তো একটা চেইনের মতো, ক্রাইমের ভাগ বাটোরা আসলে অনেক দূর যায়। তো সে অনেক দূর যাওয়ার সাথে অনেকেই সম্পৃক্ত থাকেন। তো যেহেতু সার্জেন আহাদ এটাকে বাধা দিতে চেয়েছিলেন সেজন্য সে প্রিয় পাত্র ছিল না, সে বিক্রি হয়নি, আপোষ করেননি। তো কাজে ওই রকম পরিস্থিতিতে একটা যখন খুব অতিষ্ঠ গুলিস্তানবাসী, একদিন একটা চেকপোস্ট করা হয়েছিল। চেকপোস্ট মানে আসামিদের ধরবার জন্য একটা পরিকল্পনা করে তিনটা টিম ভাগ হয়ে গুলিস্তানের যে শাপলা চত্বর সেখানে তিনটা গ্রুপ, মেজবা সাহেব, আনোয়ার সাহেব এবং সার্জেন আহাদ, তিনটা পয়েন্টে তিনজন পুলিশের আরো কনস্টেবল আরো গাড়ি টাড়ি সহ সবাই সেখানে স্ট্যান্ড বাই হয়েছে 100 গজের একটা চেকপোস্ট। তখন সার্জেন আহাদের ইস্তিমুর চলে যাওয়ার কথা, সো তার আর্মসটাও সারেন্ডার করে ফেলা হয়েছে যেহেতু চলে যাবে এক সপ্তাহ পরে, পাসপোর্ট ভিসা এভরিথিং রেডি। তখন তার তো ছুটির মতো অনেকটা, তার কাছে তার আর্মসটা ছিল না, চলে যাবে দেখে সেটা সে সারেন্ডার করেছিল। তো যেটা হয়েছিল, ওই 100 গজে যে তিনটা চেকপোস্ট, একটা মেজবা সাহেবের কাছে ছিল, তার কাছে জিপ ছিল, আরো কিছু কনস্টেবল হাবিলদার ছিল, সার্জেন আহাদ দুজন কয়েকজনকে নিয়েছিল, মেজবা সাহেব ছিল। তো প্রথম চেকপোস্টে যখন সিগন্যাল দেওয়া হয়, ওই কাঙালি জাকিরদের সেই টেম্পোটা যখন সিগন্যাল ক্রস করে ভেতরে ঢুকে যায়, যখন ওরা পালিয়ে যেতে থাকে, তখন সার্জেন আহাদ সেই টেম্পোতে উঠে যায় এবং সে তার অন্যান্য যারা সামনের চেকপোস্টে ছিল তাদেরকে ইনফর্ম করে যে এই টেম্পোটাতে কাঙালি জাকিরদের দলটা আছে। এবং সে যখন জাম্প করে উঠে যায়, আমার ধারণা হয়তো উনি ভেবেছিলেন যে যেটা ডিউটি অন্যরা তাকে কভার দেবে, কিন্তু কেউ তাকে কভার দেয়নি।
আর মেসেজটা কি তারা পেয়েছিলেন?
না পাওয়ার কোনো কারণ নেই, কারণ তারা ওখানে ওই কাঙালি জাকিরকে ধরবার জন্য ওখানে তিনটা চেকপোস্ট
অপারেশনটা ছিল তাদেরকে ধরবার,
এবং তিনটা চেকপোস্ট এরকম যে কাঙালি জাকির যদি ফার্স্ট পয়েন্ট ভায়োলেট করে, সেকেন্ড পয়েন্টে আনোয়ার, থার্ড পয়েন্টে মেজবা সাহেব,
আচ্ছা
সে তো উড়ে যেতে পারে না টেম্পো,
তার মানে একেবারে ফার্স্ট যে
মানে একটা টেম্পো তো উড়ে যেতে পারে না। আর ওই ওখানে যে লাইট, সেখানে যখন একজন পুলিশ অফিসারকে সহ টেম্পোটা টান দিল, ওখানে যখন পুলিশ অফিসার আক্রান্ত হলো, এরকম একটা ঘটনা ঘটছে সবাই দেখছে, তখন অন্যরা কেন মুভ করেনি?
সময়টা কত ছিল? রাত 8টা 9টা
এরকম একটা সময়, এবং এই সময় ওখানে যা ঘটে সবই দেখা যায়,
মতিঝিল দিলকুশায়
কেউ মুভ করেনি। তারপর যখন ওরা তাকে মেরে ফেলে যায়, টেম্পোটা চলে মানে ওরা একটু দূরে গিয়ে টেম্পোটাকে ফেলে রেখে ওরা চলে যাবার অনেক পরে কিছু লোকজন এসে টেম্পোতে আগুন দেয়, তারপরে মেজবা এবং আনোয়ার আসে। এতটা সময়
ইন দ্য মিন টাইম তারা কোন প্রকার কোন শব্দ অথবা কোন সংকেত
কিছু করেনি, নো ব্ল্যাঙ্ক ফায়ার, নাথিং, কিছুই না।
আচ্ছা, একটা ফার্স্ট ব্যারিকেড থেকে সেকেন্ড ব্যারিকেডের দূরত্ব নিশ্চয়ই এত ছিল না যে
এটা খুবই হাস্যকর, একটা টেম্পো চলে যেতে পারে না, এটা খুবই সাজানো একটা সস্তা গেমের মতো হয়েছে, প্ল্যানিংটা হয়তো এরকম ছিল, চলে যেতে দেবে। সেই সময় তারপর তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে আনা হয়, তারপর পিজিতে, তারপর সিএমএইচে।
উদ্ধার করে তো সাধারণ জনগণ।
হ্যাঁ, তারপরে ওনারা আসে, আসার পর একটা সিএনজিতে করে সার্জেন মেজবা তাকে নিয়ে যায় রাজারবাগ হসপিটাল, রাজারবাগ থেকে অ্যাম্বুলেন্সে করে পিজি, পিজি থেকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে। এই পুরো সিএমএইচ পর্যন্ত যেতে পথে ঘন্টা দুয়েকের মতো লাগে। এর মধ্যে আমি খবর পাই, আমিও চলে যাই ওখানে, দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে মারা যান উনি। মানে সিএমএইচ এর যাওয়ার পরে আসলে আর বেশিক্ষণ মানে না, আমি যতটুকু জানি মানে ডাক্তারদের কাছে যতটুকু জেনেছিলাম, ও আসলে প্রথমেই আসলে শকে চলে গিয়েছিল। পিজির পরে থেকে কোমায় ছিল, সিএমএইচ যাওয়ার পর লাস্ট একটা দুটা মানে হয়তো বেড ছিল, কিন্তু মানে কোনো এতেই ছিল না।
তাকে তো টেম্পোর ভিতরেই তাকে পিটিয়ে হত্যা করা হয়, এক প্রকার পিটিয়ে ফেলে রাখা হয়, পরে তিনি মৃত্যুবরণ করেন। পুরো বিষয়টা কি একটা রানিং টেম্পোর ভিতরে হয়েছে নাকি কোথাও তাকে থামিয়ে তার উপরে এই ধরনের কোনো কিছু আপনারা জানতে পেরেছেন?
আমি যতটুকু ওখানে প্রত্যক্ষদর্শী এবং সবকিছু অনুযায়ী যেটা জেনেছিলাম, আর মূল আঘাতটা বোধহয় টেম্পোর ভেতরে, তারপর ফেলে রেখে যায়। ওকে ওকে আসলে অনেক বেশি যে আসলে ক্ষতবিক্ষত করা হয়েছে তা কিন্তু না। সবচেয়ে বড় আঘাতটা হচ্ছে মাথা, আর একটা আঘাত হচ্ছে বাঁ হার্টের ঠিক যে পয়েন্টে আঘাত করলে একটা মানুষ মারা যেতে পারে সেই পয়েন্টে, আর কোথাও না, কোন ধস্তাধস্তি বা অনেক হ্যাচড়া হ্যাচড়ি সেগুলো না, কারণ তার শার্টের বোতাম ক্লিপ যা যা ছিল সবকিছু অক্ষত ছিল, সবকিছু মানে তাকে মারাটাই উদ্দেশ্য ছিল আসলে,
এবং তাকে টেম্পোতে তুলে নেওয়ার বিষয়টা। আপনার কি মনে হয় যে তারা জানতেন, তারা কি জানতো আসলে যে তার কাছে কোনো অস্ত্র নেই, তিনি অস্ত্র
আসলে এই যে চেকপোস্টটা ওখানে বসেছে এটাই তারা জানতো? কারণ আমরা পরবর্তী সময়ে, আপনাদের সবার হয়তো মনে আছে, পরিপ্রেক্ষিত বলে একটা অনুষ্ঠান হতো, সৈয়দ বোরহান কবির করতেন জীবনের ঝুঁকি নিয়ে,
বাংলাদেশ টেলিভিশন,
হ্যাঁ বাংলাদেশ টেলিভিশনে করতেন, পরবর্তীতে ওইটা চ্যানেল আইতেও করেছেন উনি। তো উনি একটা প্রতিবেদন করেছিলেন এবং কাঙালি জ্যাকি ধরা পড়বার পর কাঙালি জ্যাকির প্রথম ইন্টারভিউটা উনি করেছিলেন, যার ফলে কথার কেউ চেঞ্জ করতে পারেনি। সেই ইন্টারভিউতে ছিল যে কাঙালি জ্যাকির কে একজন পুলিশ অফিসার ইনফর্ম করত যে আজ অমুক রাস্তায় চেকপোস্ট হবে, তো সেটার বিনিময়ে একটা মাসে ৫০,০০০ টাকার একটা প্যাকেট যেত ওনার কাছে। এরকম ফোন টু ফোন কনভারসেশনের রেকর্ড এবং কাঙালি জ্যাকির নিজের মুখের বক্তব্য আমরা কিন্তু বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানে দেখেছিলাম। তো কাজে এটা বলার অপেক্ষাই রাখে না ঘটনাটা কি ঘটেছে। তো তখন সবচেয়ে আরো বড় একটা বিষয় হচ্ছে, যখন সাজান আহমেদ মারা যায় তখন কিন্তু আমি ওখানে উপস্থিত, আমরা সবাই উপস্থিত, আমার আত্মীয় স্বজনরা পরে এসছেন কিন্তু আমি ছিলাম ওখানটায়। আমার উপস্থিতিতে মিসবাহ সাহেবকে তো কেউ বাদী হওয়ার জন্য রাইট দেয়নি, উনি বাদী হবেন কেন, উনাকে কেউ বলা হয়নি, কিন্তু উনি আমার কোনো আমি কোনো ইনিশিয়েট নেওয়ার আগেই উনি নিজেই বাদী হয়ে গেলেন, এবং বাদীটা উনি এমনভাবে হলেন যেন মামলাটা খুব হালকা পাতলাম। তারপরে আমি আবার ওই ওইটার বিরুদ্ধে না দাবি একটা কি একটা ইয়ে আছে, আর্জি আছে, সেটা করে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর প্রেস কনফারেন্স করে যখন আপিল করলাম, তারপরে আমার আর্জিটা ওটার সাথে ইনক্লুড করা হলো, এবং যার ফলে পরবর্তী যে তদন্তটা করা হয়েছিল সেটা ওই আর্জির উপর বেস করে, সেই জন্যই কিন্তু বিভাগীয় তদন্তের দাবি উঠেছিল যেটা আজ পর্যন্ত হয়নি।
আচ্ছা, সেই সময়ের কিছু কথা যদি আমাদেরকে বলতেন যে ঘটনাটি ঘটে যাওয়ার পর কিভাবে কেটেছে আপনার দিনগুলি। রিমি তখন মাত্র ৪ বছর বয়স,
আপনার
প্রথম সন্তান, প্রথম কন্যা সন্তান, ওর জন্মের সময়টা কোথায় ছিলেন আমাদের আহাদ ভাই?
আমার মেয়ের জন্মের সময়টা খুব অদ্ভুত, তখন লাগাতার তিন দিনের কারফিউ চলছে ঢাকা শহরে, ঝিরঝিরা বৃষ্টি লাগাতার, ও তখন চিটাগং, আমি ঢাকায়, আমি একা একাই ক্লিনিকে গেলাম ওই ঝিরঝিরা বৃষ্টির মধ্যে, একদম মানে দুদিন পরও করে জানের ঝুঁকি নিয়ে লাস্ট মুহূর্তে বাসে করে আসলো রাতের বেলা, ও আসলো ১২:৩০টায়, আর একটা ১৩-১৪ মিনিট আমার মেয়ে হলো ১৩ সেপ্টেম্বর ওই ঝিরঝিরা বৃষ্টির মধ্যে শান্তিনগরে। এটা হচ্ছে জন্মের গল্প। আর ওর মৃত্যুর পরে আসলে দুটো জীবন ছিল আমার, একটা হচ্ছে আমার আর আমার মেয়ের জীবন, আর একটা হচ্ছে এই যে আরজিটা করেছিলাম আমি। সো এই আরজিটা হচ্ছে আরেকটা জীবন হয়ে গিয়েছিল আমার, এটা মানে আমার জন্য, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোনো মেয়ের জন্য এরকম জীবন না হয়। আমি মানে
স্বামীর হত্যাকাণ্ডের বিচার চাওয়ার যে বিষয়,
মানে কারো হত্যাকাণ্ডের বিচার চাওয়ার যেন সৌভাগ্য দুর্ভাগ্য কোনোটাই না হয়, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার চাওয়াটাই একটা প্রহসন। তো মানে আমার জন্য ডিফিকাল্ট ছিল, কারণ যেহেতু বাদী হয়ে গিয়েছিল মেজবা সাহেব, তা বাদী হওয়ার কথা না। সো যাকে আমি সন্দেহ করছি তিনি যদি বাদী হন তো মামলার তো কিছুই থাকে না। তারপরও বিভাগীয় তদন্ত এবং সবকিছু সহ সেই সময়ের পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সৈয়দ বোরহান কবির ওনার ওই ইন্টারভিউ নেওয়াটা, এই সবকিছু মিলিয়ে এক ধরনের মানে মিডিয়া প্রেশার ছিল। তো সেসব কারণে সেই সময় কিন্তু একটা তদন্ত হলো, তদন্ত রিপোর্টটা হতে হতে প্রায় চার বছর পার করেছে। আমাদের কোর্ট কাচারি এত স্লো, চার বছর পার হয়েছে। তো চার বছর আমার জীবনটা চলেছে, চার বছর মামলার জীবনও চলেছে। তো সেখানে তিনজনের তিনজন মূল আসামির ফাঁসির রায় হয়েছিল এবং সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড, এই পর্যন্ত বাংলাদেশের জনগণ জানে। তারপরে আরেকটা স্টোরি আছে,
আমরা সেটাই জানবো। তবে কিছুক্ষণ পর, এই চার বছর নিশ্চয়ই খুব ভালো কাটেনি আপনার, এই আরজিটা তো ছিলই, সঙ্গে আপনার কাজ করে যেতে হয়েছে রিমঝিমকে মানুষ করার যে বিষয়টা, তার টেক কেয়ার করা, তার
স্কুল। আজকে পনেরো বছর
পুরোটাই ওর জীবনটা আসলে একটু অন্যরকম হয়ে গেছে,
আর দর্জনের মত না।
রিমঝিম আসলে ওই সময়টাতে কি বুঝতে পারতো যে সে তার বাবাকে?
হ্যাঁ, ও বুঝেছে, ওই সময়ে ডেড বডি দেখেছে, পুরো সিচুয়েশনটার সাথে তো ছিল। আর হয় কি মানে আমাদের আজকে না সমাজ অনেক দূরে গেছে, সেই আজ থেকে পনেরো বছর আগে আমি যেদিন ফিল করলাম যে আমি বিধবা হয়েছি, সেটা কিন্তু আমার জন্য আরেকটা শকিং ব্যাপার ছিল। মানে আমাদের সমাজ বিধবাদের জন্য প্রস্তুত না, আমাদের সমাজ কোন সিঙ্গেল উইমেন ডিভোর্সিদের জন্য প্রস্তুত না। তো তার মধ্যে ফাইটটা করতে হয়, একটা মেয়েকে আসলে সন্তান নিয়ে অনেক ফাইট করতে হয়। সেই ফাইটগুলো আমি মনে করি যে ইটস পার্ট অফ লাইফ, সেটা নিয়ে আমার কোনো খেদ নেই। সেই ফাইটটা করেছে মামের সংসারে নানান রকমের কষ্ট ছিল, সেগুলো আসলে আমি মনে করি না যে এটা মানে সাংঘাতিক কিছু। এই কষ্টটা পার হয়ে আমার ক্যারিয়ারের প্রশ্ন ছিল, আমি পারফরমেন্স করতাম, অভিনয় করি, কাজেই এসে অভিনয় ক্যারিয়ারের স্ট্রাগল, মেয়ের জীবনের স্ট্রাগল, মামলার স্ট্রাগল, মা মেয়ে একসাথে ভদ্রোচিত ভাবে সমাজে টিকে থাকতে হবে, সেটার একটা স্ট্রাগল, কাজে এগুলো আজকে আমার কাছে মনে হয় যে আজকে আমি আমার কাছে এগুলো গল্পের মতো লাগে, কারণ নিজের ছবিটা তো আমি এখন দেখতে পাই, এটা কারণ ছায়াছবির মতো অনেক রকমের স্ট্রাগল ছিল। কিন্তু আজকে ধরেন যে আমি বা আমার মেয়ের জীবন যেখানে এসে দাঁড়াক না কেন, সেই জীবনটা নিয়ে আমার কোনো মনো কষ্ট নেই। কিন্তু কষ্টের জায়গাটা হচ্ছে যে বললাম না, মামলা যেখানে এসে থেমেছিলাম, চার বছর পরে যখন রায় হলো, সেই রায় আমি খুশি হয়েছিলাম যে অন্তত তিনজনের ফাঁসি হয়েছে, বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড, বিভাগীয় তদন্ত হয়নি, সেটা নিয়ে আমার তখন অসন্তোষ ছিল, এখনো আছে। তারপর আমি ভাবলাম অন্তত আসামিদের তো, সরাসরি সম্পৃক্তদের তো শাস্তি হয়েছে। এরপর সময় কেটেছে অনেক, মাঝখানে ঘটনাটা আবারও যখন সামনে এলো, সেটা হচ্ছে 2009-10 দিকে।
মামলা রায়টা তো বোধ হয় 2003 সালের দিকে,
আমি আবার দর্শকদের নিয়ে যাচ্ছি 2009-10, তারা জেলে আছে। হঠাৎ একদিন আমাকে ডিএতায় ভাই ফোন করলেন, বললো যে প্রাচী আপা ওর ভাবি কিছু একটা বলেছেন অনেক রাতে, আপনি কোথায়? বললাম কেন? বলে একটু আসতে হবে আপনাকে। আমি গেলাম, গিয়ে দেখি একজন বসে আছে, স্বাস্থ্য টাস্থ্য খুব ভালো, বেশ তেল চর্চিত একটা চেহারার একটা লোক বসে আছে। আমাকে অফিসার বলছেন যে আপনাকে আইডেন্টিফাই করতে পারেন? আমি বললাম হ্যাঁ, যতই সে চেহারা চেঞ্জ হোক আমি আইডেন্টিফাই করতে পারি, কাঙালি জাকির। আমি বললাম যে উনি বাইরে কেন? বলে সে তো অনেক আগে নির্দোষ প্রমাণিত হয়ে খালাস হয়ে গেছে।
আপনি জানতেন না?
কেউ জানতো না, বাংলাদেশের কেউ জানে না, পুলিশ প্রশাসন জানে না, আমরা কেউ জানি না।
ফাঁসি রায় হয়ে যাওয়ার পর,
ফাঁসি রায় হয়ে যাওয়ার পর তিনজন ফাঁসির আসামি নির্দোষ খালাস পেয়ে বাইরে, এবং সে আমলাম তাহলে উনি কিভাবে এখানে আসলো? বলে গুলিস্তানে পিস্তল হাতে চিন্তাই করছিল, সাধারণ জনগণ তাকে ধরেছে, তারপর পুলিশ গিয়ে রেস্কিউ করেছে। তেমনলাম ভাগ্যের জনগণ ধরেছে, আলাদা তো কাঙালি জাকিরকে আমরা জানতাম না, একটি শীর্ষস্থানীয় এনজিও এবং সেই এনজিওর একজন অ্যাডভোকেট, আমি নাম বলতে চাই না, তারা তাকে নির্দোষ প্রমাণিত করে সে তিনজনকে বার করে নিয়ে এসেছে
ওই মামলায়
যে মামলায় আব্দুল কাহার আকন্দ রিপোর্ট দিয়েছিলেন, আব্দুল কাহার আকন্দকে আমি জনসমক্ষে প্রশ্ন করছি, উনি কি জানতেন? তারপর আমি ওনাকে প্রশ্ন করার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করিনি, আমার সাথে কথা বলেননি। সো এইগুলো এক ধরনের প্রহসন। আজকের যে জেনারেশন শুনছে আমাকে, আমি তাদের জন্য এই কথাগুলো বলছি যে আমি রোকেয়া প্রাচীর যে জায়গাটা দাঁড়িয়ে আছে আজকে আমি কথাগুলো বলার সাহস পাচ্ছি, কিন্তু অন্য কোন মেয়ে সাহসটা পাবে না। সেজন্যই আমি বলছি যে এই জবাবটা আসলে কে দেবে? ফাঁসির আসামি কি করে বেরিয়ে গেল রাজনৈতিক ফাঁক ফোকরের একটা গ্যাপে, এবং এনজিও কেমন করে তিনজন আসামিকে এরকম একটি মানে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হত্যা মামলা
বের হওয়ার কতদিন পর আপনি জানলেন যে তারা?
অনেক পরে, দু তিন বছর পর।
দু তিন বছর ধরে তারা বাইরে
ছিল এবং তারা ভিন্ন ভিন্ন নামে তারা নানান রকমের ক্রাইম করে, এখন আরো উন্নতি হয়েছে, এখন তাদের কাছে আর্মস এসছে বেশ, তারা আরো স্মার্ট হয়েছে। হ্যাঁ, উচ্চ পদে সন্ত্রাসী হয়েছে, এখন তাদেরকে ধরা ছোড়া বাইরে। যাই হোক, কাঙালি জাকির পরবর্তীতে ধরা পড়েছে এবং পুলিশের হাতে ক্রস ফায়ার মারা গেছে। কিন্তু আরো যে দুজন ফাঁসির আসামি তারা কোথায়? তারা কিন্তু ঢাকা শহরেই আছে, অন্য নামে, অন্য পরিচয়ে ব্যবসা করছে কিংবা চিন্তাই করছে, কিন্তু মানুষকে অন্যভাবে আরো অনেক জটিলভাবে ক্রাইম করছে সেটা আমরা জানি না। তো এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে আমাদের প্রশাসন। আব্দুল কাহার আকন্দ যদি আমাকে শুনে থাকেন, আমি আবারও তাকে বলছি যে আপনার বিভাগে তদন্ত বা কি হয়েছে আমি জানি না।
অন্য আসামিগুলোর কি অবস্থা?
আর অন্য পুলিশ অফিসার, অন্য, আমি একটু তার আগে আসি, পুলিশ ডিপার্টমেন্টটা শেষ করি। আমাদের মেজবা সাহেবের প্রমোশন হয়েছে, আনোয়ার সাহেবের প্রমোশন হয়েছে, ওনারা আরো বড় পোস্টে গেছেন, ওনাদের মানে শুভকামনা করি। আর অন্য আসামিরা কয়েকজন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন, তারা আছেন বলে আমি আশা করছি। আমার তো রাইট নাই আসলে জেলখানায় গিয়ে খবরটা নেয়ার। আমি জানি না অন্য কোন এনজিও যদি আবারও টাকা পয়সা খরচ করে তাদেরকে বের করে নিয়ে আসে সেটা আমি জানি না, কিন্তু আমরা তিনজনের কথাটাই জেনেছিলাম কাঙালি জাকিরের কাছে। এই হচ্ছে মামলার আজকে পর্যন্ত নিউজ।
আচ্ছা, সব মিলিয়ে 13 জনকে অভিযুক্ত করে মামলাটি করা হয়, তিনজনকে যদি ফাঁসি দেওয়া হয়, বাকি 10 জনের জন্য ছিল যাবজ্জীবন কারাদণ্ড, তারা ঠিক কি অবস্থায় আছে, তারা বের হয়েছে কিনা, আপনি, আপনার কাছে ইনফরমেশন এখন পর্যন্ত
না? আমার কাছে না, পুলিশ ডিপার্টমেন্টের কাছে থাকার কথা না, কারণ কাঙালি জাকির এবং বাকি দুজন যে মানে বেরিয়ে গিয়েছিল তো পুলিশ জানতো না।
আচ্ছা, সেটা 2009-10 গিয়ে আপনারা টের পেলেন যে
যখন উনি, যখন কাঙালি জাকির ধরা পড়লো,
দ্বিতীয়বার আরেকটা অকারেন্সে ধরা পড়লো। সো এই যে ব্যাপারটা আপনার কাছে,
আমি বলি যে অফিসার তাকে ধরেছে বা তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে, তো তিনি যদি সৎ না হতেন তাহলে তো কাঙালি জাকির আবারও আপনার আমার চিন্তাই করত। তো আসলে সৎ পুলিশ অফিসার আছে, অনেক অসৎ অফিসারের ভিড় এখনো আছে।
জি প্রাচী আপু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করছেন, আশা করছি আপনি থাকবেন আমাদের সঙ্গে, আরো অনেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দেশের এবং দেশের বাইরে থেকে। আজকে সবাই অপেক্ষায় ছিলেন আজকের অন্ধকার গল্পের এই এপিসোডটির জন্য, আমরা প্রোমো প্লে করছিলাম গতকাল থেকেই, আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমরা জানতে চাই এবং আপনার কাছ থেকে সেটা জানতে চাই কি অবস্থা। যতটুকু আমরা জানলাম সার্জেন্ট আহাদ সম্বন্ধে আমরা জেনেছি, এবং তার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন সেই মামলার আসামিরা একটা সময় তারা বেকসুর খালাস এবং নির্দোষ হিসাবে, নির্দোষ প্রমাণিত হয়ে তারা খালাস পান এবং তারপরও তারা সেই ধরনের অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন। এবং দ্বিতীয়বারের মধ্যে একজন ধরা পড়বার পর, যার নাম বারবার উঠে এসছে এখানে, কাঙালি জাকির, তিনি ধরা পড়বার পর আবারও প্রাচী আপু জানতে পেরেছেন যে ফাঁসি আদেশ প্রাপ্ত যেই আসামিরা ছিল তিনজন, তারা তিনজনই খালাস পেয়েছে। সো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, এবং প্রাচী আপু যেটা আশা করছিলেন যে তিনি সুবিচার পেয়েছেন এবং রায় কার্যকরের অপেক্ষায় তিনি ছিলেন, কিন্তু তারা যে বেকসুর খালাস পেয়ে বাইরে আবারও তাদের সদর্পে তারা সেই কাজগুলি করে যাচ্ছে সেটা আপু জানতেন না, এবং পরে জানবার পরে যেটা খুবই স্বাভাবিক শক সেটা হয়েছেন। এই ঘটনাটি আপনি জানবার পরে আপনি কি স্টেপ নিয়েছিলেন যে তারা এভাবে বের হয়ে গেছে?
আমার আসলে মানে আমি জানবার পর আমার শুধু মনে হয়েছে যে আমি কি করতে পারি, আমার মানে আমি কয়েকদিন মানে খেতে পারিনি, ঘুমাতে পারিনি। আমার শুধু মনে হচ্ছে যে মানে এই শহরে তিনজন আসামি একই রকম আলো বাতাস খাচ্ছে, একইভাবে ঘুরে বেড়াচ্ছে, হয়তো আমার পাশের দিয়ে হেঁটে যাচ্ছে, আমি জানি না। তো তাহলে মানে এই শহরে কেন থাকবো? আমার তখন মনে হচ্ছিল যে আমি আমার মেয়েকে নিয়ে বাইরে চলে যাবো, এরকম মনে হচ্ছিল, খুব অসহায় লাগছিল তখন। কিন্তু অসহায় লাগার সাথে সাথে আমি পুলিশ প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম। তো কাহার সাহেব আমার সাথে যোগাযোগ করেননি, কথা বলেননি, উনি কথা না বললে তো আসলে আমার আগানোর পথ থাকে না। তারপরে আমি খোঁজ নিয়ে জেনেছিলাম যে আর্মস কেসে কাঙালি জাকির ধরা পড়েছে, মামলাটা হয়েছে, সেই খোঁজ খবর তো ছিল আর কি, সেটুকুই জানতাম। আর বাকি যে দুজন আছে শনি রাখরার দিকে থাকে তারা, আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে এখন এটা আমার ক্ষমতার অনেক ঊর্ধ্বে, এটা পুলিশ প্রশাসনই পারে। যে বাকি যে দুজন আসামি ঘুরে বেড়াচ্ছি, কিভাবে তারা বেরিয়ে আসলো, এটা আসলে আমরা সাধারণ মানুষের পক্ষে কিছু করা সম্ভব না। আমরা অসহায় বোধ করতে পারি, এই অসহায়ত্বটা আমার যেমন, আমি মনে করি আমাদের সকলেরই।
জি ধন্যবাদ আপু আপনাকে। বাকিটা সময় কিভাবে কাটবে বুঝতে পারছি না, বাকিটা সময় আরো অনেক কথা নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেকে জানতে চাইবে, অলরেডি অনেকে অনেক কিছু জানতে চাইছেন। যে সেই সময়টা খুবই দুঃখজনক আপনার জন্য ছিল, এমনিতেও খুব একটা থাকা হয়নি, তারপরে বোধহয় তিনি দেশের বাইরে আবার চলে যাচ্ছিলেন,
সাত দিন পরে চলে যাওয়ার কথা ছিল,
এবং দুর্ভাগ্যবশত সেদিনও তার কাছে কোন আর্মস ছিল
না,
এবং বোধহয় একটা আর্মস সেদিন যদি তিনি জমা না দিতেন তাহলে এই ব্যাপারটি হতো না।
হয়তো হয়তো।
এবং তিনি কিন্তু যখন এই স্টেপটা নিলেন, তিনি কখনো একবার চিন্তাও করতে পারেননি যে আমার কাছে আর্মস নেই, আমার এটা নেওয়া ঠিক হবে না। আমার মনে হয় এই সব চিন্তা ভাবনার ঊর্ধ্বে ছিলেন তিনি।
না মানে সেদিন যেটা হচ্ছিল কি, যখন আমি আরো বিকেলবেলা বেরিয়ে যাচ্ছিলাম, আমি যাব আমার থিয়েটার গ্রুপে, সে যাবে তার অফিসে, তো আমাকে বলছিল এমনি যেটা আমাদের একটা ডেইলি রুটিন ছিল, মানে বাচ্চাকে সে দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম, তারপর বিকেলবেলা যদি কখনো সময় পেত দুপুরে আসবার, আমরা একসাথে বেরোতাম, আমাকে গ্রুপে দিয়ে আসতো, সে আবার মানে উনি ওনার কাজ করে ফেরার সময় আমাকে নিয়ে আসতেন, অথবা আমি আমার মতো চলে আসতাম। তো যাওয়ার সময় আমাকে দরজা দিয়ে আমরা একই সাথে বেরোচ্ছিলাম যে আমাকে নামিয়ে দিই তারপর যাবেন, তো আমাকে গেটে বেরোতে গিয়ে বললো কি আমার জন্য দোয়া করো, মানে একটা একটা কাজ আছে, একটা চেকপোস্ট আছে। কেন তোমার যে তোমার তো এখন ছুটি, বলে না এটা আমার জন্য স্পেশাল ডিউটি, আমাকে যেতে হবে, মানে আমাকে বলা হয়েছে এটা যেন আমি মানে আমি যেন এখানে অ্যাটেন্ড করি, কাজটা করি আমি। তো আমি বললাম ঠিক আছে,
আমাকে
বলেছিল, তো এইটুকুই বলেছিল, মানে কি চেকপোস্ট কি এ সমস্ত কোনো কথা না, বলেছিল যে আমার ডিউটি আছে একটা স্পেশাল ডিউটি, সেটা আমাকে করতে হবে, দোয়া করো। আমি সাবধানে তোকে এইটুকুই। আর এমনিতেই ও খুব মানে বেরোনোর সময় একটা দোয়া পড়তো, পরে নিজে ফু দিত, আমাকে ফু দিয়ে দিত, বাচ্চাকে ফু দিয়ে দিত, এটা একটা ব্যাপার ছিল তার। তো একদম সেভাবে আমরা বেরিয়ে গেছি, আমাকে থিয়েটারে নামে দিয়ে সে তার অফিসে গেল, মানে ওটি হচ্ছে আমাদের দুজনের শেষ দেখা। আমরা একসাথে বেরিয়ে গেলাম, আমাকে নামিয়ে দিল আর উনার মতো চলে গেল। মানে আমার কাছে সেদিনটা একেবারেই এখনো চোখের সামনে ভাসে, এখনো ভাসে, আমি এখনো ক্যারি করি। আমার মনে হয় যে কিছু স্মৃতি থাকে মানুষের, যেটা আসলে মানুষের সাথে মানে লেপটে থাকে, মানে এর আগে এত স্মৃতি আছে কিন্তু শেষ মুহূর্তে স্মৃতিটা অনেক বেশি, লাস্ট মোমেন্টে এরকম এই আর কি। আর আরেকটা জিনিস আমি দর্শকদের বলতেও চাই, আমার শ্রোতাদের, যেদিন উনি মারা গেলেন তখন মানে আজকে মতো দর্শক মানে শ্রোতাদের সামনে আমার পুলিশ প্রশাসনকে কতটা বলা দরকার, আমরা তো নানানভাবে সমালোচনা করি, কিছু খারাপ মানুষ কিছু ভালো মানুষ, তো ওর যখন মারা যায় তখন আসলে পুলিশ অফিসারদের জন্য খুব বেশি সম্মানজনক ব্যবস্থা তখনও ছিল না, একটা কবরের জায়গা ম্যানেজ করা, অন্যান্য যে আয়োজনগুলো। তো পরে যখন সেরকম সিচুয়েশনে আমি দেখলাম যে তাকে তার জন্য সমস্ত কিছু আয়োজন করা হলো, একদম মানে যেমন করে একটা মানুষকে সম্মানের সাথে বিদায় করা যায় শেষ যাত্রা, মানে সেটা কোনোভাবে কার্পণ্য করেনি পুলিশ প্রশাসন। কিন্তু আমার খুব ভালো লাগত যে যদি এই বিভাগীয় তদন্তটা শেষ পর্যন্ত অনেস্টলি কেউ করত, এখনো করা হয়নি, এটা আমার খুব মানে ভাবতে অবাক লাগে যে পুলিশ প্রশাসন কেন একজন দুজন ইরেসপন্সিবল অফিসারের দায় গ্রহণ করে, কারণ টোটাল প্রশাসনে তো সবাই ডিসঅনেস্ট না,
তাকে মূল্যায়নের জায়গায় তারা কখনো
কার্পণ্য করেননি, কিন্তু বিভাগীয় তদন্তে যারা অবহেলা করেছে বা যাদের অবহেলার কারণে এরকম ঘটনা ঘটেছে বা ভবিষ্যতে ঘটতে পারে, বা যাদের জন্য পুলিশ প্রশাসনকে এখন অনেক দায় বহন করতে হয়, অনেক নেগেটিভ স্টোরি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, সেটা কেন পুলিশ প্রশাসন সে দায়িত্বটা নেয় আমি জানি না। মানে এটুকু অভিযোগ আমার পুলিশ প্রশাসনের জন্য রয়েছে, মানে আমি কৃতজ্ঞ তাদের কাছে, কিন্তু এই বিভাগীয় তদন্তটা যথাযথভাবে করতে পারতেন তারা, এবং এই যে তিনজন পুলিশ অফিসার কেন দায়িত্ব অবহেলা করলেন সেটা যেমন ব্যবস্থা করতে পারতেন, আসামিরা কিভাবে খালাস পায় সেটার প্রতি দৃষ্টি দিতে পারতেন।
এবং সুবিচার কিন্তু অন্যান্যদেরকেও সাহস দিত যে না এরকম দুঃসাহস,
আমাদের সুবিচার জবাবদিহিতা এগুলো তো খুবই প্রয়োজন, তা না হলে এই শহর বা এই দেশ থেকে তো এগুলো কোনোদিন যাবে না।
জি, আমার মনে হয় যে এটা একটা দৃষ্টান্ত হতে পারত, তাদেরকে যদি সুবিচার করা হতো ওনারাও সাহস নিতে পারতেন, হয়তোবা অনেকেই হয়তোবা সাহস নিতে চান।
কেন সাহস নেবে সবার, মানে দেখেন একটা মেয়ে যখন বিধবা হয় তার বাচ্চা নিয়ে, তার হোল লাইফের কোয়েশ্চেন বাচ্চাটার লাইফে কি হবে, সেই মেয়েটার লাইফ কি হবে, তখন আমার কতটুকু বয়স, আমার বাচ্চার কতটুকু বয়স, এই যে পুরো জীবনটা টানতে হচ্ছে, এই জীবনটার মধ্যে অনেক রকম স্ট্রাগল না, জীবন তো থেমে থাকে না, কোনো কিছু থেমে থাকে না। কাজে যে জীবন, যে মানুষ চলে যায়, যে জীবনগুলোকে রেখে যায়, সে জীবনগুলোর দায়িত্ব তখন কে নেয়? কেউ নেয় না তো, রাষ্ট্র নেয় না, সমাজ নেয় না, প্রশাসন নেয় না। কাজে সেই মানুষকে তো নিজেকে বয়ে বেড়াতে হয়, তো সে তো নিজের জন্য একটা বার্ডেন হয়ে যায় আসলে। তো সে কারণে আমার মনে হয় কি যে যদি এই ধরনের দৃষ্টান্ত না হয়, অন্য পুলিশ অফিসাররা কি ভাববেন কি দরকার আমার বউ বাচ্চাকে এরকম কষ্টের মধ্যে ফেলা, তাই না? আমি ধরেন যে সংগ্রামটা করেছি এটা তো খুব সহজ সংগ্রাম না, আজকে আমি পেয়েছি বলে আরেকজন পারবে আমি তো সেটা আশা করতে পারি না। মিডিয়া আমাকে অনেক সাপোর্ট করেছে, আমি একজন আর্টিস্ট বলে হয়তো আমার প্রতি অনেক বেশি সুদৃষ্টি ছিল, বা সে একজন থিয়েটার কর্মী, একজন থিয়েটার কর্মী এবং একজন পুলিশ অফিসার, সেই জন্য হয়তো আজকে পর্যন্ত গণমাধ্যম তার প্রতি সুদৃষ্টি রাখছে।
সাধারণ গৃহিণী হলে সেটা তার জন্য
কখনোই সম্ভব ছিল না,
দুষ্কর ছিল,
অবশ্যই
সাপোর্টটা। এত কিছু পাওয়ার পরেও কিন্তু আপনি এখন পর্যন্ত আপনি হ্যাপি নন যে আপনি সুবিচার পাননি?
আমি সুবিচার এই মামলার ক্ষেত্রে আমার আমার মৃত্যু পর্যন্ত আমার অসন্তোষ থাকবে, কিন্তু একজন রোকেয়া প্রাচী আসলে তার নিজের জীবনে, আমি কখনোই মনে করি না যে আমি খারাপ আছি, আমি সবসময় মনে করি আমি খুবই আশাবাদী মানুষ, আমি মনে করি যে প্রত্যেকটা ঘটনাই হচ্ছে মানুষের জীবনে ঘটবে বলেই ঘটে, প্রত্যেকটা ঘটনা মানুষকে আসলে সইতে হয় বলেই তার জীবনে আসে। তা আমার জীবনে যা ঘটেছে সেটাকে আমি সয়েছি, সেটা নিয়ে ফাইট করেছি, কিন্তু মামলাটার ফলাফলটা যদি ঠিক থাকত তাহলে হয়তো এই উচ্চারণের মধ্যে আরো অনেক বেশি আনন্দ থাকতো।
আপু, 99-এ যখন দুর্ঘটনাটি ঘটে ওই সময়টাতে তো আপনি রীতিমতো খুব ভালো কাজ করছেন, খুব ব্যস্ত সময় পার করছেন, টেলিভিশনে প্রচন্ড দেখা যাচ্ছে বিভিন্ন নাটকে, কাজের কি হলো ওই সময়টাতে?
আমার কাজের ক্ষতি হয়নি, কাজের ক্ষতি হয়নি, আবার কাজের ক্ষতি হয়েছে, দুটোই ঘটেছে। যেমন একটা উইডোর জন্য আসলে টেলিভিশনে পারফরমেন্স করা বা সিনেমায় কাজ করা বা মঞ্চে কাজ করা, মানে এক অর্থে যেমন স্মুথ না, আবার আরেক অর্থে সে যদি চায় সেটা সম্ভব। আমি সবসময় ভেবেছি যে মানে আমি যে আর্টিস্ট, আমি শিল্পী রোকেয়া প্রাচী, সে একজন, আমি আমার মেয়ের মা সে একজন, বা আমি আহাদের স্ত্রী সে আরেকজন। তো আহাদের স্ত্রীর দায়িত্বটা হচ্ছে মামলাটা করা, সে দায়িত্ব আমি পালন করছি, আমার কন্যার দায়িত্ব আমি পালন করছি, এবং একজন শিল্পী রোকেয়া প্রাচীর দায়িত্ব হচ্ছে তার শিল্পের কাজগুলো করা, আমি আমার শিল্পের কাজ করেছি। সেটা একটু ডিফিকাল্ট ছিল সেই মুহূর্তে, এতগুলো বাধা ছিল। আর আর হয় কি, একটা সাজানো পরিবার যখন এভাবে ভেঙে যায়, সেটা সবকিছু আসলে হাতের মধ্যে থাকে না, অনেক অনেক ঝড়ঝঞ্ঝা গেছে অনেক রকমের। আর আমি আগেই বলেছিলাম বোধ হয় আমার শ্রোতাদের, আমার বাবা মারা গিয়েছিল তার এক মাস পর, আমার একমাত্র ভাই সে দেশের বাইরে ছিল, কাজে আমার আসলে অভিভাবকও ছিল না, এক অর্থে আমি আমার মেয়ের মতো এটিএম এর মতো ছিলাম। তো সেই বয়সে আসলে যুদ্ধ করেই কাজ করেই কিন্তু এখানে এসেছি, অনেক পেছনে টুকটাক যে কথা হয়নি তা না, যে একটা বিধবা আমি অভিনয় করছি এটা নিয়ে অনেক কথা হয়েছে, বাট সে কথাকে আমি খেয়াল করিনি। আমার কাছে মনে হয়, আমি এখনো বলি সবাইকে যে আমরা যারা বলি যে একটা মেয়েকে, আমরা যখন বলি যে সে তো আসলে একজন হিউম্যান বিইং, তা নিজের প্রতি জাস্টিসটা তাকেই করতে হবে। আমার মনে হচ্ছে যে আমার প্রতি জাস্টিস হচ্ছে আমি আমার কাজগুলো করে যাব, এবং সেই কাজগুলো করবার সাহস আসলে আমাকেই তৈরি করে নিতে হবে। তা আমি সেটা করবার চেষ্টা করেছি, সে কারণে হয়তো শিল্পী হিসেবে আজকে আমি এই জায়গায়। এবং মামলাটা আর যাই হোক, তখন যে অবস্থা ছিল তখন কিন্তু মামলাটা ডেড, মানে একদম ডেড ফাইল ছিল।
আচ্ছা,
প্রথম ছ মাসে মামলাটা ডেড ফাইল হিসেবে একদম টেবিলের তলায় চলে গিয়েছিল, পরবর্তী সময় কিন্তু আমার ওই প্রেশারের কারণেই মামলাটা আবার বেরিয়ে আসে। তো আমার কাছে মনে হয় যে হয়তো শেষ পর্যন্ত মামলায় আমি কিছু পাইনি, কিন্তু যেটুকু পেয়েছি মানে সেটাও পাওয়ার কথা ছিল না। আজকে আমি তো বলতে পারছি, এখনো আমি বলতে পারছি যে এখনো আমার আশা আছে যে হয়তো প্রশাসন আবারও সুনজর দিতে পারে, সেজন্য আমি বলবার এই আশাটুকু তো ছাড়ছি না। আমার মেয়ে এখন বড় হয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, ইউনিভার্সিটিতে ভর্তি হবে। আমি মনে করি মানে এই যে আমার সন্তানের ভেতর দিয়েও কিন্তু এক ধরনের প্রাপ্তি, জীবন আসলে জীবনের মতো করে এগিয়ে যায়। আমি আমার মেয়ে আমরা কিন্তু একরকম ভালো আছি। আমি আবার বিয়ে করেছিলাম 4 বছর পর, এখন আমি আর আমার মেয়ে একা আছি, তো ভালো আছি। আমার মেয়ে স্বপ্ন দেখে ভালো কাজ করবার, সে স্বপ্ন দেখার পেছনে নিশ্চয় বাবার সততা আছে, বাবার আদর্শের জায়গাটুকু আছে, এবং আমি এখনো সেই যুদ্ধং দেখে মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছি, মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। কারণ যেহেতু আমি দেখেছি আমার জীবনে যে কোনো মানুষ যখন বিপর্যস্ত থাকে বা এরকম অসহায় পরিস্থিতি হয়, কেউ এসে দাঁড়ায় না, সবাই ওই মানে ওই মুহূর্তে হয়তো এসে দুঃখ প্রকাশ করছে, সেটা অনেক বড় ব্যাপার, কিন্তু একটা সময় কিন্তু যুদ্ধটা শুরু হয়ে যায়। সেই যুদ্ধটা করবার জন্য যে সাহস সাপোর্ট দরকার সেটা খুব বেশি নেই। সেজন্য আমার মনে হয় যে আমরা যারা একটু ভালো জায়গায় আছি বা একটু সচেতন, আমাদের দায়িত্ব হচ্ছে যখন কোনো মানুষ খুব অসহায় পরিস্থিতিতে পড়ে যায়, কোনো পরিবার এই ধরনের পরিস্থিতিতে পড়ে যায়, আমাদের তাদের জন্য কথা বলা। আজকে আমি রোকেয়া প্রাচী, কিন্তু তাদের জন্য কথা বলার চেষ্টা করি।
জি, অনেক কমেন্ট আমরা দেখতে পাচ্ছি আপু, আপনাকে সাহস জুগিয়েছেন অনেকেই। আল মামুন তিনি লিখেছেন যে আমরা আছি আপু আপনার সঙ্গে,
অনেক ধন্যবাদ,
ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত বিচার পেয়ে যাবেন। জাবের তিনি লিখেছেন, এরপরে লিখেছেন আমাদেরকে রুদ্র লিখেছেন, এটা আসলে রোকেয়া প্রাচীর সংগ্রামের কাহিনী। অবশ্যই এটা সেই সংগ্রামের কাহিনী আমরা আজকে শুনছি, এবং যেই সংগ্রামটা শুরু হয়েছিল একটা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, সাজানো গোছানো সংসারটা রীতিমতো করে অন্যভাবে এগিয়ে যেতে লাগলো। ওই সময়ের কিছু উল্লেখযোগ্য কাজ কি মনে আছে আপু? এই ঘটনাটি ঘটবার পরপরই কি কি কাজ করছিলেন?
আমি তখন মাত্র দুখাই ফিল্মের মধ্যে দিয়ে আমার মানে জাস্ট দুখাই ফিল্ম করেছি, আর আরেকটা প্যাকেজ নাটক অভিনয় করেছি, আর মঞ্চে কাজ করছিলাম। আমার তো একটা থিয়েটারের পত্রিকা ছিল, নটনন্দন নামে মাসিক একটা পত্রিকা।
আচ্ছা,
তো ও মারা গেল 28 অক্টোবর। নভেম্বরে আমি জানলাম আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি বেস্ট অ্যাক্টর দুখায়ের জন্য। তার কয়েক মাস পরে জানলাম আমি মেরিল প্রথম আলো ক্রিটিক অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টর পেলাম
দুখায়ের জন্য।
না, ওটা হচ্ছে প্যাকেজ নাটক চোর, টেলিভিশন নাটক। তারপরে এরকম মানে অনেক পুরস্কার, অনেক সম্মান কয়েক মাসের মাথায় কিন্তু আমি পেয়েছি আমার কাজের স্বীকৃতিগুলো, যেগুলো আমি আগে করেছিলাম। তখন আমার মনে হলো যে এটাই বোধ হয় আসলে প্রকৃতির নিয়ম, একদিকে ভাঙতে থাকে, একদিকে গড়তে থাকে। তো এই ভাঙা গড়ার মধ্যে আসলে আমরা জানি না মানে মানুষ কোথায় গিয়ে দাঁড়ায়, কিন্তু ওই সময়টা আমি এখনো ভুলবো না। আমার কাছে মনে হয় যে ওইটা আমার জীবনের এমন একটা সময় ছিল যে সময় থেকে, যে সময় আমার মানে ওই 3-4 বছরে আমার বয়স বেড়েছে 30 বছর। আমি আমার সময় থেকে শিখেছি, যন্ত্রণাগুলো থেকে শিখেছি, অভিজ্ঞতার বয়স বলে একটা কথা আছে না, ওই সময়গুলো আমাকে অনেক অভিজ্ঞ করে তুলেছিল। আমি খুবই সিম্পল একটা মেয়ে ছিলাম, খুবই নরম টাইপের একটা মেয়ে ছিলাম। এত নরম সরম মেয়ে ওরকম একটা পরিস্থিতিতে পড়ে যাবার পর মানে কিভাবে রিয়্যাক্ট করব সেটাও আমি জানতাম না।
ওই সময় আপনার পাশে ছিলেন কারা?
আমার পাশে আসলে আমার থিয়েটার, আমার গণমাধ্যমের বন্ধুরা ছাড়া সেরকম খুব সিগনিফিকেন্ট পারিবারিক কোন অভিভাবক আমার ছিল না। আমি আগে বলেছিলাম আমার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, আমার মা অসুস্থ ছিলেন, কাজে ওরকম বড় সাপোর্ট করবার মতো কোন ফ্যামিলি মেম্বার কেউ ছিলেন না।
তার পরিবার থেকে,
তার পরিবারে যারা ছিলেন তারাও তো আসলে খুব বিপর্যস্ত ছিলেন, তো কাজে সবার পক্ষে যে আসলে এসে দাঁড়িয়ে সকল সমস্যা সমাধান করবেন সেটা আসলে হয় না, এটাই বাস্তবতা। কারণ প্রত্যেকের নিজের জীবন আছে, মানে এক একজন এক এক জায়গায় থেকে এসে আমার প্রতিদিনের যন্ত্রণা আসলে লাঘব করা সম্ভব না। যুদ্ধটা নিজেকেই করতে হয়, যুদ্ধটা নিজেকে করে এগিয়ে আসলেই কিন্তু দেখা যায় যে যুদ্ধটা ছোট যুদ্ধ বড় যুদ্ধে পরিণত হয় এবং মানুষ পারে তখন। তো আমার ওই সময় এত বিশাল যুদ্ধ, এবং ওই সময় আমি অনেকবার লিখেছি অনেকগুলো জায়গায়, তখন দুখাই করবার পরের চার বছরের কথা, আমার ক্যারিয়ারের মাঝখানের সময়, আমি কোনো কাজ করছিলাম না কিন্তু তখন সেরকম একটা বিপর্যস্ত সময়, কিন্তু তারেক ভাই এবং ক্যাথরিনের সাথে আমার পরিচয়। আমি বলবো যে তখন মাটির বনে আমার কাজ করা, তারেক ভাই ক্যাথরিনের সাথে আমার সম্পৃক্ত হওয়া আমাকে অনেকখানি বাঁচিয়ে দিয়েছে। মানে ওরকম অভিভাবক, মানে তারেক মাসুদ এবং ক্যাথরিনের মাসুদের মতো, ওরা দুজন আমাকে মনে হয় যে আমার অনেকখানি মানসিক শক্তি যোগিয়েছে, মানে পাশে থাকা, মানে সেটা একটু ভালো সময় ছিল, এবং ভালো গাইডেন্স পাওয়া।
After 4 years?
হ্যাঁ, না মানে 2000 সালে।
আচ্ছা, এক বছর না যদি মোটামুটি,
মানে ওই বিপর্যস্ত সময়ের মধ্যে আসলে তারেক ভাই ক্যাথরিন তাদের সাথে কাজ করা শুরু করা 2001
মাটির ময়নাতে।
এই জিনিসগুলো আমাকে অনেক পরিণত করেছে শিল্পের ক্ষেত্রে, যেমন তারেক ভাই ক্যাথরিনের কারণে আমি অনেকখানি পরিণত হয়েছি, অনেকখানি এগিয়ে গেছি। আবার আমার বাস্তব জীবনে, ব্যক্তিগত জীবনের যে টানাপোড়ন, সেটারও কিন্তু এক ধরনের সাপোর্ট ছিল সেখানে। কারণ মানুষ যখন ভালো কাজের মধ্যে থাকে, মানুষ কিন্তু তার ব্যক্তি জীবনে অনেক দুঃখ দুর্দশা ভুলে যেতে পারে, একটা আলাদা শক্তি থাকে। তো সেই সময়টাতে আমার আসলে এভাবে কাজকর্ম শিল্প সব মিলিয়ে কিন্তু, মানে ছোট ছোট অনেকগুলো উইংস মিলেই কিন্তু একটা শক্তির জায়গা তৈরি হয়। আমার এখনো মনে আছে মাহবুব মতিনের বোধ হয় কততম মৃত্যুবার্ষিকী গেল এই দুই একদিন, গতকালকে কি পরশু দিন, চ্যানেল আয়ের একজন অনেক বড় একজন সাংবাদিক, আমার মনে আছে যখন কোর্টে মামলা রায় হতো, মামলা শুনানি হতো, প্রায় বেশিরভাগ সময় মাহমুদ্দিন আমাকে বলতেন, আপা আপনি যাবেন, চলেন আমি আপনাকে নিয়ে যাব, আমাদের গাড়ি যাবে, আপনি আমার সঙ্গে যাবেন, আমরা থাকতে আপনি কষ্ট করে একা একা যাবেন কেন। এবং উনি কিন্তু আমাকে নিয়ে যেতেন। এই যে একটা বড় সাপোর্ট আমি দেখেছি প্রত্যেকটা, মানে পত্রিকা বলেন, চ্যানেল বলেন, সবার সাংবাদিকদের আমি দেখেছি প্রত্যেকের এই বিষয়ের প্রতি একটা দৃষ্টি ছিল। আমি তো মনে করি এটাই অনেক বড় সাপোর্ট। তারা লিখছে প্রত্যেকটা খবর আমাকে দিচ্ছে যে প্রাচীপ এখানে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, আপনি অমুক লোকের সাথে কথা বলেন, এরকম তথ্য পাবেন। এই ছোট ছোট ইনফরমেশন কিন্তু আমাকে অনেক কনস্টেবল, অনেক হাবিলদার, অনেক সাংবাদিকরা দিয়েছেন। মানে আমি এই ঋণ শোধ করতে পারবো না, এমন না যে এটা তার দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু হয়তো কোথাও কোনো সংবাদ পেয়েছেন আমাকে এসে বলেছেন, বা আমি কেমন আছি, আমার আত্মীয় স্বজন বলেন, অনেকেই হয়তো ভুলে গেছে, অনেকে হয়তো খবর নিত না, কিন্তু গণমাধ্যমের লোকজন কিন্তু, যারা আসলেই আমাদের পরিবার, তারা কিন্তু খবর নিতে কখনো ভুলত না।
তার কলিগস কেউ?
অবশ্যই, আমার মনে আছে নাট্যচক্রের সবাই খোঁজ নিত। এখনো আমাদের, মানে আমরা যে বলি যে আমরা এই পুরো মানে সংস্কৃতি পরিবার সবাই, এটা সত্যি সত্যি খবর নেয়, বরং আত্মীয় স্বজনের চাইতে অনেক বেশি নেয়। এই যে আজকে আপনারা একটা এত সময় বের করেছেন, এটা তো অনেক বড় একটা ব্যাপার।
অবশ্যই, এটা আসলে আমরা চাই এই ঘটনাটি, আমরা অনেকেই হয়তো এই প্রজন্মের, যেহেতু এটা অনেক আগেই ঘটে যাওয়া একটা ঘটনা, এই প্রজন্মের অনেকেই আমরা হয়তো বা সার্জেন্ট আহাত সম্বন্ধে জানি না, তাদের সঙ্গে আসলে পরিচয় করে দিতে চাই দুঃসাহসিক এই অফিসারকে। পুলিশের যারা কলিগ ছিলেন, তার ডিপার্টমেন্টের যারা ছিলেন, তারা আপনার সঙ্গে পরে যোগাযোগ করেছেন কিনা, খোঁজ খবর নিয়েছেন কিনা?
সবাই খোঁজ খবর করে, সবাই এখন পর্যন্ত
খুব আদর করতেন,
ভীষণ আদর করতেন, এবং এখনো আমি বুঝতে পারি কি করে আমাকে বা আমার মেয়েকে যেভাবে সম্মান করে। রাস্তায় কোন গাড়ি যেতে পারলো না পারলো, আমার যদি কোনো সমস্যা হয়, আমি আজকে পর্যন্ত দেখিনি যে কেউ এগিয়ে আসেনি। মানে এটা যে, এটা মানে বড় অফিসার থেকে শুরু করে, মানে যে কেউ পুলিশ প্রশাসনের, আমি একজন কেউ পাইনি যাকে, যার কাছে আমি গিয়েছি বা যে আমার কথা শুনেছে বা আমার আমার কাজে সহায়তা করেনি, এরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেনি।
প্রাপ্তিটা আসলে সে মানুষটার জন্যই,
অবশ্যই,
যে মানুষটা এতটা সৎ ছিল এবং সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন,
এখনো তাকে ধরে রেখেছে, মনে রেখেছে। মনে রাখা তো সহজ কাজ না, এই সহজ কাজটা, এত কঠিন কাজটা কিভাবে তিনি পারলেন, তার সততা দিয়েই তো পেরেছেন, তার জীবন বাজি রেখে যখন দেশের জন্য কাজ করেছেন, সে কারণে আজকে সবাই তাকে মনে রেখেছে। আমি মনে করি যে আজকের জেনারেশনের জন্য এটা অনেক বড় একটা বিষয় হতে পারে যে আমরা পুলিশ প্রশাসনের প্রতি যে দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাই, খুবই হাস্যকর ভাবে দেখি,
অথবা খুবই ভয়ে?
ভয়ও না, এক ধরনের করুণা, এক ধরনের অবজ্ঞার দৃষ্টিতে দেখি। সেটা উচিত নয়, কারণ এখনো অনেক অফিসার আছে যারা জীবন বাজি রাখতে পারে বা বাজি রেখে গেছেন। তো এখন পুলিশ প্রশাসনে কিছু দুষ্ট লোকের কারণে হয়তো এই মহত্ত্বগুলো সেভাবে জনগণের কাছে পৌঁছায় না হয়তো।
আপু, ব্যক্তি জীবনে আহাদ ভাই আসলে কেমন ছিলেন? মানে নাটকের আহাদকে যদি আপনি বাদ দিয়ে চিন্তা করেন, একজন পুলিশ অফিসার আহাদকে বাদ দিয়ে যদি চিন্তা,
খুবই অসাধারণ ছিল, খুবই ঘুরতে ফিরতে পছন্দ করতেন। আমি খুব ঘুরে বেড়াতে পছন্দ করি, ভ্রমণ খুব পছন্দ আমার, বেড়াতে পছন্দ করি, সে খুব বেড়াতে পছন্দ করত। কোন ক্লান্তি ছিল না, সে যত রাতই হোক আমরা বেরিয়ে পড়তাম।
খুবই এনার্জেটিক ছিল,
খুবই,
এবং ডেফিনেটলি খুবই রোমান্টিক ছিল।
হ্যাঁ, অবশ্যই খুব রোমান্টিক ছিল।
আমরা শর্ট টাইমে প্রপোজ করতে পারে এবং এরকম একটা সিকোয়েন্সে
আমাকে তখন পটিয়েছিল এভাবেই যে আমি খুব বেলি ফুলের মালা পরতাম। যারা আমাকে চেনে তারা জানে সেই সময় থেকে অনেক বেলি ফুলের মালা পরতাম, কাছের চুড়ি পরতাম, এখনো পরি, কপালে লাল টিপ পরতাম। তা আমাকে বলছিল আপনাকে গয়নাগাটি তেমন দিতে দিতে পারবো না, রেগুলার বেলি ফুলের মালা, কাছের চুড়ি আর টিপটা দিতে পারবো
প্রতিদিন নতুন গহনা।
হ্যাঁ, সেটা পারবো। তো ওতে আমি একটু পটে গিয়েছিলাম। এটা সে সারা জীবন মেনটেন করেছে, যতদিন বেঁচে ছিল এটা উনি কখনো ভুল করেননি।
আনতেন,
হ্যাঁ, বেলি ফুলের মালা, কাছের চুড়ি আর লাল টিপ আমি সবসময় পেয়েছি, এই দায়িত্বে কখনো অবহেলা করেননি। আর আমার কখনো তার সাথে এক বাড়িতে থাকতে গিয়ে, এক বাড়িতে শব্দটা ব্যবহার করছে, আমার অনেক শ্রোতা হাসবেন যে প্রাচ্যাপ এইভাবে বলছে কেন। কারণ কি, প্রেম ভালোবাসার সময় সবচেয়ে প্রেজেন্টেবল টাইমটাই ছেলে মেয়েরা নিজেদেরকে দেখায়, কিন্তু যখন সংসার করে তখন আর প্রেজেন্টেবল টাইম থাকে না। তখন মেয়েটা মহিলা হয়ে যায়, নারী হয়ে যায়, মেয়ে মানুষ হয়ে যায়, ছেলেটা 100% পুরুষ মানুষ হয়ে যায়। তা আমরা যখন এক বাড়িতে থাকা শুরু করলাম, যখন আমাদের ঢাকা চিটাগং মানে ওই যে মানে দূর থেকে প্রেম করার সংসার জীবন যখন বন্ধ হল, আমার কিন্তু অস্বস্তি হয়নি যে একটা পুরুষের সাথে আমি থাকছি। আমার কখনো মনে হয়নি সে আমাকে একটা নারী হিসেবে কিছু মেয়ে মানুষ হিসেবে ট্রিট করছে বা চাপিয়ে দিচ্ছে যে এই কাজটা তো তোমার করার কথা, এরকম কথা কখনো সে আমাকে বলেনি। কখনো এরকম হয়নি যে সব মেয়েকে এটা করতে হয়, তোমাকেও করতে হবে। মানে সব মেয়ে কি করে, আমার ওই কনভেনশন বিষয়টা আমার মাথায় সে ঢোকায়নি। আমরা বন্ধুর মতো থাকতে পেরেছিলাম এক ছাদের নিচে, ঝগড়া হয়নি তা না, অভিমান হয়নি তা না, নিশ্চয়ই হয়েছে,
খুব স্বাভাবিক,
অভিমান হয়েছে, দেখা সাক্ষাৎ বন্ধ হয়েছে, চিঠি লেখা, তখন আমরা খুব চিঠি লিখতাম, এসএমএস তো তখন অত জনপ্রিয় ছিল না, এসএমএস করতাম, কিন্তু চিঠিটা আমরা খুব বেশি লেখালেখি করতাম। তো কখনো আমার অস্বস্তি হয়নি, মানে দুটো মানুষ একসঙ্গে থাকলে কিছু অস্বস্তিকর মুহূর্ত তৈরি হয়, যে অস্বস্তিকর মুহূর্তগুলো থেকেই কিন্তু কলহ তৈরি হয়। আমাদের কিন্তু নারী এবং পুরুষ হিসেবে অস্বস্তিকর মুহূর্ত থেকে কলহ হয়নি, হয়েছিল হয়তো অভিমান থেকে। তো সেদিক থেকে আমি বলবো যে একটা পুরুষ যখন শুধু মানুষ হয়ে একটা নারীর সাথে থাকতে পারে বন্ধু হয়ে, সেদিক থেকে আমি তাকে অনেক অনেক নাম্বার দিব, অনেক অসাধারণ বলবো। আমার কখনো সমস্যা হয়নি, আমি থিয়েটার পত্রিকা বের করতাম, স্টেজে পারফরমেন্স করতাম, ফিল্মে কাজ করেছি, নাটকে অভিনয় করেছে, কখনো মনে হয়নি যে সে আমাকে বলছে, বাধা দিচ্ছে, আমার তখন আমাকে তখন সে বললো যে আমি তখন মিরপুরে থাকতাম, বললো মিরপুর থেকে তুমি এসে এত কষ্ট করে থিয়েটার করবে, তখনও কম্বোডিয়া থেকে এসছে, বলে এখন তো আমার টাকা হয়েছে, আমি তোমাকে একটা গাড়ি কিনে দিতে পারি। আমি শুধুমাত্র আমার কষ্টের জন্য সে আমাকে একটা গাড়ি কিনে দিয়েছিল, বলছে যে এখন আমি আমার সৎ টাকার পয়সা দিয়ে একটা গাড়ি কিনতে পারি, তুমি মিরপুর থেকে কষ্ট করে আসবা থিয়েটার করতে, কে তোমাকে নামিয়ে দেবে। এই যে ও যখন চিটাগং এ, ও আমাকে বলতে পারতো না তোমাকে এসে আমার সাথে সংসার করতে হবে, ইউ হ্যাভ টু, বলেনি, বলছে না আমি পারিনি, তোমাকে পারতে হবে। সো এই যে বিষয়গুলো আমি মনে করি এটা আজকের জেনারেশন কেউ বুঝতে হবে, যে যে মেয়েটি আজকে তোমার বন্ধু, যে মেয়েটি প্রেমিকা, সে যখন কালকে বউ হবে, তার প্রথম সম্পর্কটা যেন টেকসই হয়, বন্ধুত্ব,
যেটা দিয়ে তার কাছে যাওয়া, যে চিন্তা ভাবনা নিয়ে, যে ভালো লাগা নিয়ে তার সঙ্গে
কমিটমেন্ট, মানে যে যা কমিটমেন্ট করেছিল সেটা সে রাখতে পেরেছিল। এবং একজন মানুষ ঘরে বাইরে সব জায়গায় যদি কমিটেড থাকে, সেটাই তো মানুষের পরিচয়, তাই না? ও ঘরে কমিটেড ছিল, সৎ ছিল, বাইরেও সৎ ছিল।
খুব জানতে ইচ্ছে করছে সেই চিঠিটার ব্যাপারে, যে এই লম্বা চিঠিটা আপনার বাবাকে তিনি লিখেছিলেন, প্রপোজাল লেটার যেটা, সো সেটাতে কি লেখা?
ওখানে লিখেছিল যে যৌতুক হিসেবে আমি কয়েকটা জিনিস চাই, সেটা হচ্ছে আমাকে আপনার ছেলে হিসেবে ভাবতে হবে, আমাকে সবসময় আপনার আরেকটা ছেলের মতো করে আদর করতে হবে,
এগুলোই ছিল যৌতুক
এগুলো, আর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আপনার মেয়েকে আমি কিছুই দিতে পারবো না, কিন্তু আপনার মেয়েকে আমি সম্মান করতে পারবো, ভালোবাসতে পারবো, আর আমার সততা, হ্যাঁ আমার সততার মধ্যে দিয়ে আমি তাকে সুখী করতে পারবো, এরকম একটা চিঠি ছিল, একদম সিম্পল একটা চিঠি ছিল হাতে লিখে।
আপনার বাবা যখন পেলেন তখন তিনি সবার আগে কার কাছে ব্যাপারটা শেয়ার করলেন?
এটা আমি জানি না, আমার বাবা খুব রাশভারী মানুষ ছিলেন, কিন্তু বিয়েটা দিতে খুব দেরি করেনি আর কি, খুব অল্প সময়।
তিনি যদিও নাটকের কাউকে পছন্দ করতেন না,
না নাটক পছন্দ করতেন আমার বাবা, কিন্তু আমার বাবা অপছন্দ করতেন, মানে মানে উনি অনেক আগে শুনেছিলাম যে না এরকম পেশার একটা ছেলের সাথে কেন বিয়ে দেবে, এরকম একটা এক ধরনের
পুলিশ অফিসার একজন
এরকম বলছিল, পরে তো এটা নিয়ে আর কোনো ইয়ে হয়নি।
আচ্ছা আচ্ছা,
এটা থাকি তো সব বাবা মায়ের,
সব সব মাই আসলে তাদের একটা চিন্তা
থাকে, নিজের পছন্দের একটা জায়গা থাকে,
আমার বউমাটা আমার জামাইটা এমন হবে
সব।
ওকে, আমাদের সঙ্গে যারা রয়েছেন অনেক ধন্যবাদ জানিয়ে দিয়ে, আজকের এপিসোডটি যারা প্রথম থেকে মিস করেছেন সেই এপিসোডটি আপনি আবার ডাউনলোড করে শুনতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে www.dhakafm904.com এই অ্যাড্রেস থেকে, সেখানে ডাউনলোড অপশন রয়েছে, সেখানে সবগুলো এপিসোড আমাদের আপলোড করা থাকে, যে কোনো অনুষ্ঠান আমাদের ঢাকা এফএম 90.4 এর অন্ধকারের গল্প, ভালোবাসার বাংলাদেশ, আকাশ ছোঁয়ার গল্প, ভুল সবই ভুল, সব অনুষ্ঠানে কিন্তু সেখানে আমরা আপলোড করে রাখি আপনাদের জন্য, যারা মিস করেন আজকের এপিসোড, যারা মিস করবেন নিশ্চয়ই আপনারা ডাউনলোড করে শুনে নিতে পারেন। আজকে আমাদের সঙ্গে অভিনেত্রী, বরেণ্য অভিনেত্রী রোকেয়া প্রাচী, তিনি একজন মানবাধিকার কর্মীও। আপু, আপনার এই ঘটনাটি নিয়ে, সার্জেন্ট আহাদ হত্যাকাণ্ডের একটা ঘটনা নিয়ে একটা নাটকও তৈরি হয়েছে, প্রশ্ন?
না নাটক হয়নি, নাটক হবার কথা বলে একজন এসেছিলেন, তো তৌকির আহমেদ এবং আমি অভিনয় করার কথা ছিল, আমরা মানে উনি আমার কাছে যখন পারমিশন চেয়েছিলেন, ঠিক আছে বানাতে পারেন আপনি, তো আমরা শুটিং স্পটে গিয়ে দেখলাম ওনার কোনো প্রিপারেশন নাই, কোনো পড়াশোনা নাই, খুবই বাজে একটা কাজ হচ্ছিল, তারপর আমি ওনাকে নিষেধ করে দিয়েছি যে আপনি যেহেতু ওনার সঙ্গে কোনো গবেষণাই করেননি, আপনার কোনো প্রিপারেশন নাই, সো এই কাজটা আপনি নষ্ট করবেন না, তারপরে এটা বন্ধ, আমি ওনাকে বন্ধ করে দিয়েছি এবং ওনাকে আমি বলেছি যে আপনি এই কাজটি আর কখনো পারমিশন ছাড়া করতে পারবেন না।
উনি যদি এতক্ষণ আমাদের সঙ্গে থাকতেন উনি কিন্তু একটা আইডিয়া পেতেন যে আসলে কিভাবে তৈরি করতে হবে নাটকটি, উনি এটুকু
ভবিষ্যতে হয়তো আমি বানাতে পারি,
ইনশাল্লাহ আমরা অপেক্ষায় থাকবো এই ঘটনাটি উঠে আসবে। আর আরেকটা ব্যাপার, মানে আপনাদের যারা কলিগ ছিলেন ওই সময়টাতে তাদের সবার সঙ্গেই তো তার একটা ভালো সম্পর্ক ছিল, তারা তো নিশ্চয়ই মিস করেন, তারা কখনো তাদের অনুভূতি শেয়ার করেছেন কিনা আপনার সঙ্গে? তাকে নিয়ে
রেগুলার হয়, মানে আমি তো বললাম যে পুলিশ প্রশাসনের মানে প্রত্যেকেই মানে আমার সঙ্গে যোগাযোগ করা বা মানে অনুভূতি শেয়ার করা,
সেটা সবসময় এখন পর্যন্ত,
এখন তো আসলে এটা সম্ভব না আসলে প্রতিদিন আমার বাসায় আসা বা যোগাযোগ করা, তবে কোথাও যদি দেখা হয় মানে উনি ওনার গাড়ি থামিয়ে বা আমি দাঁড়িয়ে গিয়ে এই যে কিছুক্ষণের জন্য সেই সময় ফিরে যাওয়া, এটা কিন্তু রেগুলার হয়। এবং আমার মনে আছে যে বিভিন্ন সময়ে মানে নানান ভাবে আর কি, অন্যান্য কাজের ফাঁকেও যদি কোনো পুলিশ অফিসারের সাথে দেখা হয় প্রসঙ্গক্রমে কিন্তু সেই কথাগুলো চলে আসে,
কি অবস্থা,
হ্যাঁ সবকিছু বা সাজান আহাদের বিষয়গুলো, তো ওনারাও মনে রেখেছেন আমার সাথে যোগাযোগটা করেন। আমি আজকের একেবারে শেষের দিকে নিশ্চয়ই আমি
আরো শুনতে চাই,
আর বলার মতো মানসিক জোর আমার নেই, আমি শুধু মনির ইসলাম সাহেবকে অনেক ধন্যবাদ জানাতে চাই, তিনি কাঙালি জাকিরের মানে শেষের পার্টে এসে অনেক ভালো ভূমিকা রেখেছিলেন, এবং আমি আশা করব যে এখনো যে দুজন আসামি ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যাপারেও উনি আরো সজাগ হবেন, এবং ওনাকে যারা সহযোগিতা করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। This track was downloaded from fusionbd.com. আর আজকের যারা শ্রোতা আমাকে শুনলেন এতক্ষণ, তাদের বলতে চাই যাদের জীবনে এরকম সময়, এরকম দুঃসময় বা যারা এরকম বিপদে আছে আমার মতো, সেরকম সময় যাদের মানে আমি দোয়া করি কারো এরকম না হোক, সেরকম আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ কারো জীবনে এরকম ঘটনা ঘটে, আপনি প্লিজ তার পাশে থাকবেন, সেই সময় পাশে থাকলে সেই মানুষটার জন্য অনেক শক্তি হিসেবে কাজ করে। প্লিজ তাদের জন্য কাজ করবেন।
থ্যাংক ইউ আপু, আমাদেরকে সময় দিয়েছেন। আরো দু একটা প্রশ্ন করতে চাই একেবারে আজকে ঢাকা ফেম, ইনফ্যাক্ট আজকে প্রথম আপনাকে পেয়েছি, সো আমাদেরকে একটু, আমাদের শ্রোতা যারা রয়েছেন তাদেরকে অবশ্যই একটু সময় একটু বাড়িয়ে দিবেন। আমি জানি আপনি অনেক ব্যস্ত, সামনে বোধহয় ফিল্মও করছেন একটা, দেখতে পাচ্ছি সত্তা, সেই ফিল্মটা নিয়েও একটু জানতে চাইবো।
আমি সত্তা অভিনয় করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি ওই ছবিতে অভিনয় করতে পারিনি।
পরিচালক হাসিবুর রেজা কললে আরেকটি সিনেমা অন্ধনিরঙ্গমে
আমি অভিনয় করেছি, আমার খুবই প্রিয় ছোট ভাই, ও অনেক ভালো কাজ করে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওর এই ছবিতে অভিনয় করতে পারিনি, হয়তো ভবিষ্যতে নিশ্চয়ই।
মাটির ময়না মনের মানুষ এই ধরনের চলচ্চিত্র আপনি কাজ করেছেন, প্রাপ্তিটা তো অনেক বড় আমার মনে হয়।
অনেক পেয়েছি আমি,
আরো কি পেতে চান?
আমি আমার শিল্পী হিসেবে, মানুষ হিসেবে অনেক কিছু পেয়েছি। আমি আসলে এখন নিজের জন্য কিছু চাই না, আমি স্বপ্ন দেখতে চাই আমার মেয়ে দুটোর জন্য, ওরা মানুষ হোক আর আমি মানুষের জন্য কাজ করতে চাই।
আপনি কি চান ওরা ফিল্মে কাজ করুক, নাটকে কাজ করুক?
আমি কাউকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না, ওরা মানুষ হবে এটাই আমার স্বপ্ন, মানুষ হয়ে কোন পেশায় যাবে সেটা ওদের সিদ্ধান্ত। আর আমার স্বপ্ন বা আমার পরিকল্পনা হচ্ছে আমার, আমি যা কিছু করব আমার জীবদ্দশায় সেটা যেন মানুষের কল্যাণে হয়।
আপু, মনের মানুষ যে চলচ্চিত্রে অভিনয় করেছেন গৌতম ঘোষের, এরকম যৌথ প্রযোজনার ছবি আর কয়েকটি ছিল, আমার তো মনে পড়ছে
না। মনের মানুষের পরে যৌথ প্রযোজনার ছবি করা হয়নি, আমি আমেরিকান প্রবাসী আনোয়ার সাদাত উনার একটি ছবিতে কাজ করেছিলাম, কারিগর, মুক্তিযুদ্ধের ছবি, যেটা চ্যানেল আইতে, চ্যানেল আই প্রযোজিত, এটা বলাকা সিনেমা হলে রিলিজ হয়েছিল, চ্যানেল আইতে প্রিমিয়ার করেছে। এখন যেটা হচ্ছে, এবছর আমার তিনটে অনুদানের ছবি রিলিজ হবে, গাড়িওয়ালা যেটা সার্জে ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেটেড, আরেকটা হচ্ছে হরিজন ফিরে আসে, সারদ মিজের চিঠি ফিরে আসে, আর মির্জা শাখাওয়াতের হরিজন। আশা করি দর্শকরা তিনটা ছবিতে তিন রকম ভাবে পাবে আমাকে।
কোনটা আসলে কবে রিলিজ পাবে, আমরা কবে দেখতে পাবো?
এটা আসলে একদমই নির্ভর করছে খুব সম্ভবত তথ্য মন্ত্রণালয়ের উপর কিংবা পরিচালকদের উপর, কারণ কিছু নীতিমালা আছে, কিছু বিষয় আছে, তার উপর ভিত্তি করে বোধ হয়। আর একটা বড় ক্রাইসিস হচ্ছে যে আসলে ছবি রিলিজ করবার জন্য পর্যাপ্ত হল আসলে নেই, আর এই শর্ট ফিল্মগুলো বা অনুদানের ছবির জন্য সেরকম আসলে কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেই, যার জন্য একটু বিপাকে তো আছেনই পরিচালকরা।
আপু, যে গাড়িওয়ালা যে ফিল্মটা, এটা তো বোধ হয় একেবারে শিশুতোষ চলচ্চিত্র,
শিশুতোষ চলচ্চিত্র,
হ্যাঁ। গল্পটা কি আমরা যদি একটু জানতাম?
গল্পটা হচ্ছে একজন কর্মজীবী মা, সিঙ্গেল উইমেন, তার দুই ছেলে, দুই ছেলের একটা স্বপ্ন চাকার গাড়ি, ছোট চাকার গাড়ি, টানা গাড়ি চালাবে, কম্পিটিশনে যাবে, আর মা তাদেরকে দুষ্টুমি করতে দেয় না, স্কুলে যেতে পাঠাতে পারে না, মায়ের স্ট্রাগল আর বাচ্চাদের স্বপ্ন সে গাড়ি চালাবে, গাড়িতে ফার্স্ট হবে, এ দুটো মিলে এক ধরনের কনফ্লিক্ট থাকে মা ছেলের, এক ধরনের ছেলেরা মনে করে যে মা বুঝি খুবই দজ্জাল আর বাবা থাকলে অনেক ভালো হতো, বাবা নেই ওদের, এই বাবা নেই, মায়ের স্ট্রাগল, দুটো বাচ্চার গাড়ি নিয়ে স্বপ্ন, তারপরে টুইস্ট আছে সেটা আমি না বলি।
জি অবশ্যই। পরিচালক আশরাফ শিশির,
আশরাফ শিশিরের ভালো ছবি বানিয়েছেন তিনি, সার্জে ফিল্ম ফেস্টিভ্যালে এ মাসেই ওখানে দেখানো হবে, নমিনেটেড সেখানে, তো এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। আসলে ভালো কাজ সবসময় মানুষকে কিন্তু ভালোটাই দেয়, যে কোনো ভালো কাজ,
এবং আপনার ঝুলিতে অনেকগুলি ভালো কাজ, এটা আপনার কেমন লাগে? ভালো লাগা তো রয়েছে অবশ্যই, এতগুলি ভালো কাজ আপনার ঝুলিতে, জাতীয় পুরস্কার রয়েছে আপনার,
আমি বাইরে পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কার, মেইল প্রথম আলো পুরস্কার এবং লাক্স চ্যানেল আই পুরস্কার, আরো অন্যান্য পুরস্কার সহ একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার আমার প্রাপ্তিতে আছে, সেটা ওখানে একটা কম্পিটিশন ছিল, আমার কম্পিটিটর ছিলেন কঙ্কনা সেন এবং বিপাশা বাসু, তো সেখানে এটা হচ্ছে সব, এটা পেয়েছে অন্তর্যাত্রার জন্য। আর তার আগে মাটির মানার জন্য আরেকটা কম্পিটিশনে আমার নমিনেশন ছিল, আমার সাথে দীপ্তি নাভাল ছিলেন, তো উনি পেয়েছিলেন, আমি পাইনি, তো সেদিক থেকে দেশি বিদেশি পুরস্কার বলেন সম্মান সবই পেয়েছি। প্রাপ্তি নিয়ে আমার আসলে কখনোই মাথা ব্যথা ছিল না, আমি ছবি করবার আগে ভাবিনি যেটা পেতে হবে বা এরকম। আমার
দেশের বাইরের কোন চলচ্চিত্রে কাজ করবার আগ্রহ রয়েছে কিনা?
ডেফিনেটলি, অবশ্যই শিল্পীরা তো স্বপ্ন দেখে বেঁচে থাকে, ভালো কাজের জন্য অপেক্ষা করে। তো স্বপ্ন এবং আশাবাদ দুটোই আমার সম্বল, আশা করি নিশ্চয়ই কখনো হবে, আর না হলে আমার কোনো কিছু না পাওয়ার জন্য কোনো খেদ নেই মনে।
আমরা বিশ্বাস করি অভিনেত্রী রোকেয়া প্রাচী আমাদের গর্ব, তিনি আরো উপরে উঠবেন এবং
উপরে না আমি যেন আরো ভালো মানুষ হতে পারি।
জি অবশ্যই, আমাদের এই অনুষ্ঠানটির প্রযোজক সাদেক সামি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে, আমার বিশ্বাস বাকি সময়টুকু রোকেয়া প্রাচীর সঙ্গে তিনি একটু কথা বলবেন। আমরা অনেক কিছু জেনেছি আপুর কাছ থেকে, আপুকে অনেক ধন্যবাদ। আর আমাদেরকে লিখুন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে SMS। আর যারা ফেসবুকে লিখতে চান তাদের জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিই, facebook.com/dhakafm90.4 এবং facebook.com/og90.4। যেকোনো একটি পেজে গিয়ে আপনি আপনার মন্তব্য, আপনার মতামত, আপনার প্রশ্ন আপনি লিখতে পারেন। সেখানে আমরা ছবি পোস্ট করেছি, আজকে স্টুডিও পিকচার রয়েছে একটা, প্রাচীর ভবন স্টুডিওতে এসেছেন সেই ছবি একটা আমরা পোস্ট করেছি। তার সঙ্গে রয়েছে সার্জেন্ট আহাদের সৎ নির্ভীক সেই পুলিশ অফিসারের একটি ছবি, অবশ্যই আপনারা আমাদের ভিজিট ফ্যান পেজটি ভিজিট করে সেটা দেখতে পারেন। অনেকে সেখানে লিখেছেন তিনি আমাদের গর্বিত সন্তান, তিনি বেস্ট পুলিশ অফিসার বাংলাদেশের, তার জন্য অনেকে স্যালুট পাঠিয়েছেন। মুসাফির তিনি লিখেছেন সে প্রত্যেকটি পুলিশ অফিসারের গর্ব। এরপর আলম তিনি লিখেছেন রিয়েলি নাইস পার্সন। জেরিন ঝুমুর তিনি লিখেছেন নাইস। জয় তিনি লিখেছেন তিনি আমাদের গর্বের পুলিশ অফিসার, আমরা চাই এই ধরনের পুলিশ অফিসার সারা দেশে থাকুক। অনেক ধন্যবাদ যারা আমাদেরকে লিখছেন আমাদের ফ্যান পেজে এবং আমাদের SMS এর প্যানেলে, অনেক ধন্যবাদ। তো সাই ভাই ধন্যবাদ, ফাইনালি আপনি জয়েন করেছেন আমাদের সঙ্গে।
ধন্যবাদ আসলে আমি দিতে চাই রোকেয়া প্রাচী আপুকে, কারণ অনেকটা কষ্টকর এবং অনেক রাত ব্যাপী উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অনেকটা কাজ রেখেই আমি জানি উনি আন্তরিকতার সঙ্গে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, কারণ এমন একটা বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে যাচ্ছি বা কথা বলছি। আজকের এপিসোডটি করার পেছনে যারা আমাদেরকে সাহস যুগিয়েছেন এবং সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই প্রাচী আপুকে। আপু বেশ কয়েকটা প্রশ্ন আছে, একটা আমি একটু আর একটু একটু ডিটেল করে একটু জানতে চাচ্ছিলাম যে আহাদ ভাই সার্জেন্ট আহাদ যেদিন আর কি বাসা থেকে বের হন ওই দিন উনি একসাথে রান্না করেছিলেন এরকম কিছু কি হচ্ছিল, এবং শোল মাছ দিয়ে উনি ভাত খাওয়ার একটা ইচ্ছা করেছিলেন এরকম কিছু?
যেটা হচ্ছিল তখন যেহেতু বাইরে চলে যাবে তা প্রতিদিনই সে যা পছন্দ করে সে মেনুগুলো রান্না করা হচ্ছিল। তো স্পেশালি ওই দিন ও বলছিল যে ও রান্না করবে, তো ও নিজে গরু মাংস রান্না করেছিল আর আমি শোল মাছ রান্না করেছিলাম। তো দুপুরে খাওয়াটার পর আমাকে বললো যে, আমি বললাম যে এটা শেষ করো, বললো যে না আমি শোল মাছটা, এটা ছিল মাগুর মাছ।
আচ্ছা,
তখন এখন যেমন খুব বেশি মাগুর মাছ পাই না, তখন কিন্তু খুব মানে মাগুর মাছ অনেক ভালো পাওয়া যেত,
এখন যেটা পাই সেটা আফ্রিকান
হাইব্রিড, আমরাও হাইব্রিড হয়ে গেছি। তো ও বলছে যে না এখন আর এটা শেষ করতে পারবো না, এটা রেখে তো রাতে এসে খাবো, আমি তো ফ্রিজে রেখেছি। তো এখনো মাগুর মাছ আছে, আমি কখনো ভুলেও মাগুর মাছ কিনি না, কারণ মাগুর মাছ আমি আর সহ্য করতে পারি না, এটা অসম্ভব। কারণ একটা মানুষ ওই বাড়িতে ফিরে আসেনি, সে বলেছে রেখে দাও ফ্রিজে এসে খাবো। সেজন্য আমার এখন মনে হয় কি যে আগামী মুহূর্ত বলে কিছু নেই, লাইফটা হচ্ছে এই মুহূর্ত, জীবন আসলে এটাই, আমি যে এখন কথা বলছি এটাই সত্যি।
মানে ওই মাগুর মাছটা তার খাওয়া হয়নি,
এটাই সত্যি, সেটাই বলছি যে আমি এখন এই কথাটা বললাম এটুকুই সত্যি, এর পরের মুহূর্ত কিন্তু আমরা জানি না। জীবনটা হচ্ছে এখানে, এখান থেকে যদি আমরা জীবনটাকে পিক করতে পারি তাহলে জীবনটা অনেক সুন্দর, জীবনটা ভালো, আদারওয়াইজ আমরা পাগল হয়ে যাব।
আপু আপনাকে অনেকটা কষ্ট দিচ্ছে, এবং তারপর আরো একটু জানতে চাচ্ছিলাম যে সার্জেন্ট আহাদ যখন নাকি উনি মারা যান তখন ওনার কবরের জায়গা কেনার জন্য
ভীষণ জটিলতা হয়েছিল। মাই গডনেস, কবর কোথায় হবে, কেউ দায়িত্ব নিতে পারছিল না, আমার তো তখন মাথা খারাপ অবস্থা, কবরের জায়গা লাগে এরকম কথা তো আমি জানতাম না, মানে এরকম কিছু শিখিনি তখনও। কারণ আমাদের আমার বাবা যখন মারা যান আমাদের পারিবারিক গোরস্থান আছে বিশাল বড়, সেখানে অনেক মানে পুরো ফ্যামিলি সবাইকে কবর দেওয়া যাবে এরকম, কিন্তু ঢাকায় তো আসলে সেটা না। তো আমি কি করব, ওরকম একটা সময় আমি যখন বললাম তাহলে ঠিক আছে মিরপুর বুদ্ধিজীবীতে কবর নেওয়া হোক, তো সবাই বলছে কবর তো কিনতে হবে, বললাম কেন, বলে না না কিনলে তো হবে না, তারপর কবরের জায়গা কিনতে হবে, কত টাকা লাগে, 25,000 টাকা লাগে। আমার কাছে বলছে যে প্রাচীর টাকা দাও, তাই বললাম যে আমার ড্রয়ারে 25,000 টাকা কোথেকে আসবে, কারণ আমার কাছে তখন মাত্র 50 টাকা ছিল।
মাত্র পঞ্চাশ।
হ্যাঁ, আর আমি যখন আমার থিয়েটারের গ্রুপ থেকে হসপিটালে যাচ্ছিলাম, আমার মনে আছে বৃন্দাবন দাস, আমাদের বন্ধু খুশি বৃন্দাবন দাস, এখন খুব জনপ্রিয় নাট্যকার, সে আমাকে আসার সময় আমার মা আমাকে ধরে ৫০০ টাকা জোর করে দিয়ে দিয়েছিল। তো সেই টাকা তো আমার সিএমএইচে যাওয়ার সাথে গাড়ির তেলেই শেষ, তা আমি ২৫০০০ কোথায় পাবো? তারপর আমার মনে আছে আমাদের এক বড় ভাই কাজী মনসুরুল হক, উনি হামদাদের আছেন, তো মনসুর ভাইকে ফোন করলাম যে মনসুর ভাই আমার তো টাকা লাগবে, আমি কবর কিনতে হবে, শুধু এটুকু বলতে পেরেছি, আমি এর বেশি ওনাকে বলতে পারিনি। উনি বলল প্রাচীর ঠান্ডা হ, আমি আসছি। মনসুর ভাই কিভাবে টাকা জোগাড় করলেন আমি জানি না, ভাবি আসলো, এসে আমাকে বললো টাকা নাও। এই পুরো দৃশ্যটা দেখে আরেকজন পুলিশ অফিসারের মানে সিনিয়র একজন পুলিশ অফিসারের ওয়াইফ উনি বললেন যে গিয়ে পুলিশ অফিসারদেরকে বললেন যে তোমরা এত অমানবিক, একটা পুলিশ অফিসার দেশের জন্য কাজ করবে তার কবরের জায়গা কিনবে কে, তার স্ত্রীকে টাকা জোগাড় করতে হবে? তারপর এরপরেই যেটা হলো যে আমি পরে শুনলাম যে নিয়ম হয়েছে এখন পুলিশ ডিপার্টমেন্ট থেকে সবকিছু করা হয়, তো সেইটা আমার অনেক বড় শিক্ষা হয়েছিল। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে বাবা আমার আমি না হয় ২৫০০০ টাকা জোগাড় করে তাকে কবরের জায়গা কিনে দিলাম, কিন্তু আমাকে কে পাঠাবে কবরে, আমার মেয়েকে কে পাঠাবে কবরে? তখন কবর তো খুব ভাইটাল একটা পয়েন্ট আমাদের জীবনে, ফ্ল্যাটের চাইতো। তার ঠিক ২ মাসের মাথায় আমি দুটো মানে ফ্ল্যাট মনে করে দুটো জমি কিনে ফেললাম ওই কবরটার পাশেই, আমার এই ঢাকা শহরে দুটো কবরের জায়গা আছে, কখনো মারা গেলে সেখানে যদি মানে স্বাভাবিক বা আমি জানি না কবর জায়গা কিনলে যে মাটি নসিব হয় তা তো জানি না, বাট আমি কিনে রেখেছি যাতে আমার জন্য কাউকে ২৫০০০ টাকা জোগাড়, এখন তো ২৫টা অনেক বেশি টাকা, বোধ হয় ১-১.৫ লাখ টাকা লাগে বা আরো কিছু, বা জমি হয়তো নাই এখন, তো কে করবে এসব, কার উপর ভরসা? পৃথিবীতে কার উপর ভরসা করা যায় না, নিজের জন্য কবরের জমি কেনা আছে মারা গেলে সেখানেই যাবো, আলটিমেট ডেস্টিনি।
আমার মনে হয় আপনি মানে কথাগুলো যে বলছেন এবং প্রত্যেকটা
এবং সেই কবরের টাকা কিন্তু আমি কিনেছিলাম আমার গয়না বিক্রি করে।
আচ্ছা,
দুটো কবরের জায়গা ৫০০০০ টাকা দিয়ে গয়না বিক্রি করে তারপর কিনেছিলাম।
কবরগুলো কি এখনো আছে?
এখনো আছে, কে নেবে কবরের জায়গা? তো ফ্ল্যাট না, একটা ফ্ল্যাট কিনেছিলাম আমি আড়াহাত, সেই ফ্ল্যাট তো দখল টকল করে নানান কাহিনী হয়ে
বিটিকে ফ্ল্যাটটা ছিল,
অনেক কাহিনী হয়েছে সেটা নিয়ে, সেটা আরেকদিন এপিসোড করা যাবে, ভয়াবহ কাণ্ড হয়েছিল। তো কবরের জায়গা তো কেউ নেবে না।
এই যে কবরের পরে যে আপনার যখন আপনি একটা মোটামুটি একটা অর্থ কষ্টের মধ্যে আপনি যখন যাচ্ছিল সেই সময়টাতে ফ্ল্যাটটা আপনারা ভাড়া দিয়ে অন্য এক জায়গায় কম দামে একটা আরেকটা ফ্ল্যাট ভাড়া নেন, ওইটা যদি একটু বলতেন। আমি যদি
হ্যাঁ মানে তখন যেটা হলো আসলে মানে মানে কি হবে, এটা তো রূঢ় বাস্তবতা না, মানুষকে লাইফস্টাইল চেঞ্জ করতে হয়। মোটামুটি একটা ভদ্রচিত ছোট বাসা নিলাম, কারণ আমার তো মনে হয় যে আমাকে তো সেট হতে হবে। যাই হোক, এগুলো খুব বড় স্টোরি না, এটা পার্ট অফ লাইফ,
মানে মানুষের আসলে মাথার উপর থেকে যখন নাকি তার
হঠাৎ করে, আমি আসলে এই ঘটনা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে কি মানে পরিবারে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যখন ঘটে, মানে যে কোনো অস্বাভাবিক মৃত্যু একটা পরিবারকে কিন্তু শেষ করে দেয়। আমার জীবনটা আরো সুন্দর হতে পারত হয়তো এর থেকে, এর থেকে আরো খারাপও হতে পারত, আমরা কিন্তু জানি না, তাই না? আমরা কিছুই জানি না, এখন কে কিভাবে সার্ভাইভ করবে সেটা তো বলতে পারে না। তো সে কারণে আমার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে না হয় সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের উচিত হচ্ছে এই অস্বাভাবিক মৃত্যুগুলোর বিরুদ্ধে কাজ করা। তো যাই হোক, সেই সময় আসলে প্রাথমিকভাবে তো অর্থনৈতিক সংকট ছিল, আরো অনেক কিছু সংকট ছিল, তো পেরেছি সেটা থেকে বেরিয়ে আসতে, ভালো আছে, এটাই বড় কথা।
মানুষের আসলে বিশেষ করে একটা পরিবারের যখন একজন কর্তা ব্যক্তি থাকেন ওনার উপর ডিপেন্ডেন্সের জায়গাটা বা ওনার উপর নির্ভরতার জায়গাটা যখন অনেক বেশি এবং হঠাৎ করে যখন নাকি একজন চলে যান তখন আসলে দেখা যায় যে কিছু একটা চলে গেল এবং জীবন থেকে মনে হয় জীবনটা একেবারে শেষের দিকে এবং রুড়ো যে বাস্তবতা
মানে হঠাৎ করে এরকম একটা ঘটনার পর একটা এলোমেলো ব্যাপার তো থাকেই সেটাকে সামাল দেয়া মানে খুব সহজ না আসলে আর আমার যেটা হচ্ছিল যে আমার যেহেতু বাবা ছিল না ভাই ছিল না আমার কোনো বোন ছিল না আমি মানে একমাত্র অভিভাবক আমার আমার চার বছরের বাচ্চারও আমি আমারও আমি তো সব মিলিয়ে সেই সময়টা খুব ভালো ছিল না ফিরে আসার সময় ওই লাইটারটা ওটা আসলে চেকিং এ আটকায়নি আটকানোর কথা লাইটারটার মধ্যে কোনো গ্যাস নাই এটা একটা খেলনার মতো চাবির রিং এর মতো এটা তো আটকে দিল লোকটা জানি তো হুলুস তিলকা নামার মেয়ে তো কান্নাকাটি করে শেষ এটাও গুড উইশ মনে করার কাছে রাখি গুড লাক এটা তো কিছুতেই ওই
কবের ঘটনা এটা
এটা হচ্ছে আজ থেকে সাত বছর আগে
আচ্ছা
এটা তো মানে দিবেই না ওই লোকটা যিনি সিকিউরিটিতে আর আমার মেয়ে তো কান্নাকাটি করে চোখ টোক ফুলিয়ে ফেললো তারপর ওখানে যারা ছিল কয়েকজন বাংলাদেশি ছিল তারা সবাই এসে আমার জন্য মানে সিকিউরিটিকে রিকোয়েস্ট করছিল যে দেখেন আমরা জানি ওর ইমোশনটা ওর বাবার ইমোশন কাজে এটা তো একটা খেলনার মতো ওর কাছে একটা গুড লাক আপনি এটা দিয়ে দেন সেটা দিতে পারি এটা একদম শুরু থেকে আবার চেকিং হয়ে আসতে হবে তারপর বললাম ঠিক আছে আমার মেয়েকে বসিয়ে রেখে আমি আমার পাসপোর্ট নিয়ে আবার গেলাম নিচে নিচে গিয়ে ওইটা আবার চেক করে আবার মানে যে সিকিউরিটি স্টিকার লাগিয়ে নিচ থেকে আবার বলে 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 ও শুধু ওইটারই অনেকবার চেক টেক করলো তারপর উপরে আসলাম সেই সিকিউরিটি যিনি ছিলেন অফিসার তিনি দিলেন ফাইনালি তারপর ওটা নিয়ে আমার মেয়েকে দিলাম আমার মেয়ে তো এত আপসেট হয়েছে সে মানে আনবিলিভেবল মানে খুবই মানে ওখানে অন্য যারা আমার কাছে যেটা মনে হয়েছে যে মানুষ কিভাবে মানুষের প্রয়োজনে গিয়ে আসে অন্য বাঙালি যারা ঘুরতে গেছে এরকম ঝামেলার মধ্যে কিন্তু কেউ এসে কথা বলে না যে সিকিউরিটির মধ্যে এসে কথা বলে নাক গলায় ঝামেলায় পড়বো কেন তো বেশ কয়েকজন এসে কিন্তু সিকিউরিটিকে আমাদের হয়ে রিকোয়েস্ট করছিল মানে আমি তো বলছিলাম যে দেখেন আমি একজন আর্টিস্ট মানে কোনোভাবেই উনি ইয়ে করবে না পরে সবার রিকোয়েস্টে তারপর উনি বুঝতে পেরেছেন যে মানে মানে আমার পরিচয় জেনে বা ওই ঘটনাটা তাকে বলার পর
এখনো কি রিমঝিমের কাছে আছে লেটারটা
আছে অনেক কিছুই আছে আমাদের কাছে অনেক কিছুই রেখে দিয়েছি সবই আছে
আমাদের সঙ্গে অনেকে ফোনে কথা বলতে চান তারা চাইছেন প্রাচী আপুর সঙ্গে তারা কথা বলবেন ফোন নম্বর পাঠাচ্ছেন আমরা চেষ্টা করবো অনুষ্ঠানের কোন একটা সময় তাদেরকে ফোনে কানেক্ট করতে কিছুক্ষণের মধ্যে আমরা চেষ্টা করবো যে যারা কথা বলতে চান প্রাচী আপুর সঙ্গে আমরা কথা বলবো আরেকটা বিষয় যে আপনি কিন্তু একটা সার্জেন্ট আহাত যখন নাকি মারা যান এরপর আপনারা কিন্তু একটা চাকরিও মনে হয় আপনি পেয়েছিলেন
এগুলো মানে এগুলোর মধ্যে অনেক কিছু ঘটনাও আছে সেগুলো বলতে চাই না আমি শিল্পকলায় চাকরি করতাম পরবর্তী সময়ে যখন সরকার পরিবর্তন হয় বিএনপি সরকার আসেন তখন আমার চাকরি হয়েছিল আসলে আমি একজন শিল্পী হিসেবে চাকরি হয়েছিল আমার যোগ্যতা অনুযায়ী কিন্তু বিএনপি সরকার আসার পর অনেক রকমের ঝুঁকি ঝামেলা ছিল তারপর আমার মনে হয়েছিল এরকম অসম্মানজনক সিচুয়েশন আমাকে মানায় না এত জটিলতার মধ্যে আমি থাকতে চাই না আমি নিজে রিজাইন করলাম রিজাইন করার একটা বড় কারণ ছিল আমি তখন কানে আমাদের ছবি মাটির ময়না প্রদর্শিত হবে আমি কিছুতেই ছাড়পত্র পাচ্ছিলাম না আমাকে তথ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিতে হয় আমাদের ছাড়পত্র দেওয়ার পরও আমাকে বলা হলো আমি যেন স্ট্যাম্প পেপারে একটা আন্ডারটেকিং দেই স্ট্যাম্প পেপারে কোনো সরকারি অফিসার কিন্তু কখনো লিখিত দেয় না কিন্তু আমাকে দিতে হয়েছিল আমি দেশের বাইরে কে রাষ্ট্রবিরোধী সমাজ বিরোধী কোনো বিষয়ে কোনো কথা বলবো না এটা একজন শিল্পীর জন্য খুব অসম্মানজনক ছিল বিশেষত এই অসম্মানজনক আচরণের কারণে আমি আসলে পরামর্শ করেছি যে আমি এই ধরনের চাকরি আমি করব না যে চাকরিতে একজন শিল্পীকে অসম্মানিত হতে হয় অথচ সেই সময় আমার মনে আছে আপনাদেরও মনে আছে একজন সন্ত্রাসী কে প্লেন থেকে নামিয়ে আনা হয়েছিল। বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা বিদেশ চলে যেতে পারে নিঃসংঝাটে, কিন্তু একজন শিল্পী কানে তার ছবি প্রদর্শিত হচ্ছে সেখানে যাওয়ার জন্য তাকে দলিলে সই করতে হয়, আন্ডারটেকেন দিতে হয় যে আমি এই মর্মে স্বাক্ষর করিতেছি যে আমি রোকেয়া প্রাচী কোন রাষ্ট্রবিরোধী ধর্মবিরোধী সমাজবিরোধী কার্যকলাপে জড়িত থাকব না। এটা আমি মেনে নিতে পারিনি। তারপরে ফিরে এসে এরপরে আর দুটো ফেস্টিভ্যাল ছিল, আমি যখন অ্যাপ্লাই করলাম বললো তোমাকে আগামী দু বছরের কোথাও যেতে দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে রিজাইন করে দিলাম, দরকার নেই, এরকম চাকর হওয়ার প্রয়োজন নেই, আর আমি মানসিকভাবে খুব স্বাধীন।
আমি কিছু এসএমএস কিছু কমেন্ট পড়তে চাই। রুবেল তিনি লিখেছেন, রোকেয়া প্রাচী আমার অনেক প্রিয় একজন অভিনেত্রী, তার জন্য শুভকামনা। সিঙ্গাপুর থেকে রয়েছেন জিয়াউল হক, তিনি শুনছেন। আফরিন বর্ষা তিনি লিখেছেন, ঘুম ঘুম চোখে আপনাকে শুনছিলাম, আপনার কথা শুনে জীবনকে ফিরে পেলাম, জীবনে ফিরে এলাম, আপু আমি মুগ্ধ হয়ে গেছি, সত্যি আপনাকে না শুনলে জীবন সম্পর্কে স্ট্রাগল সম্পর্কে হয়তো বা অনেক কিছুই অজানা থাকত। আচ্ছা থ্যাংক ইউ। আর অনেক এস এম এস এরকম আমরা পাচ্ছি, সবাইকে ধন্যবাদ যারা লিখছেন। ইরা তিনি শুভকামনা জানিয়েছেন,
অনেক ধন্যবাদ সবাইকে।
সবারই প্রিয় এবং ভীষণ পছন্দের অভিনেত্রী প্রাচী আপু, সেটা তোমরা বুঝতেই পারছি, সবাই লিখছেন এবং ইনবক্সেও চেষ্টা করছেন যোগাযোগ করতে, এবং অনেকেই এই ঘটনাটি এতটা জানতেন না, এতটা ডিটেল জানতেন না, আজকে আপনার কাছ থেকে যতটুকু তারা জানতে পেরেছেন এজন্য থ্যাংকস জানিয়েছেন আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য। আর তারা একই সঙ্গে জেনেছেন সার্জেন্ট আহাতকে, অদম্য সাহসী একজন পুলিশ অফিসারকে তারা চিনেছেন, সে সঙ্গে তাকে হারানোর পর আপনার যে সংগ্রাম করতে হয়েছে, সংগ্রামী একজন রোকেয়া প্রাচীকে তারা দেখেছেন সেটা জানিয়েছেন। সে সঙ্গে রিমঝিমের জন্য অনেকে দোয়া করেছেন, সামনে কাজ রয়েছে সেটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন, আপু আমাদেরকে শেয়ার করেছেন সামনে এই মুহূর্তে কি কি কাজ।
আমি এই মুহূর্তে অভিনয় তো করছি, তার পাশাপাশি নাটক নির্মাণ করছি, নাটক সিরিয়াল নির্মাণ করছি, টেলিফোন বানাচ্ছি, ডকুমেন্টারি বানিয়েছিলাম 52 মিছিলের ভাষা আন্দোলন নিয়ে, সামনে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু ডকুমেন্টারি বানাবো। অভিনয় এবং নির্মাণ আমার অভিনয় সংস্কৃতি এর মধ্যেই আছে আসলে।
সামনে কি তৈরি করতে চান?
সামনে মুক্তিযুদ্ধের উপরে কিছু কাজ করব, আর পারিবারিক মনস্তাত্ত্বিক বিষয় উপর একটা সিরিয়াল নির্মাণ করছি। কিছুদিন আগে সেলাই পরিবার বানিয়েছি, গার্মেন্টস
পরিবার যেটা, সেটা অত্যন্ত
নির্মাণ শ্রমিকদের নিয়ে
আলোচিত একটি সিরিয়াল।
আরো কিছু কাজের পরিকল্পনা আছে, আর চেষ্টা করছি আসলে যে কোনো সামাজিক ইস্যুতে কাজ করবার, সেটা নারী শিশু বা যে কোনো অসহায় যে কোনো অসঙ্গতির সাথে থাকবার, যে কাজগুলোর মধ্যে মানুষের জন্য কিছু করা যায়।
সুবিধা বঞ্চিত যে শিশু তাদের জন্য আপনার একটা স্কুল
আছে। আমার একটা স্কুল ছিল, সেটা চালানোর চেষ্টা করেছিলাম, এখন বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তারা মোটামুটি নিজেদের মতো পায়ে দাঁড়িয়েছে, কাজ করছে। সেখানে সুবিধা বঞ্চিত কিছু শিশুদেরকে আমরা মোটিভেট করতাম, ওদের মানে একটা মেন্টাল স্ট্রেংথ তৈরি করে দেওয়ার চেষ্টা করতাম, যাতে ওরা ভালো কাজ করতে চায়, নিজে নিজের যে সত্তা সেটাকে সম্মান করতে শেখে। প্রত্যেকের মধ্যে কিন্তু শিল্পী সত্তা আছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতাম আমরা। তো এখন এরকম অনেকে কাজ করছেন আমাদের কালচারাল লাইনে, অনেকেই অভিনয় করছেন, গান করছেন, তো সবাই মোটামুটি আছে, যার যার মতো পড়াশোনা করছে, কাজ করছেন।
ওকে, অনেক ধন্যবাদ আপুকে, অনেক কিছু আমরা জানতে পেরেছি, সেই সঙ্গে আমাদেরকে অনেকেই লিখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। এই এপিসোডটি আবার কোথা থেকে ডাউনলোড করবেন জানতে চেয়েছেন। আচ্ছা, এটা আপনি আবার ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে আগামীকাল অথবা পরশু থেকে আপনি এপিসোডটি আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, সেখান থেকে নিশ্চয়ই আপনি ডাউনলোড করে নিতে পারবেন পুরো ঘটনাটি, পুরো স্টোরিটি, আজকের এপিসোডটি। সো অনেক ধন্যবাদ যারা সঙ্গে রয়েছেন, সঙ্গে থাকুন, লিখতে থাকুন 16260 এই নাম্বারে। আমি জুয়েল আছি আপনার সঙ্গে এবং রয়েছেন আপনাদের প্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচী। আপু একটা আপনার পছন্দ একটা গান শুনতে চাই।
আমার এই মুহূর্তে আসলে কোন পছন্দের গান মনে আসছে না।
নাটকে তো গান গাইতে হয়েছে,
বরং শেষের দিকে বিদায় নেওয়ার সময় পছন্দের গানটি শুনেন, সেটা বরং ভালো হয়।
কি গান আপনার পছন্দ
শেষে? আমার মাঝে মাঝে একটা মানে মানে আমি খুব আমরা থিয়েটারে বা অন্যান্য সময় ও আমার দেশের মাটি,
আচ্ছা আচ্ছা,
এটা আমরা একদম মানে শেষে যখন বিদায় নিব তখন আমার শ্রোতাদের শোনাতে পারেন।
আমরা শেষের দিকে একটু চেষ্টা করবো, কিন্তু এই মুহূর্তে আমি একটু বলতে চাচ্ছি যে একজন মুমূর্ষু রোগীর জন্য এই মুহূর্তে উনি লাইফ সাপোর্টে আছেন, এই নেগেটিভ রক্ত দরকার। আমার ফোন নাম্বারটি 01945261898। আমি আরো একবার বলছি, একজন মুমূর্ষু রোগীর জন্য এ নেগেটিভ রক্ত দরকার। আপনারা জানেন এ নেগেটিভ রক্ত খুবই রেয়ার একটি রক্ত, আপনারা যারা চান চাইলে, যারা সুস্থ আছেন তারা চাইলেই কিন্তু রক্তটি দিতে পারেন, একটি জীবন আপনারা বাঁচাতে পারেন। ফোন নাম্বারটি আমি আরো একবার বলছি 01945261898। আমি আরো একবার বলছি, সরি, 01945261898।
আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে আসছি, খুবই ছোট একটা ব্রেক, আশা করছি কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। আজ রাত 11:30 শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ।
বাবা আমার হারমোনিয়াম কিনা দাও, আমি গান শিখুম।
আজা কিসে গান বাজনা, মায়া মানুষ মায়া মানুষের মতো থাক, যা মায়ের লগে কাম কর।
না আমি গান গাইমুই গাইমু। এর 15 বছর পর এবছরের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীর পুরস্কার পাচ্ছেন বৃষ্টি।
সারাদিন শুধু ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, পড়ালেখা নাই, আসুক আজকে ব্যাটটাই ভেঙে ফেলবো।
না না আমি ক্রিকেট খেলবোই খেলবো।
এর ঠিক 10 বছর পর
ম্যাজিক মোমেন্ট হিট ইট ওভার দ্য টপ, সুপার পারফরম্যান্স ফ্রম বাংলাদেশ, ইনক্রেডিবল।
আর এভাবেই বাধা পেরিয়ে আপনার দৃঢ় মনোবল শক্তি আপনাকে পৌঁছে দেয় আপনার স্বপ্নের আকাশে, হয়ে যান আপনি আকাশের উজ্জ্বল নক্ষত্র। আপনি এবং আপনার আশেপাশে মানুষের বিভিন্ন ক্ষেত্রে আকাশ ছোঁয়ার গল্প শুনতে কান পাতুন ঢাকা এফএম 90.4 এ প্রতি বুধবার রাত 10:30।
তখন ক্লাস 9 পড়ি খুলনা জেলা স্কুলে। বাবাকে না বলে 8,000 টাকা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। আজ আমি প্রতিষ্ঠিত, কিন্তু আজ আমার বাবা নেই, কিছু করতে পারলাম না তার জন্য, এমনকি ক্ষমাটাও চাইতে পারলাম না। 8,000, 80,000, 8,00,000 এগুলো এখন আমার কাছে সংখ্যা মাত্র। বাবা ক্ষমা করে দিও আমার, ক্ষমা করে দিও আমার।
বুকের মাঝে হয়তো আছে এমন কোন দীর্ঘশ্বাস বলতে না পারার আফসোস, যা আজও কুড়ে কুড়ে খাচ্ছে ভেতরটাকে। শেয়ার করুন সেই না বলা কথা আপনাদের জন্য। আমাদের এই আয়োজন ভুল সবই ভুল সবই ভুল
প্রতি সোমবার রাত 11:30। শেয়ার করুন আপনার না বলা কথা ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেস vul@dhakafm904.com। এছাড়াও শেয়ার করুন আপনার না বলা কথা অনুষ্ঠান চলাকালীন সময়ে।
স্বাগত আরো একবার, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী, এবং আমরা কথা বলছি দুঃসাহসী পুলিশ অফিসার সার্জেন্ট আহাদ হত্যাকাণ্ড নিয়ে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে একজন রয়েছেন, প্রাচী আপু জানেন আমাদের সঙ্গে কে ফোনে রয়েছেন, তার সম্বন্ধে যদি আপনি কিছু বলতে চান।
মানে আমি আপনাদেরকে অনুষ্ঠান মানে কথা বলবার আগে বলছিলাম কয়েকজনের কথা, মানে হয় না কোনো কোনো মানুষ কখনো বাবার মতো কখনো বড় ভাইয়ের মতো এমন ভাবে পাশে থাকেন যে অনেক সাহস বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। তো নাইম ভাই হচ্ছেন সেরকম একজন, উনি মানে এমন ভাবে ছায়া দিয়ে রেখেছিলেন উনি এবং ভাবি, মানে আমি ঋণ শোধ করতে পারবো না। মানে আমি অনেক সাহস পেয়েছিলাম সেই মুহূর্তে ওই মামলা করবার ক্ষেত্রে, ফাইট করবার ক্ষেত্রে, মানে কাউকে না কাউকে প্রয়োজন হয়। এবং কোনো কোনো মানুষ কিন্তু যখন একটু বলে যে হ্যাঁ আপনি আপনি একে যেন আমরা আছি, এই আছি বলাটাই অনেক। এবং এখনো আমার মনে আছে উনি রাজশাহীতে, আমরা একটা নাটকের দল রাজশাহীতে গিয়েছিলাম, সেখানে যখন উনি জানলেন যে আমরা নাটকের দল উঠেছি, উনি কিন্তু এসেছেন, দেখা করেছেন, খোঁজ খবর নিয়েছেন আমাদের সবাইকে নিয়ে গিয়ে। মানে এই যে সম্মান করা, এই যে খোঁজ খবর রাখা, এবং আমাকে যে উনি এখনো মনে রেখেছেন আহাদের স্ত্রী হিসেবে, এই যে স্নেহ, এই যে আমার সন্তানের প্রতি, আমার প্রতি, আমি মনে করি যে মানে এরকম মানুষদের আশীর্বাদটা কিন্তু অনেক বড়, এবং সেই আশীর্বাদটা আহাদ পেয়েছিল এবং তার কারণে আমিও পাচ্ছি, আমি অনেক কৃতজ্ঞ।
জি, সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে ফোনে, জনাব নাঈম আহমেদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল। জি, ইসলাম আলাইকুম স্যার, কেমন আছেন?
আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ।
জি, আজকে আমাদের সঙ্গে রোকেয়া প্রাচী, তিনি আপনাকে নিয়ে বলছিলেন, এবং আজকের এপিসোডটি আমরা মূলত সৎ এবং নির্ভীক যে দুঃসাহসিক পুলিশ অফিসার সার্জেন্ট আহাদ, তাকে নিয়ে আমরা সাজিয়েছি। সো প্রাচী আপুর সঙ্গে যদি কিছু বলতে চান বলতে পারেন।
নাঈম, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
জি, ভালো আছেন নাঈম ভাই?
জি, আমি আল্লাহর রহমতে ভালো আছি, আপনি ভালো আছেন?
আমি আপনাদের দয়ায় ভালো আছি।
জি স্যার, আমরা আসলে জানতে চাই যে এই সৎ পুলিশ অফিসার সার্জেন্ট আহাদ, তার সঙ্গে আপনি, তিনি আপনার আন্ডারে কাজ করতেন সেই সময়টাতে, তো তাকে নিয়ে কোন স্মৃতি, তাকে নিয়ে যদি কিছু বলতে চান আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই।
আমাদের পেশাগত জীবনে সার্জেন্ট আহাদের যে ভূমিকা, আমরা একসাথে কাজ করেছি, তার যে স্মৃতি যদি আমরা স্মরণ করি সেটা ভোলার মতো নয়। প্রথমত যেটা আমি বারবার বলে থাকি যে আমি তাকে অত্যন্ত বিশ্বাস করতাম এ কারণে তার যোগ্যতা, তার দক্ষতা এবং তার পরিস্থিতি বিচার বিশ্লেষণের ক্ষমতার উপর আমার বিশ্বাস ছিল, আস্থা ছিল, যার ফলে সে যখন কোন তথ্য হইত আমরা দ্রুত কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারতাম তার তথ্যের ভিত্তিতে, কারণ সে যা বলতো হিসাব নিকাশ করে বলতো এবং সঠিকভাবে এই তথ্যগুলি আমাদের দিত, যেটা আমাদের সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হতো। এবং অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি অন্তত নির্দ্বিধায় বিশ্বাস সহকারে তাকে প্রেরণ করতাম, দায়িত্ব এটা আমি শিক্ষক হচ্ছে এই কাজগুলি করে আসতো। এটা অন্যান্য পুলিশ অফিসারদের কাছে এই আহাদের সাদের তাহাদের যে পেশাগত জীবনে যে দক্ষতা, বিশ্বস্ততা, তার যে যোগ্যতা, এগুলি অনুকরণীয় হতে পারে বর্তমান যে অফিসাররা আছেন তারা এই সাদের তাহাদের যে কর্মকাণ্ড পেশাগত জীবনে তার দক্ষতা, যোগ্যতা, তার অভিজ্ঞতা, এইগুলি বিচার বিশ্লেষণ করি তারা যদি তাকে অনুসরণ করে তাহলে তারা অনেকে অনেক যোগ্য অফিসার হতে পারবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখানে সার্জেন্ট তাহাদের সেই যে সে পেশাগত জীবনে কত দক্ষ ছিল, কত তার কর্মকাণ্ডের প্রতি কত বিশ্বস্ত ছিল তার প্রমাণ নিজের জীবন দিয়ে করে গেছেন, যে সন্ত্রাসী ধরতে গিয়ে নিজের জীবন দিয়েছেন, এর চেয়ে সবচেয়ে বড় জীবনের প্রতি উৎসর্গ করেছেন, এর চেয়ে বড় উৎসর্গ পেশাগত জীবনের যে জীবনে কি হতে পারে সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। যার ফলে যেটা হয়, মানুষ আমরা সবাই একদিন আমাদের মৃত্যু সবাই মরণশীল, কিন্তু আমরা আমাদের পেশাগত জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে আমরা কি সাক্ষ্য রেখে যেতে পারছি সেটাই সবচেয়ে বড় কথা। আজকে সার্জেন্ট আহাদ যিনি এই পেশাগত দায়িত্ব পালন করে নিজের জীবন উৎসর্গ করেছেন, সেটা আমাদের জন্য অনুকরণীয়, বাংলাদেশের পুলিশের ইতিহাসে একটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, যেটা অনেকের জন্য সেটা অনুকরণীয় হতে পারে। আমার আজকে যেটা হচ্ছে যে সবসময় তাকে স্মরণ করি, এবং ওনার মিসেস রোকেয়া প্রাচী, ওনার সাথে কম বেশি আমাদের যোগাযোগ আছে, প্রথম দিকে যোগাযোগ ছিল, এখনো কম বেশি আছে। তবে সত্যি কথা বলতে কি উনি একটু বাড়িয়ে বলছেন, আমাদের তাদের পরিবারের প্রতি যে ধরনের দায়িত্ব কর্তব্য পালন করার কথা ছিল বা উচিত ছিল সেইভাবে আমরা করতে পারিনি। তবে হ্যাঁ, সবকিছু সব ঘটনায় মনে আছে এবং সেটা সবসময় থাকবে, আর যোগাযোগ কম বেশি আছে, কিন্তু পুরোপুরি দায়িত্ব পালন যেটা করা দরকার সেটা কিন্তু আমরা করতে পারি নাই। আমি সার্জেন্ট আহাদ আমরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, বিশ্বস্ত ছিল, আমার সবসময় তার ক্ষণে ক্ষণে আমার কথা স্মরণ করে, আমার পরিবারের সকল সদস্য তাকে ভালোভাবে চিনে, একটা পারিবারিক সম্পর্ক আমাদের সাথে ছিল, সেই অনুভূতিগুলি আমাদের এখনো রয়ে গেছে। আমি সার্জেন্ট আহাদের রুহের মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহ তাআলা তাকে ফেরেশতা নসিব করুন, এই প্রত্যাশা করছি।
নাঈম ভাই এবং ভাবি এখনো, মানে 28 অক্টোবর তার বাসায় ওনাদের বাসায় মিলাদ পড়ান, ফকির মিসকিনকে খাওয়ান, মানে একেবারে আমাদের মানে নিজেদের পরিবারের মানুষের মতো সেই দিনটিকে স্মরণ করেন, দোয়া করেন, তো আমি মানে অনেক কৃতজ্ঞ নাইম ভাই এবং ভাবির কাছে এখনো মানে যে আশীর্বাদটা ওনারা রেখেছেন।
আপনাকে ধন্যবাদ সেটা বলছেন, সেটা সবসময় আমি যেভাবে অনুভূতি আমার স্ত্রীর সে একই রকম অনুভূতি সবসময় আমরা স্মরণ করি। এটা সত্যি কথা যে সবসময় সে বলে, সবসময় আলোচনা আছে, আমরা সেটা আগে বলি যে আমরা যেভাবে দায়িত্ব পালন করার কথা ছিল সেদিন সময় কিন্তু আপনার কাছে আমরা করি নাই বা করতে পারছি না বা এরকম একটা কিছু হবে, তবে সমস্ত ঘটনা আমাদের মনে আছে, ইনশাল্লাহ সবসময় মনে থাকবো।
অনেক ধন্যবাদ নাইম ভাই,
আপনাকে অনেক ধন্যবাদ,
আসসালামু
আলাইকুম।
জি অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে যিনি ছিলেন জনাব নাইম আহমেদ, প্রিন্সিপাল সারদা পুলিশ একাডেমি। তিনি যতটুকু জানলেন ঠিক আগেও আমরা জেনেছি, তার সম্বন্ধে যাই বলেছেন যতটুকুই বলেছেন সবটুকুতে উঠে এসছে তার ভালো মানসিকতা, তার দক্ষতা, তার যে ডাইনামিক চিন্তাভাবনা, এবং তার উপরে ডিপেন্ড করতেন তার সিনিয়ররা, এই ব্যাপারটি আমরা লক্ষ্য করেছি। আমরা একটা ব্রেকে যাব, ছোট একটা ব্রেকে যাব, তার আগে একটু জানাই যে একজন মুমূর্ষু রোগীর জন্য এই মুহূর্তে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। যিনি লাইফ সাপোর্টে আছেন এই মুহূর্তে, যারা দিতে চান, আগ্রহী যারা, তাদের জন্য নাম্বারটি আমি একটু বলে দিই। নাম্বারটি হচ্ছে 01945261898, নাম্বারটি আমি আরো একবার বলছি 01945261898, এটা হচ্ছে ফোন নাম্বার, যারা রক্ত দিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মুমূর্ষু একজন রোগী যিনি লাইফ সাপোর্টে রয়েছেন, তার রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ নেগেটিভ, রক্তের গ্রুপ এ নেগেটিভ, খুবই রেয়ার একটা গ্রুপ, যারা সুস্থ দেবার মতো পরিস্থিতিতে রয়েছেন। আশা করছি যোগাযোগ করবেন, নাম্বারটি আরো একবার বলছি 01945261898, 01945261898। অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে লিখছেন ফেসবুকে এবং আমাদেরকে SMS পাঠাচ্ছেন, এত এত SMS পাঠাচ্ছেন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। যারা আচ্ছা আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশে এবং দেশের বাইরে থেকে যারা রয়েছেন, হৃদয় তিনি লিখেছেন, এরপরে দেখতে পাচ্ছি শরীফ খান লিখেছেন, শাহাদত লিখেছেন তিনি শুনছেন, পলাশ বোধ হয় কিছুটা মিস করে ফেলেছেন, পলাশ মিস করলেও কোনো সমস্যা নেই, আমাদের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আমাদেরকে লিখেছেন শিশির, আল্লাহ পাক সার্জেন্ট আহাদ ভাইয়াকে জান্নাতবাসী করুক, আমিন, আমরা সবাই সেই দোয়া করছি। ওমর ফারুক হোসেন তিনিও এই দোয়া করেছেন। পুরী একটা লিখেছেন, আমার বাড়ি চিটাগং, আমি অনেক কষ্টে একটু একটু করে শুনতে পাই, না শুনতে পারে যে কি কষ্ট সেটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ আমরা বুঝতে পারছি পুরি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একটু একটু করে কষ্ট করে শুনছেন, তবে অনলাইনেও কিন্তু শুনতে পারেন, যেখানে রেডিওতে শুনতে পারবেন না অনলাইনে শুনতে পারেন, এবং আমাদের অ্যাপস রয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করেন এবং অ্যাপলের যে ফোন যারা ব্যবহার করেন, iOS আইফোন যারা ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আমাদের অ্যাপস রয়েছে, আমাদের ওয়েবসাইট থেকে সেগুলি ডাউনলোড করে শুনে নিতে পারেন। বিশেষ করে যারা প্রবাসী বন্ধুরা রয়েছেন দেশের বাইরে থেকে শুনছেন, তাদের জন্য এই ঘোষণাটি বারবার দিয়ে যাই যে আমাদের অ্যাপস ডাউনলোড করে আপনি শুনতে পারেন, নিট অ্যান্ড ক্লিন, সবসময় একেবারে 24 ঘন্টা লাইভ। রবি ইসলাম শুনছি আপনাদেরকে, ধন্যবাদ রবি আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে লিখে জানিয়েছেন। সাকিব লিখেছেন তিনি ঢাকা এফএম অনেক পছন্দ করেন। বাদল লিখেছেন অত্যন্ত দুঃখের ঘটনা, দুঃখজনক ঘটনা, আর অনেকে ফোনে আসতে চান, ঠিক বলতে পারছি না এই মুহূর্তে ফোনে নিতে পারবো কিনা। তহিদুল ইসলাম তিনি লিখেছেন অনুষ্ঠানে খুবই সুন্দর, ওকে। মুসাফির তিনি লিখেছেন যে তিনি দৃষ্টান্ত সার্জেন্ট আহাদ, প্রত্যেকটি পুলিশ অফিসারের জন্য তিনি দৃষ্টান্ত হয়ে থাকবেন। আর অনেক অনেক কমেন্টস আমি দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবারও ছোট্ট একটা বিরতি নিয়ে আমি ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, চলছে অন্ধকারে গল্প।
This track was downloaded from fusionbd.com.
শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন, চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউনে। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, সার্জেন্ট আহাদ হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তার ভাই জনাব আসলাম ইকবাল, আমরা কথা বলবো তার সঙ্গে। হ্যালো, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ
দুঃখিত এত রাতে আপনাকে ফোন করে একটু জ্বালাতন করছি। আমরা আসলে আজকের এপিসোডটি অন্ধকারের গল্পের যে বিষয়টি ছিল সেটা হচ্ছে আলোচিত হত্যাকাণ্ড, আপনার ভাইয়ের যে ঘটনাটি ঘটেছিল, দুর্ঘটনা 1999 সালের, আজ থেকে 15 বছর আগের কথা। তো সেটা নিয়ে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে ঘটনাটি কিভাবে ঘটেছিল বলে আপনারা জেনেছেন এবং তারপরে কি কি হল।
1999 সালে যে ঘটনাটা ঘটেছিল সেদিন আমি বাড়িতে ছিলাম, আমিও মানে আমি ওর ছোট ভাই, আহাদ ভাই ছোট ভাই, আমি আমিও পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি, ও সার্জেন্ট ছিল, আমি সাইন্স সেক্টর হিসেবে ছিলাম। ওই সময় আমার পোস্টিং ছিল ঢাকায় ওই ইউনিভার্সিটি জোনে, আমি সিটিজিতে কাজ করতাম তখন। তো এই ঘটনাটার আগের দিনই আমি ওর বাড়িতে, ওর বাসাতেই ছিলাম, ওর বাসাতে অনেক ইস্কাটন গার্ডেনে ছিল, সেখান থেকে আমি ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিলাম। ওর সাথে লাস্ট কথা হয়েছিল, আমাকে সাবধান করে দিয়েছিল যে বাড়িতে যাওয়ার সময় যেন আমি সাবধানে যাই। তারপরে রাত্রিবেলা আমরা তখন আমি বাড়িতে রাত্র 12:30 দিকে শুনি যে এরকম একটা ঘটনা ঘটেছে এবং সে খুবই সিরিয়াস অবস্থা, যেটা হলো মানে সিন্তাই গেলে তাকে মেরেছে। ওর সাথে সাথে রাত্রে আমি ঢাকা চলে আসি এবং পরবর্তী আমি যেটা শুনতে পারি আর কি, ও গুলিস্তানের এখানে শিক্ষা ডিউটিতে ছিল, ওই সময় কিছু চিন্তাই করে টেম্পুতে নাকি গুলিস্তানে গ্যাস ছিল এবং ও সরাসরি তার কিছু ফোর্সও ছিল, তো ফলো করতে করতে ও মানে চিন্তাই গেলা টেম্পুতে নিয়ে যাওয়ার সময় রানিং অবস্থায় ও পিছনে উঠেছিল আর কি, এবং চিন্তাই গেলে তারা সেফ হওয়ার জন্য, তারা নিজের বাঁচার জন্য ও মানে টেম্পু পিছনে দাঁড়ানো অবস্থায় ছিল, আর ভিতর থেকে চিন্তাই গেলে ওকে আমি যেটা শুনেছি আর কি, ওই ভিতর থেকে বুকে রড দিয়ে বিভিন্ন ভাবে তাকে আঘাত করছে এবং এক পর্যায়ে মানে ওই চিন্তাকে আঘাত করার খেতে চলন্ত টেম্পো থেকে ফেলে দিছে আর কি, আঘাত করে ফেলে দেওয়ার জন্য পিছনে রাস্তায় পড়ে যে মাথায় আঘাত প্রাপ্ত হওয়ার পর তাকে নিয়ে গেছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে, পরে সেখান থেকে সিএমএইচে,
তাদের সঙ্গে আগে থেকেই তার একটা পরিচয় ছিল এবং শত্রুতাও ছিল তাদের সঙ্গে, এর আগেও তাদেরকে তিনি কয়েকবার আটক করেছিলেন, আটকের চেষ্টা করেছিলেন, তো সেটা আপনি জানতেন কিনা?
আসলে ও মানে পুলিশের চাকরি যেভাবে করেছে খুব সাহসিকতার সাথে, কোন রকম অন্যকে কখনো প্রশ্রয় দিত না। আমি আর আগেও জানি সে পল্টনে ছিল ওই পুলিশ বক্সের দায়িত্ব পালন করাকালীন, তখন এরকম সে আর্মস সহ কিছু লোকজনকে ধরেছিল, তখন তাকে আঘাত প্রাপ্ত করেছিল, সে বিভিন্ন জায়গায় ডিউটিতে যেই মানে অনেকের শত্রু তার কবলে পড়েছে। এবং এই সেদিনকার যে ঘটনাটা ছিল 28 অক্টোবর, এটাও শত্রুতা বলতে সে ওইখানে ডিউটি করতো, তো বিভিন্ন সময় জিনিসগুলো প্রশ্রয় দিত না, যার জন্য শত্রুতা হতেই পারে, সেগুলো ধরতো বিভিন্ন সময়, প্রচুর আসামি সে ধরেছে এবং বিভিন্ন মানে দাগি বড় বড় ক্রিমিনালদেরকে সে ধরেছে, এই জন্য শত্রুতা হতেই পারে আর কি, এরকম হতেই পারে।
ওই দিনে ওই অপারেশনটা স্পেশালি একটা চেকপোস্ট বসানো হয়েছিল, সব মিলে 3টি চেকপোস্ট বসানো হয়েছিল, সঙ্গে তার আরো 2 সহকর্মী ছিলেন, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা যে এই অপারেশনটা কি ছিল? স্বাভাবিক রেগুলার যে চেকপোস্ট সেরকম কোন ডিউটি ছিল কিনা, নাকি বিশেষ করে একটা অভিযান ছিল, সেই বিষয়ে কিছু জানতে পেরেছিলেন কিনা?
সেদিনকে আরো পুলিশ অফিসারও ছিল, তার সাথে আরো পুলিশও ছিল, এবং সিনতাইগেরা যেটা ওরা করতো, যে সিনতাইগের লোকজন প্যাসেঞ্জার উঠলে তাদের কাছে সব টেরিটরি নিতে, এরকম অবস্থা ছিল, জাস্ট ইনফরমেশন হয়তো পেয়েছিল যে এটার মধ্যে আসে, এবং যেটা হলো সিনতাইগেরা যাওয়ার সময় ওর সহকর্মী যারা ছিল ও দ্রুত দৌড়ে যে সেই টেম্পোটাতে উঠে যায়, কিন্তু সহযোগীরা যারা ছিল সেইভাবে বোধহয় হেল্পটা পায়নি তখন, আমি যদি শুনেছি আর কি।
ভাই হিসাবে সার্জেন্ট আহাদ কেমন ছিলেন? আমি জানি, আমরা জেনেছি যে মূলত তার উৎসাহে আপনি পুলিশ বিভাগে চাকরি শুরু করেন এবং আগ্রহটা তার বেশি ছিল আর কি।
জি, আপনি এটা ঠিকই শুনেছেন, ভাই হিসাবে, এবং আমরা আসলে 7 ভাই বোন ছিলাম, 4 ভাই 3 বোন, তার মধ্যে ও আর আমি আসলে পিটা ভিটু, আমার ইমিডিয়েট বড় ছিল,
এবং আমরা আরকি স্কুলে যখন পড়তাম, আমাদের যেটা ছিল গ্রামের স্কুলে পড়াশোনা করার পরে আমাদের ভাই বোনরা এসএসসি পাশ করার পরে আমাদের এক একজন আরকি বাইরে চলে যেত, হয়তো ঢাকা ময়মনসিংহের দিকে পড়াশোনার জন্য কলেজ লেভেলের পরের জন্য চলে আসতো। তো সেই হিসেবে আমার বড় ভাই বোনরা ওই দিকে চলে আসছে, আর আমার ও আমার 3 বছরের বড় ছিল, সেই ক্ষেত্রে ওর সাথে আমার একটা খুবই ভালো রিলেশন ছিল, ভাই এবং বলেন বন্ধু বলেন সব দিক দিয়ে। এবং ছোটবেলা আমরা অনেক সময়টাই একসাথে, মানে যেটা এই গ্রামে যে দুরন্ত পোনা বলেন, সেই নদী আমাদের বাড়িটা আবার নদীর পাড়ে, নদীতে সাঁতার কাটা, বিভিন্ন রকমের দুষ্টুমি খেলাধুলা সবকিছু আমরা একসাথে করতাম, যার জন্য ওর সাথে আমরা প্রয়োজন ছিল আগে থেকেই। পরবর্তীতে ও এসএসসি পাস করে চলে যায়, আমি একা একা থাকি বাড়িতে, পরবর্তী সাহায্যে চাকরিতে ঢুকে একটি ফাইভে সার্জেন্ট হিসেবে। এবং আমি পরবর্তী ডিগ্রি পাস করার পরে ও এবং ওর একটা ফ্রেন্ড ছিল সার্জেন্ট আবুল নাম, মানে ও সার্জেন্ট আবুল সাহেবের ভাই একজন, মানে মানে ইচ্ছা ছিল তার পুলিশে ঢোকানোর, সেই হিসেবে সে আমাকে ইনফ্লুয়েন্স করেছিল যে পুলিশে ইন্টারভিউ দেওয়ার জন্য। আমরা আসলে দুজন ইন্টারভিউ দিয়েছিলাম, পরবর্তী আমি চান্স পেয়ে যাই, এবং সে সব দিক থেকেই আমাকে সহযোগিতা করেছে, বরাবরই পুলিশের চাকরির ব্যাপারে ট্রেনিং এর ব্যাপারে সব সময় আমাকে সহযোগিতা করতো। এবং চাকরিতে ঢোকার পর আমার প্রথম পোস্টিং হয় শরীয়তপুরে, সেখানে সেখানে যোগাযোগটা তখন ঢাকার সাথে ভালো ছিল না, ওই ঢাকা আসলে ওর সাথেই ওর এখানে উঠতাম, ওর এখানেই থাকতাম ঘুরতাম, সব দিক দিয়ে আমাকে সে পুলিশের চাকরির ব্যাপারে ইনফ্লুয়েন্স করেছিল সত্য।
আপনি নিশ্চয়ই এখনো কর্মরত রয়েছেন পুলিশ বিভাগে?
জি, আমি এখনো কর্মরত আছি, আমি এখন টাঙ্গাইল জেলার কালিয়াতি থানার ওসি হিসাবে আছি।
জি, অনেক ধন্যবাদ আমাদেরকে এত রাতে সময় দিয়েছেন। আপনার ভাইকে নিয়ে আমাদের আজকের এপিসোডটি, এই প্রজন্মের অনেকেই জানে না এই আলোচিত হত্যাকাণ্ডের বিষয়টি। আজকে আমাদের সঙ্গে ছিলেন রোকেয়া প্রাচী, আপনি যুক্ত হয়েছেন, আমরা সার্জেন্ট আহাদকে তুলে ধরবার চেষ্টা করেছি, নির্ভীক সাহসিক একজন পুলিশ অফিসারকে তুলে ধরতে চেষ্টা করেছি, সৎ একজন পুলিশ অফিসারকে তুলে ধরতে চেষ্টা করেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন, ভালো থাকবেন।
আচ্ছা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। কারণ ওই সার্জেন্ট আহাদ আসলে এটা তুলে ধরা উচিত, আমি মনে করি পুলিশ ডিপার্টমেন্টে আমার ভাইকে যেভাবে সবাই, মানে সিনিয়র অফিসার থেকে তার সহকর্মী যারাই ছিলেন সবাই অত্যন্ত মনস্পর্শী এই ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত ছিলেন পুলিশ ডিপার্টমেন্ট, তাকে অনেকে মনে করেন যে পুলিশ ডিপার্টমেন্টের একজন সে গৌরবান্বিত পুলিশ অফিসার ছিলেন, পুলিশের মান সম্মান অনেক বৃদ্ধি করেছেন, সব দিক দিয়ে তার অবদান ছিল পুলিশ ডিপার্টমেন্টে অনেক কিছুই। তো আপনাদেরকে এই অনুষ্ঠান করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি,
ভালো থাকবেন আপনিও। কথা হচ্ছিল সার্জেন্ট আহাদের ছোট ভাই, পিঠাপিঠি ছোট ভাই, যিনি আসলাম ইকবাল, যিনি নিজেও পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন, টাঙ্গাইলের একটি থানায় ওসি হিসেবে কর্মরত রয়েছেন। অনেক ধন্যবাদ যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। একটা ঘোষণা ছিল আপনাদের সবার জন্য, সেটা হচ্ছে একজন মুমূর্ষু রোগী যিনি লাইফ সাপোর্টে রয়েছেন এই মুহূর্তে, তার রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ নেগেটিভ, রক্তের গ্রুপ এ নেগেটিভ, যাদের এই গ্রুপে রক্ত রয়েছে দেবার মতো পরিস্থিতি রয়েছে, তারা আগ্রহী যারা তাদের জন্য নাম্বারটি বলছি, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, নাম্বারটি হচ্ছে 01945261898, 01945261898। অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনি সুস্থ থাকেন এবং আপনার দেবার মতো পরিস্থিতি থাকে, আপনি অবশ্যই চেষ্টা করবেন মুমূর্ষু রোগীকে বাঁচাবার জন্য যতটুকু পসিবল আপনি এগিয়ে যেতে, অথবা আপনার পরিচিত কারো যদি থেকে থাকে এই গ্রুপের রক্ত যার দেবার মতো পরিস্থিতি রয়েছে। নাম্বারটি আরো একবার বলি, 01945261898। আপনার ছোট্ট একটা প্রচেষ্টায় বাঁচিয়ে দিতে পারে একজনের জীবন। লাইফ সাপোর্টে রয়েছেন এই রোগীটি, আমরা দোয়া করছি তিনি খুব দ্রুত রক্ত পেয়ে যাবেন, আশা করছি এর মধ্যে তিনি তার পরিবারের কেউ হয়তোবা রক্তের খোঁজ পেয়ে গেছেন, তারপরও আমরা কিছুক্ষণ পরপরই জানিয়ে দিব। অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে রয়েছেন। সার্জেন্ট আহাদ সম্বন্ধে অনেকে জানতে পেরেছেন, তার কর্মকাণ্ড সম্বন্ধে জানতে পেরেছেন। মুক্তার সরকার, এরপরে আচ্ছা, মুক্ত সরকার তিনি লিখেছেন যে অ্যাপস ছাড়াও শোনা যায় অনলাইনে। অবশ্যই শোনা যায়, সেই বিষয়ে আমি দ্বিমত পোষণ করব না। অবশ্যই অ্যাপস ছাড়াও শোনা যায় অনলাইনে, অনেকগুলি ওয়েবসাইট রয়েছে সেখানে, কিন্তু অ্যাপসটা থাকলে তো সেটা আপনারই থাকলো, তাই না? এবং খুব সহজে যখন তখন চব্বিশ ঘন্টা আপনি লাইভ টিউন করতে পারবেন। এই মুহূর্তে ফোনে আমাদের সঙ্গে আরো একজন, আমরা কথা বলব সার্জেন্ট নাসির উদ্দিন সরকারের সঙ্গে, যিনি এই মুহূর্তে সার্জেন্ট আহাদ পুলিশ বক্স যেটা গুলিস্তানে রয়েছে সেখানে কর্মরত রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। নাসির ভাই, আপনাকে এত রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত। আমরা আজকের এপিসোডটি সার্জেন্ট আহাদকে উৎসর্গ করে করছি, এবং আপনি যদি তাকে নিয়ে কিছু বলতে চান আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন।
জি, থ্যাংক ইউ। ভাবি, আসসালামু আলাইকুম। হ্যালো ভাবি, আসসালামু আলাইকুম।
জি ভাবি, ঠিক এই মুহূর্তে আমার স্টুডিওতে নেই, তবে তিনি আছেন, আপনি আপনি আপনার মতো করে বলুন।
সার্জেন্ট আহাদ, আসলে অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ বক্সের ইনচার্জ হিসেবে কর্মরত আছি। তো আমি যখন চাকরিতে আসি, যে দিনটায় আমার চাকরি জয়েন করেছি, ঠিক সেই দিনটাই উনি মারা গিয়েছেন। এটা 28 অক্টোবর 1999 সালে, ওই দিনই আমি চাকরিতে জয়েন করেছি, এবং ওই দিনই আমি পুলিশ একাডেমিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন সেই সংবাদ পাই আমরা যে সার্জেন্ট আহাদ। অ্যাকচুয়ালি আমি ঢাকার ছেলে আপনার, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন এই সার্জেন্ট আহাদকে আমরা দেখতাম, যে মূলত এই চাকরিতে আসার আমার ইন্সপিরেশন ছিল সার্জেন্ট আহাদ। ওনার ইয়েতেই আমি মূলত এই চাকরিতে আসা। যাই হোক, যেদিন চাকরিতে আসতাম সেদিনই উনি মারা গেল।
আমরা একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই যে উৎসাহের জায়গাটা আসলে কোথায় ছিল আপনার এই চাকরিতে জয়েন করবার, তাকে দেখে ঠিক কোন ঘটনাগুলি দেখবার পরে অথবা কোন বিষয়টির উপরে আপনার আগ্রহটা বাড়লো?
উনি যে একজন দুঃসাহসী পুলিশ অফিসার ছিলেন এবং নির্ভীক সৎ অনেস্ট পুলিশ অফিসার ছিলেন, এই মূল ইন্সপিরেশনটা আমি ওখান থেকেই। উনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে উনি ইয়ে করেছেন, লড়াই করেছেন, একাই লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে। অনেক সময় উনি কাউকে পেয়েছেন, অনেক সময় কাউকে পাননি, এটাই ছিল মূল ইন্সপিরেশন। যাই হোক, আমি অনেক স্বপ্ন দেখেছি স্যার, একদিন আমি সার্জেন্ট আহাদ পুলিশ বক্স ইনচার্জ হিসেবে আসবো এবং ওনার যে রেখে যাওয়া কাজগুলো সেগুলো করব। তো আমি গত 2 বছর ধরে আমি এখানে আছি, আমি খুব নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি, এবং গত বছর আমি পুলিশ কমিশনার অ্যাওয়ার্ড পেয়েছি ওই এই গত বছর, সেটা 2013-এ পুলিশ কমিশনার অ্যাওয়ার্ড পেয়েছি আমি এখানে থেকে। এই গুলিস্তান এলাকাতে আমি চেষ্টা করছি সার্জেন্ট আহাদের রেখে যাওয়া কাজগুলোকে সম্পন্ন করার জন্য।
জি বলুন।
পাশাপাশি আমি ভাবিকে অসংখ্য ইয়ে জানাই, উনি যুদ্ধ করে যাচ্ছেন, ইনশাল্লাহ একদিন যুদ্ধে উনি জয়ী হবেন, এবং ওনার মেয়ের প্রতি শুভকামনা রইল, রিমঝিমের প্রতি শুভকামনা রইল, সে একদিন বড় সাহসী মানুষ হবে, আমি দোয়া করি। এবং আহাদ স্যারের জন্য আমি আহাদ স্যারের ওনাকে আল্লাহ বেহেশত বেশি করুক, ওনার মাগফিরাত কামনা করছি।
জি, আপনি কি তাকে আপনার আইডল মনে করেন?
সরি,
আপনি কি তাকে আপনার আইডল মনে করেন? যে তার
অবশ্যই আমি 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 প্রথম থেকে শুরু থেকে আমি মূলত চাকরিতে এসেছি সার্জেন্ট আহাদ স্যারকে আইডল মনে করি, এখন পর্যন্ত আমি আইডল মনে করি। আমি চেষ্টা করছি সার্জেন্ট আহাদের মতো একজন সাহসী পুলিশ অফিসার হওয়ার জন্য, মানুষের জন্য কিছু করা যায়, মানুষের জন্য যেতে। আসলে পুলিশে চাকরি করে মানুষের জন্য অনেক কিছু করা যায়, অনেক কিছু করার সুযোগ আছে।
জি, এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের অনুষ্ঠানের প্রযোজক সাদেক সামী, তিনি আপনার সঙ্গে কথা বলবেন।
আচ্ছা নাসির ভাই, এই যে আপনি সার্জেন্ট আহাদ পুলিশ বক্সে আপনি বর্তমানে কাজ করছেন এবং এই মুহূর্তে আপনি আছেন, আমরা জানি আপনি প্রোগ্রামটি শুনছিলেন না তখন, আমরা জানি যে আশেপাশের যারা হকার আর কি সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের যেহেতু একটি খুবই একটি কেন্দ্রবিন্দুর একটি জায়গা এবং এর আশেপাশে অনেক হকার, তো তাদের মধ্যেও বেশ কিছু নাকি জনপ্রিয়, উনি বেশ জনপ্রিয় এবং ওনাকে নিয়ে সেই সময়ে মিছিলও হয়েছিল, এখন আসলে তারা কতটুকু জানেন বা সেই হকাররা এখন কতটুকু মিস করেন বা তাদের মধ্যে এখন আদৌ সেই ফিলটুকু আছে কিনা?
হ্যাঁ অবশ্যই, প্রত্যেক এখনো যে হকারগুলো ছিল সেই সময় সেই হকারগুলো এখন আছে। প্রত্যেকটা হকার সবসময় আমার এই সার্জেন্ট আহাদের কথা আমার কাছে বলে এবং বলে যে স্যার আপনি সার্জেন্ট আহাদ স্যার ছিল আমাদের মাঝে, উনি খুব ভালো মানুষ। এখনো প্রত্যেকটা হকার সার্জেন্ট আহাদ স্যারের জন্য দোয়া করে, প্রত্যেকটা মানুষ, শুধু হকার না, গুলিস্তানের প্রত্যেকটা মানুষ যারা এখনো সার্জেন্ট আহাদকে মনে রেখেছে, এবং আমার মনে হয় সারা জীবন মনে রাখবে।
কাজের জায়গা থেকে এটা অনেক বড় প্রাপ্তি বলে আমাদের মনে হয়। আপনি কি মনে করেন?
অবশ্যই এটা একটা একজন পুলিশ অফিসারের জন্য বিশাল বড় প্রাপ্তি। উনি মৃত্যুবরণ করেছেন আজকে থেকে প্রায় 15 বছর আগে, আমার চাকরিও 15 বছর হয়েছে। মানুষ তার যেটা হাতকে এখনো মনে রেখেছে এবং সারা জীবন মনে রাখবে, এটাই তো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
মানে আপনি এখন ঠিক যে চেয়ারটিতে বসে আছেন, এই চেয়ারটিতেই বসে কাজ করছেন, কাজ করতেন সার্জেন্ট আহাদ, কেমন লাগে যে আপনার আইডল যখন এই চেয়ারটিতে বসতেন? আপনি
এখন সেই চেয়ারটিতে বসেন, এই যে চেয়ারটাতে আমি বসতে পেরেছি সার্জেন্ট আহাদের চেয়ারটাতে, এই জন্য আমি নিজেকে খুব সবসময় খুব মনে করি যে আমি এই চেয়ারে বসে কাজ করছি, আমার পিছনে সার্জেন্ট আহাদের ছবি থাকে, ছবি আছে। সবসময় আমি ওনাকে যখনই আমি অফিসে ঢুকি প্রথমে চোখটা পরে আমার ছবির দিকে আমি চেষ্টা করছি গত ওনার আইডলটাকে ওনার ইয়েটাকে ধরে রাখার জন্য, জানি না কতটুকু পেরেছি, চেষ্টা করে যাচ্ছি।
আরো একটা বিষয় যে এই যে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা কাজ করছেন পুলিশ, অনেক কষ্ট করে ওনারা কাজ করেন। আমি বিশেষ করে বলতে চাই যে এই মাত্র কদিন আগে ঈদ গেল, এই একটি ঈদের দিন এবং যে কোনো উৎসবে আপনাদেরকে আসলে যে পরিমাণ কষ্ট আসলে করতে হয়, এই কষ্টের জায়গাটুকু আপনারা হয়তো অনেকে সেই কষ্টের কথাগুলো আপনারা বলতে পারেন না, শেয়ার করতে পারেন না, একটু যদি আজকে এই বিশাল একটি প্ল্যাটফর্ম আপনি পেয়েছেন একটু আমাদেরকে যদি একটু শেয়ার করতেন।
আসলে এটা আমাদের প্রফেশনের একটা মানে একজন পুলিশ অফিসার, প্রফেশনাল পুলিশ অফিসার এটাকে যদি কষ্ট মনে করে তাহলে এটা হবে না। আসলে আমাদের কাজের ধরনটাই হলো এরকম, তো তারপরও আমাদের অনেক কষ্ট করতে হয়, অনেক অনেক সময় নেগেটিভ ভাবে নেয়, অনেক পজিটিভ ভাবে নেয়। তো আমাদের মধ্যে অনেক ভালো মানুষ, ভালো পুলিশ অফিসার আছে যারা দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যারা সবকিছু বিসর্জন দিয়ে কাজ করে যাচ্ছে দেশের জন্য। এটাই সবচেয়ে বড়, মানুষ কেউ বলে কোন পুলিশ অফিসারের সাহসিকতার কথা বলে, কারো যখন ভালো কোনো গল্প কথা হয় তখন ভালো লাগে শুনে যে না আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি, এটাই হলো বড় খবর।
জি অবশ্যই, আমরাও সেটা বিশ্বাস করি এবং আপনাদের অক্লান্ত পরিশ্রম আমরা দেখি। আমরা এবার যেটা সামিম ভাই বলছিলেন, এবার ঈদের সময় দেখেছি আমাদেরকে নিরাপদে ঈদ পালন করবার জন্য সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী তারা যেভাবে শ্রম দিয়েছেন, আমাদের আমাদের ঈদটা যেন ভালো হয়, দেশের মানুষের ঈদটা যেন ভালো হয়। অনেক ধন্যবাদ সার্জেন্ট নাসিরউদ্দিন সরকার আপনাকে। নিশ্চয়ই আপনার সঙ্গে আমি পরে যদি আহাত পুলিশ বক্সের সামনে দিয়ে যাই অবশ্যই দেখা করে আসবো, আপনার সঙ্গে কথা বলে আসবো। সত্যি জেনে ভালো লাগছে যে একজন পুলিশ অফিসার হয়ে আপনি আপনার একজন সিনিয়র পুলিশ অফিসার তাকে আইডল হিসাবে দেখছেন এবং তার মতো করে আপনি একজন পুলিশ অফিসার হতে চান। আপনার কি মনে হয় যে আপনার এই চাওয়াটা ঠিক আপনার মতো করেই যদি সব অফিসাররা চিন্তা করতেন তাহলে আমরা আরো সুন্দর কিছু পেতাম?
হ্যাঁ অবশ্যই,
আমাদের মধ্যে যে ভীতিটা কাজ করে,
যদি সব পুলিশ অফিসাররা হতো অবশ্যই দেশ অনেক ভালো, আরো ভালো কিছু পেত, ইনশাআল্লাহ একদিন সবাই সেটাকে গ্রহণ করবে।
এই যে দুঃসাহসিক এবং সৎ যে বিষয়টা, জীবন বাজি রেখে ঝুঁকি নিয়ে তিনি কাজ করতেন, আমরা এখনো বিশ্বাস করি অনেকেই ঠিক এরকমই জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছেন, হয়তোবা আমরা সেটা খুব একটা জানি না, তবে বিশ্বাস করি যে অবশ্যই এমন দুঃসাহসিক সৎ নিষ্ঠাবান অফিসার আমাদের দেশে রয়েছেন এবং সেটার সংখ্যা অনেক বেশি। অনেক ধন্যবাদ সার্জেন্ট নাসিরউদ্দিন, ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। জি ধন্যবাদ,
ওয়ালাইকুম
আসসালাম। কথা হচ্ছিল সার্জেন্ট নাসিরউদ্দিন সরকারের সঙ্গে, যিনি আইডল মনে করছেন সার্জেন্ট আহাদকে। তিনি জানিয়েছেন যে তাকে দেখে আসলে তার পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করবার ইচ্ছাটা হয়েছে, উৎসাহ পেয়েছেন। আমরা চেষ্টা করব আরো অনেককে ফোনে নিতে, আমাদেরকে যারা এসএমএস করছেন অনেক ধন্যবাদ, যারা আসতে চান জানিয়ে দিই আমাদেরকে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। অন্ধকার গল্পের টিম আপনাকে ফোন করবে, যদি আমাদেরকে আপনি দু তিনটি উপায়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন অন্ধকার গল্পে যদি আসতে চান। SMS এর নিয়মটি জানিয়ে দিই, OG SMS এর শুরুতে লিখবেন OG স্পেস দিয়ে আপনার নাম, স্পেস আপনার ফোন নাম্বারটি টাইপ করে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে, 16260 এই নাম্বারে। শুধুমাত্র যারা আসতে চান তারা SMS এর শুরুতে লিখবেন OG, যারা আসতে চান না তারা দয়া করে OG লিখবেন না, কারণ OG লিখলে আমরা ধরে নেব আপনি আপনার স্টোরিটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আপনার অন্ধকার অধ্যায়ের ঘটনা, আপনার অজানা কোন ঘটনা। আর ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, og@dhakaefm904.com, dhakaefm904.com, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আর ফেসবুক তো রয়েছেই, facebook.com/og90.4 এবং facebook.com/dhakaefm90.4। আরো একবার ঘোষণাটি জানাতে চাই, একজন মুমূর্ষু রোগী যিনি লাইফ সাপোর্টে রয়েছেন এই মুহূর্তে, তার জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ নেগেটিভ। আর যারা আগ্রহী তারা যে নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, নাম্বারটি হচ্ছে 01945261898, 01945261898। আমরা আবার একটা বিরতিতে যাব। আর রেফায়েন, আচ্ছা, তিনি লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করি আপনার সকল আশা পূর্ণ হোক। রোকেয়া প্রাচীকে উদ্দেশ্য করে এই কমেন্টটি করেছেন আমাদেরকে একজন। এরপর দেখতে পাচ্ছি সাবরিনা ঝর্ণ আমাদেরকে লিখেছেন, সিয়াম লিখেছেন আমাদেরকে, আতিফ তিনি লিখেছেন, খুব দুঃখজনক একটি ঘটনা। ইরা তিনি লিখেছেন, ঘুম আসছে তারপরও শুনছি। থ্যাংক ইউ ইরা, ঘুম চোখে আমাদেরকে শুনবার জন্য। ওবায়দুল্লাহ সামি তিনি লিখেছেন, আপু কেমন আছে? আপু নিশ্চয় ভালো আছে। আশরাফুল ইসলাম লিখেছেন যে আহাদ ভাইয়ের জন্য খুবই খারাপ লাগছে। আশরাফুল লিখেছেন, গুলিস্তানে আহাদ ভাইয়ের নামে যে পুলিশ বক্সটি রয়েছে সেটা সম্পর্কে কিছু বলুন প্লিজ। আচ্ছা, সেই পুলিশ বক্সে যিনি ইনচার্জ হিসেবে কাজ করছেন সার্জেন্ট নাসির উদ্দিন, তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে ফোনে ছিলেন, তিনি জানিয়েছেন তার মৃত্যুর পরে, সার্জেন্ট আহাদের মৃত্যুর পরে এই পুলিশ বক্সটি তার নামে নামকরণ করা হয়। ঈশানা জান্নাত তিনি লিখেছেন, আপুর জন্য দোয়া করেছেন, প্রাচী আপুর জন্য। আম্মার হুসেন তিনি লিখেছেন, এই মাত্র জয়েন করলাম, অনেক কিছু মিস করেছি। আম্মার, আপনি আমাদের ওয়েবসাইট থেকে আগামীকাল অথবা পরশুদিন এই এপিসোডটি ডাউনলোড করে শুনতে পারবেন পুরোটাই। রিঙ্কু তালুকদার তিনি লিখেছেন, আপু আপনি আপনার কথাগুলি শুনতে খুব ভালো লেগেছে, আপনি অনেক সুন্দর করে কথা বললেন। ওকে, থ্যাংক ইউ রিঙ্কু। প্রভাত ইসলাম শুভ তিনি লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি নিশা তিনি লিখেছেন, আপু আপনার কথা শুনে অনেক কিছু জানতে পারলাম। ওকে, সত্যি আমরা অনেক কিছু জানতে পেরেছি, সার্জেন্ট আহাদকে জানতে পেরেছি খুব কাছ থেকে, তাকে হয়তো বা আরেকবার আমরা চিনতে পেরেছি। তার মৃত্যুর পর রোকেয়া প্রাচী কিভাবে দিনগুলি পার করেছেন সেই সময়কার কথা জানতে পেরেছি। সোহেল রানা তিনি লিখেছেন, এরপরে নিশা তিনি লিখেছেন, আপু দোয়া করবেন আমি যেন সার্জেন্ট আহাদের মতো একজন সৎ পুলিশ অফিসার হতে পারি। আমরা সবাই মিলে দোয়া করছি শাকির আহমেদ নিশাত আপনার জন্য, আপনি নিশ্চয়ই সেটা পারবেন, সেই লক্ষ্যে কাজ করে যাবেন, এটা আশা করব। রমেশ মালি, যারা এই সৎ মানুষটিকে খুন করেছে তাদেরকে সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করবে না, আমরা সেটা বিশ্বাস করি। মুক্তার সরকার লিখেছেন, নাইমাল হাসান, সাইদুর, ওমর ফারুক আর অনেকেই, ধন্যবাদ সবাইকে যারা আমাদেরকে লিখছেন ফেসবুকে এবং SMS এ। আমরা প্রায় শেষের দিকে অনুষ্ঠানে, যারা ফোনে আসতে চান সার্জেন্ট আহাদ সম্বন্ধে যদি কারো কোন অনুভূতি শেয়ার করবার থাকে, এই অনুষ্ঠানটি নিয়ে যদি কিছু বলতে চান, আমাদেরকে SMS করে আপনার নাম্বারটি পাঠাতে পারেন। সেক্ষেত্রে একটাই নিয়ম, একটাই নাম্বার 16260, শুরুতে লিখতে হবে OG স্পেস নাম স্পেস ফোন নম্বর। হ্যাঁ, এটা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারে। আজকে অন্ধকার গল্পের 27তম পর্ব এবং আজকের বিষয়টি ছিল সার্জেন্ট আহাদ হত্যার রহস্য। আমরা তার জীবন সঙ্গিনী অভিনেত্রী মানবাধিকার কর্মী রোকেয়া প্রাচীর কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। আর যারা ফোনে আসতে চান আরো একবার জানিয়ে দিই, ফেসবুকে ইনবক্স নাম্বার পাঠাবেন, আর SMS এ যারা পাঠাতে চান শুরুতে OG স্পেস নাম স্পেস ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে। আমরা খুবই অল্প কয়েকজন বন্ধুর সঙ্গে হয়তো বা কথা বলতে চেষ্টা করব, সুযোগ পাবো আমরা খুবই অল্প। সো যারা আগ্রহী তারা ঝটপট নাম্বারটি পাঠিয়ে দিন। গান শুনবে, একটা গান শুনে আবারও ফিরে আসছি।
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে এক কি তব হরি খেলা তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশে হারা মুক্তা যেমন শুকতি রবুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি প্রেমের অনলে জ্বালিয়ে প্রদীপ সে দ্বীপের শিখা তুমি জোনাকি পাখায় ঝিকিমি কিনেছে এরি দিনা চালে তুমি আপন হারাই উদাসী প্রাণের লহগো প্রেমাঞ্জলি তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি চমকি দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারি মাঝে হৃদয় দোলায় দোলাও আমার তোমার হিয়ারি মাঝে তোমার প্রাণের পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে যত মোর নাম গাহ মোর গান তোমারি এক তারাতে আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি ঢাকা এফএম মাঝে মাঝে তোমায় ভেবে এলোমেলো লাগে সবই মাঝে মাঝে তোমার চোখে কে আঁকে অন্য ছবি কিছুতে তোমার মনটা আমি বুঝতে পারি না এত চেনা তখন তুমি কার কথা দেবা
15 এই মুহূর্তে আমাদের স্টুডিও ঘড়িতে সময় চলছে অন্ধকারের গল্প শুধুমাত্র ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউনে। আমি জুয়েল আপনার সঙ্গে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন এমডি মনির। তিনি কথা বলতে চান আমাদের সঙ্গে, সার্জেন্ট আহাদকে নিয়ে তিনি কিছু বলতে চান। হ্যালো মনির সাহেব, কেমন আছেন আপনি? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কোথা থেকে আমাদেরকে শুনছেন?
আমি সিলেট থেকে বলছি।
সিলেট থেকে? আচ্ছা, অনেক দূর থেকে আপনি আমাদেরকে শুনছেন। আপনি আসলে কি রেডিওতে শুনছেন নাকি অনলাইনে শুনছেন? আচ্ছা, অনেক ধন্যবাদ অনলাইনে, কারণ সিলেটে রেডিওতে খুব পরিষ্কার শুনতে পাওয়া যায় না। তো আপনি বলুন, সার্জেন্ট আহাদকে নিয়ে আপনি কি বলতে চান?
আমি মূলত আপনাদের যে এপিসোডটা আমি প্রথম থেকে শুনছি, এবং আমি আপনার প্রতি সমবেদনা নাম প্রকাশ করছি, এবং কর্নেল
সার্জেন্ট আহাদ,
ওনার প্রতি আমার পার্সোনালি ওনার প্রতি আমার রেসপন্সিবিলিটিটা অনেক মানে বেড়ে গেছে। আমি বিষয়টা জানতাম না, আজকে আমি আপনাদের এপিসোডের মাধ্যমে বিষয়টা জানলাম, এবং আমি ওনার প্রতি খুবই মানে কি বলবো, আমি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না অ্যাকচুয়ালি। মানে আমি
আপনি এর আগে এই ঘটনাটি সম্বন্ধে একেবারে জানতেন না, তাই না? আমাদের দেশে এমন একটি ঘটনা ঘটেছে। ওকে, অনেক ধন্যবাদ মিস্টার মনির, আপনাকে আমাদেরকে এত রাতে এত দূর থেকে আপনি আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। আপনি আসলে কি আশা করেন আমাদের সবার কাছ থেকে?
আমি আশা করি আমাদের যে পুলিশ অফিসার আছে, আসলে আমাদের সমাজে পুলিশ অফিসারদের প্রতি একটা মানে একটা নেগেটিভ একটা ভিউ থাকে সবার। আমরা চাই না যে আমাদের পুলিশ অফিসারদের প্রতি এই ধরনের একটা ভিউ থাকুক। পুলিশ আমাদের মানে আমরা জনগণ পুলিশ সবসময় পাশাপাশি থাকি, আর সার্জেন্ট আহাদের মতো এই ধরনের পুলিশ আমরা বাংলাদেশের গর্ব, প্রাউড অফ হিম।
জি অবশ্যই। জি ভালো থাকবেন মনীষ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ।
জি, কথা হচ্ছিল সিলেট থেকে আমাদের একজন বন্ধু, তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে, তিনি তার অনুভূতি শেয়ার করেছেন, তার এক্সপেকটেশন তিনি শেয়ার করেছেন। আসলে তিনি কি চান, আসলে তার চাওয়াটা আমাদের সবারই। আর যারা লিখছেন অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা অনেকেই অনেক SMS পাঠাচ্ছেন এবং অনেক ফোন কলের জন্য রিকোয়েস্ট আমরা পাচ্ছি, আমরা হয়তো বা পারবো না। প্রাচী আপু কিছুক্ষণ আগে বিদায় নিয়েছেন, প্রাচী আপুকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ প্রাচী আপু আজকে আমাদেরকে সময় দিয়েছেন। একজন সৎ নির্ভীক দুঃসাহসিক একজন পুলিশ অফিসারকে নতুন করে অনেকের মাঝে পরিচয় করে দিয়েছেন। যেমনটি মনির বলছিলেন, তিনি এর আগে তাকে চিনতেন না, তার সম্বন্ধে জানতেন না, আজকের এপিসোডের মধ্যে দিয়ে তিনি তাকে চিনেছেন, জেনেছেন। আর
অন্ধকার গল্পের একটা ফ্যান পেজ রয়েছে, বিস্তারিত আপনি সেখানে জেনে যাবেন পূর্বের এপিসোডগুলি এবং আজকের এপিসোডগুলি সম্বন্ধে, এবং যে কোনো মতামত আপনি কিন্তু সেখানে শেয়ার করতে পারেন, যে কোনো সাজেশন আপনি সেখানে শেয়ার করতে পারেন। মাহফুজুর রহমান লিখেছেন যে তিনি মিস করে ফেলেছেন অনুষ্ঠানটি। মাহফুজ, আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করবার অপশন রয়েছে, আমাদের ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, তবে সেটা আজই না, সেটা আগামী কাল অথবা পরশুদিন পেয়ে যাবেন। অন্ধকার গল্পের যে ফ্যান পেজ, সেখানে আপনি যদি থাকেন আমাদের এই পেজটিতে, তাহলে আপনি আপডেটসগুলি পেয়ে যাবেন কবে কোথায় কোথা থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তারপরও অ্যাড্রেসটি জানিয়ে দিই, আমাদের ঢাকা এফ এম 90.4 এর ওয়েবসাইট অ্যাড্রেস www.dhakafm904.com। যারা লিখেছেন ধন্যবাদ, আরো অনেকে ফোনে আসতে চান, তারা জানাতে চান, আমরা চেষ্টা করব আরো কয়েকজনকে ফোনে নিতে সময় শেষের দিকে, আর মাত্র 10 মিনিট আমাদের হাতে। আর সেই ঘোষণাটি আরো একবার জানাতে চাই, একজন মুমূর্ষ রোগী, তিনি এখন এই মুহূর্তে লাইফ সাপোর্টে রয়েছেন, আর তিনি এই মুহূর্তে রয়েছেন কোন একটি হসপিটালে মুমূর্ষ অবস্থায়, তার রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ নেগেটিভ। যারা আগ্রহী তারা এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, নাম্বারটি হচ্ছে 01945261898 01945261898, রক্তের গ্রুপ এ নেগেটিভ। আসলে আমি দুঃখিত, এতগুলি এসএমএস হয়তো বা পড়তে পারবো না একেবারে শেষের দিকে, তবে আপনাদের সবগুলি কমেন্ট, সবগুলি এসএমএস কিন্তু খুবই যত্ন সহকারে পড়া হয়। অন্ধকারের গল্পের টিম সবসময় কাজ করে, আপনাদের মতামতকে গুরুত্ব দেয়, তারা এটা নিয়ে কাজ করেন। আবারও একেবারে শেষের দিকে যেহেতু ধন্যবাদ জানাতে চাই, আমাদের অন্ধকারের গল্পের টিমে যারা কাজ করছেন, প্রতিবেদন যিনি তৈরি করেন তারেক আহমেদ, প্রতিবেদনের জন্য এবং অনেক অনুসন্ধান করেন, অনুসন্ধান করেই প্রতিবেদনটি তৈরি করেন, তাকে অনেক ধন্যবাদ। শিপনপা নামে রয়েছেন আমাদের আরো একজন মেম্বার, যিনিও অক্লান্ত পরিশ্রম করেন প্রত্যেকটি এপিসোডের পেছনেই, তিনি হয়তো অনেয়ারে আসেন না কিন্তু প্রত্যেকটি এপিসোডের পেছনে তার অক্লান্ত পরিশ্রম রয়েছে, তিনি আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, শ্রোতা বন্ধুদের জন্য কাজ করে যাচ্ছেন, সবাইকে ধন্যবাদ। এবং অচেনা অচেনা অনেকেই কিন্তু অন্ধকার গল্পের টিমে কাজ করেন, ইনফ্যাক্ট আমি নিজেও তাদেরকে চিনি না, তারাও কাজ করেন, তাদেরকেও ধন্যবাদ। আমরা জানি সবসময় তারা শুনেন এবং অনেকটা গোপনেই কাজ করেন, এবং এমন অনেকেই আছেন যারা কোন প্রকার স্বার্থ ছাড়াই কাজ করেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে এই অনুষ্ঠানটি আপনাদেরকেই এক প্রকার আসলে বিনোদন দেবার জন্য না, এটা এমন অনেক ঘটনা রয়ে গেছে অন্ধকারে অজানায়, সেগুলিকে তুলে আনবার জন্য। সত্যি আজকে অবাক হচ্ছে যে আজকে অনেকে জানিয়েছেন যে আজকের এপিসোডের পরে তারা চিনেছেন সার্জেন্ট আহাতকে, জেনেছেন তার সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা সম্বন্ধে। একেবারে শেষের দিকে আহাত পুলিশ বক্সের যে ছবি সেটা আপনারা দেখতে পারেন আমাদের অন্ধকারের গল্পের যে ফ্যান পেজটি রয়েছে সেটাতে, কিছুক্ষণ পরে আমরা সেখানে আপলোড করব। এছাড়াও তার অনেক ছবি, তার স্ত্রী রোকেয়া প্রাচীর অনেক ছবি সেখানে আমরা পোস্ট করেছি, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন, facebook.com/og90.4। অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আজকের মতো এখানেই শেষ করছি অন্ধকারের গল্প, বিদায় নিচ্ছি। অন্ধকারের গল্পের টিম কিন্তু বিদায় নিলেও তাদের কাজ কিন্তু থেমে নেই, কথা হবে আবারও আগামী ঠিক রবিবার রাত 10:30 আবারও নতুন কোন অজানা ঘটনা নিয়ে, আলোচিত কোন ঘটনা নিয়ে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমি আগামীকাল আসছি ভুল ছবি ভুলে রাত 11:30, এবং আপনাদের অনুরোধে ভুল ছবি ভুল কিন্তু একটু সময় বাড়ানো হয়েছে, কতটুকু সময় মুহূর্তে বলবো না, যেহেতু শনিবার থেকে সোমবারে করা হয়েছে, সোমবার রাত 11:30 থেকে আমরা শুরু করবো ভুল ছবি ভুল, আশা করছি কালও আপনারা সেখানে জয়েন করবেন। আর যেতে যেতে প্রাচীয়াপু যে গানটির কথা বলে গিয়েছিলেন সেই গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি, ও আমার দেশের মাটি, গানটি রবীন্দ্রনাথের গান, গানটি গেয়েছেন ফাহমিদা নবী। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা ফেমের সঙ্গে থাকুন, শুভরাত্রি। This track was downloaded from FusionBD.com.